This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ বন্ধু, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং শুরু হয়ে গেল ভালোবাসার বাংলাদেশ। আজ বৃহস্পতিবার 8ই জানুয়ারি 2015 খ্রিস্টাব্দ, 25 পৌষ 1421 বঙ্গাব্দ, 16 রবিউল আওয়াল 1436 হিজরি এবং চলছে এখন শীতকাল। বাইরে এখনো অনেক শীত, সকালবেলা একটু গরম থাকে, আবার দুপুরের পর থেকে কিন্তু শীত শীত লাগে। তো আমার লাগে, জানি না আপনাদের কেমন লাগে। তো বন্ধু, কে কেমন আছেন, কোথায় আছেন এই মুহূর্তে অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। জানাতে হলে আমাকে এসএমএস করতে পারেন অথবা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারেন। আমাকে এসএমএস করার জন্য আপনার সেল ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধু, ফেসবুক তো আছে, ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/ঢাকা FM 90.4, আপনি অবশ্যই ভিজিট করবেন বন্ধু। আর কেমন আছেন আপনি অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। আমি তো অনেক ভালো আছি, আপনাদের ভালোবাসে ভালো না থেকে কি পারা যায় বলুন। অনেক 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 বেশি ভালো আছি আজকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে কারোরই কোনো মন খারাপ নেই। প্রতিবারে সবার অনেক মন খারাপ থাকে, আশা করছি আজকে কারো মন খারাপ নেই, সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকে ভালোবাসা বাংলাদেশ শুরু করছি চমৎকার একটি গান দিয়ে। সঙ্গে থাকুন, গানে বিরতির পর ফিরছি।
Thank you. জন্মে তারার তিমি জ্যোৎস্না দিব বুঝি তোমার জন্মে রমধনু রাম নীল তরুণ দিবি
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের FM দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্থ মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হতে।
ভালোবাসার বাংলাদেশ, আপনারা শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমা আছি আপনারই সঙ্গে। অনেকে এখন আমার নামটা ঠিকভাবে জানেন না, তাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি, আমি কিন্তু বন্ধু আপনারই আজি ইমা। আর আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমি তো অনেক বেশি ভালো আছি আজকে। আর খুব চমৎকার একটি গান শুনছিলাম, মাতাল অনুভব। মাতাল মাতাল লাগছে কিনা আপনার? আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আছেন আমাদের সঙ্গে, যারা চিন্তা করছেন কিভাবে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, তাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন ফেসবুকে অথবা 16260-তে। ফেসবুকে অবশ্যই লগ ইন করুন www.facebook.com/thakafm90.4। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ফেসবুকে মোহাম্মদ মুর্শিদুর রহমান আছেন, DSP ওসমান খান আছেন, আর অনেকেই আছেন। আর ফেসবুকে যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। আর বন্ধুরা, আপনারা জানেন যে আমরা কিন্তু শীতবস্ত্র নিয়ে কাজ করছি, আর শীতবস্ত্র খুব বেশি প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন কিন্তু কম্বল বা আদার্স, যে মানে শীত যেন নিবারণ করা যায় তার কিন্তু খুব বেশি দরকার। রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু এই সোয়েটার বা জ্যাকেট পরে ঘুমানো যায় না, কম্বলটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। অবশ্যই বন্ধু আপনি আমাদের পাশে থাকবেন, আর সবসময় পাশে ছিলেন তা তো আমি জানি, আর আমাদের পাশে কিভাবে থাকবেন তাও আমি জানিয়ে দিচ্ছি বন্ধু। আর কম্বল যারা আমাদেরকে আমাদের ঢাকা FM-এর অফিসে এসে দিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই বন্ধু দিয়ে যেতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নবনা টাওয়ার 15 ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212। এবং যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই কিন্তু বিকাশ করতে পারেন বন্ধু। বিকাশ নাম্বারটি হচ্ছে 01841-904-928। আমি আবারও বলছি 01841-904-928 এই নাম্বারে। আর বন্ধুরা, আপনারা জানেন অবশ্যই, অলরেডি অনেকে জেনে গিয়েছেন যে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু হচ্ছে মানিক। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। মানিক দেখতে কিন্তু অসাধারণ, আর আশা করছি যারা দেখে ফেলেছেন তারা অনেক অনেক লাইক দিয়ে কমেন্টও করে ফেলেছেন। কিন্তু বন্ধু কমেন্টে অবশ্যই কিন্তু FM গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। মোহাম্মদ সাদ্দাম ভাই আছেন আমাদের সঙ্গে, বাবলু খান আছেন, সুমন খান আছেন, আর আছেন আমাদের সঙ্গে কাউসার খান। তিনি লিখেছেন তার ছোট বোনের নামও ইমা, তাই কাউসার জেনে অনেক ভালো লাগলো। মোহাম্মদ রাসেল আছেন আমাদের সঙ্গে, আরিফিন মালিহা আছেন, তিনি জানতে চেয়েছেন কেমন আছে আমাদের গুরু। অবশ্যই ভালো আছে বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। সাইফুল আহমেদ আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ জুবায়ের হোসেন আছেন, তার মনটা আজকে অনেক বেশি খারাপ। আমি প্রথমেই বলেছিলাম যে অনেকেরই অনেক মন খারাপ থাকে, কিন্তু কেনই মন খারাপ জুবায়ের, অবশ্যই কিন্তু জানাবেন। আশা করছি আমাদের ভালোবাসা বাংলাদেশের সঙ্গে থাকলে, আমাদের সঙ্গে থাকলে মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। প্রেমের গল্প আছেন আমাদের সঙ্গে, সাইমান আছেন, মোহাম্মদ রফিকুল ইসলাম আছেন, তিনি একটি মেয়েকে ভালোবাসেন, তার নামটি হলো মাহি, তাকে বলে দিতে বলেছেন। বলে দিলাম রফিকুল ইসলাম, আর আশা করছি মাহি যদি এই মুহূর্তে আমাকে শুনে থাকেন তার অবশ্যই বেশি ভালো লেগেছে। আর রফিকুল, আমার বলার চেয়ে আপনার বলাটা কিন্তু আরো বেশি কাজে দিবে। আর ভালোবাসার মধ্যে কিন্তু পাগলামি জিনিসটা হয় এবং ভালোবাসা মানুষটিকে অনেক নামই কিন্তু ডাকা হয়। আর এখন যে গানটি শুনবো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। গানটি গানটির মধ্যে কিন্তু তেমনই একটি ভাব আছে, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর বন্ধু, কেমন লাগলো গানটি অবশ্যই কিন্তু জানাবেন 16260 এবং ফেসবুকে। সঙ্গে থাকুন, গানে বিরতির পর দিচ্ছি।
পূর্ণিমাতে আকাশ যেমন জ্যোৎস্না গায়ে মাখে, জনক যেমন প্রদীপ জেলে ডাকি সন্ধ্যের ডাকে, আমি আদর করে ডাকছি তেমন আমার পাগলি ডাকে। তোমাকে ছাড়া এত মধুর করে ডাকবো বলো পাখি, তোমাকে ছাড়া এত মধুর করে ডাকবো বলো আর পাখি।
প্রজাপতি যেমন করে ফুলের পরাগ মাখে, ছাগলের কোকিল যেমন সুরে ডাকে, আমি আদর করে ডাকছি তেমন আমার পাগল ডাকে। তোমাকে ছাড়া
যেমন ভোরের সবুজ জড়িয়ে ধরে থাকে, লতায় পাতায় জড়িয়ে তেমন রেখেছি তোমাকে।
যেমন ভোরের সবুজ জড়িয়ে ধরে থাকে, লতায় পাতায় জড়িয়ে তেমন রেখেছি তোমাকে।
গানে যেমন স্থায়ীটা অন্তরাকে ঢাকে,
আমি আদর করে যাচ্ছি তেমন আমার পাগল ডাকে। তোমাকে ছাড়া মধুর করে ডাকবো বলো ডাকে,
তোমাকে ছাড়া মধুর করে ডাকবো বলো আর কাকে।
চমৎকার একটি গান শুনছি। আর বন্ধু, অবশ্যই আমাকে এসএমএস করবেন 16260 এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/thakasam90.4।
যেমন দিদি ভরে কানায় কানা, পূর্ণ হৃদয় তেমন করে তোমার জাদু টোনা।
সাগর যেমন ব্যাকুল হয়ে নদীকে
ডাকে, আমি আদর করে ডাকছি তেমন আমার পাগলি ডাকে।
তোমাকে ছাড়া মধুর করে ডাকবো বড়,
তোমাকে ছাড়া মধুর করে ডাকবো বড়।
পূর্ণিমাতে কোকিল যেমন
সুরে ডাকে
আমি আদর করে আমার পাগল ডাকে
তোমাকে ছাড়া করে ডাকবাকে তোমাকে ছাড়া করে
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে। বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু, মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিদ্ধ হতে।
ਰੱਖਣਾ ਹੱਥ ਰੱਖ ਲੈਣਾ ਵਿੱਚ ਦਿਲ ਰੱਖਣਾ ছবি ছবি পাবে আছে ফিরে পর খাবে তোরলা লাল লাল তোরলা কে বিছে রখলা হাতে রখলা বিছে কেদে রখলা ছবি ছবি পাবে আছে ফিরে পর খাবে তোরলা ওদে দেহি মে দেও মেরে দা মেরে বাড়ি গা ওদে দেহি মে দেও মেরে দা মেরে বাড়ি গা
কিছুক্ষণ পরে মনটা অনেক বেশিও ভালো হয়ে যাবে। আর বন্ধুরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে আমাদের সঙ্গে আমাদের ভালোবাসার বাংলাদেশে হট সিটে বসে তার জীবনের গল্প বলবেন, সেই বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের সকল বন্ধুদের সঙ্গে। কিন্তু তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে বন্ধু, আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য আপনার সেল ফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বন্ধুরা যারা ফেসবুকে আছেন facebook.com/sarcasm90.4 তাদেরকে বলছি অবশ্যই বন্ধু কমেন্ট করার সময় এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টই করবেন। অনেকেই দেখছি ফেসবুকে আছেন আমাদের সঙ্গে, এই মুহূর্তে আছেন শাহাদাত সরকার বাবু আছেন, আর আছেন আমাদের সঙ্গে বেলায়েত হোসেন, রাসেল খান আছেন, তিনি লিখেছেন নাইস সং আই লাইক ইট, আনোয়ার জ্যাক আছেন আমাদের সঙ্গে, ডেঞ্জারাস সজীব আছেন, তিনি লিখেছেন তিনি আর বাঁচতে চাচ্ছেন না। কেন সজীব, আপনার কি হয়েছে আশা করছি জানাবেন। আর কোনো কারণে যদি মন খারাপ হয়ে থাকে আর মনটি কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। আর সবাই অপেক্ষা করছেন কখন আমাদের সবার পছন্দের এফএম গুরু আসবেন, জি বন্ধু অবশ্যই আসবে, কিন্তু তার জন্য তো অপেক্ষা করতেই হবে। আর বন্ধুরা আরেকটি কথা, খুবই ইম্পর্টেন্ট একটি কথা, অনেকেই যদি জানতে চাচ্ছেন যে শীত বস্ত্র কিভাবে পাঠাবো, আমরা আমাদের যতটুকু আমরা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি শীত বস্ত্র পেয়েছি, কিন্তু আমরা এখন চাচ্ছি কম্বল, যেন আপনারা আমাদেরকে অবশ্যই অনেকেই আমাদেরকে কম্বল আমাদের ঢাকা এসএমএর অফিসে পৌঁছে দিয়েছেন, কিন্তু যারা ঢাকার বাইরে আছেন কিভাবে পাঠাবেন বুঝতে পারছেন না। অবশ্যই বন্ধু আপনি আমাদেরকে বিকাশ করে টাকা পাঠিয়ে দিতে পারেন, আমরা আপনার সেই পৌঁছানো টাকা দিয়ে কম্বল কিনে সেই অসহায় মানুষগুলোকে দিয়ে দিব। আর আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01841904928, আমি আবারও বলছি বন্ধু 01841904928 এই নাম্বারে। আর বন্ধু আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নামানা যাওয়ার 15 ফ্লোর গুলশান 1 ঢাকা 1212। আর বন্ধু আমি বিকাশ নাম্বারটি আবারও জানিয়ে দিচ্ছি, যারা ঢাকার বাইরে আছেন অথবা কোনো কারণে আমাদের অফিসে এসে আপনার সেই সাহায্যটি পৌঁছে দিতে পারছেন না, অবশ্যই আমাদেরকে আপনার সেই যতটুকু আপনি পারেন সেই সাহায্যটুকু বিকাশে পাঠিয়ে দিতে পারেন। বিকাশ নাম্বারটি হচ্ছে 01841904928 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে 1626 রোতে অনেকে আছেন আমাদের সঙ্গে, ইভা আছেন আমাদের সঙ্গে, ইভা আফরোজা শিমুল সাভার থেকে তারা একসঙ্গে আমাদেরকে শুনছেন, তাদের খুবই ভালো লাগছে এবং আমাকে অনেক থ্যাংকস জানিয়েছেন। থ্যাংকস, ওয়েলকাম বন্ধু, কেন থ্যাংকস জানিয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমাদের সঙ্গে আরো আছেন মিঠুন মোহাম্মদপুর থেকে, নিপা আছেন আমাদের সঙ্গে, রিফাত আছেন শরীয়তপুর থেকে, আর আছেন আমাদের সঙ্গে সোমা মিরপুর দুই থেকে, তিনি লিখেছেন আই লাভ ইউ আপু অ্যান্ড গুরু, আই লাভ ইউ টু। এবং আমাদের সকল লিসনার যারা আমাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকেন, সবসময় আমাদেরকে এত এত ভালোবাসা দেন, তাদের সবার জন্য সবসময় অনেক অনেক বেশি ভালোবাসা আমার পক্ষ থেকে, ঢাকা এফ এম এর পক্ষ থেকে এবং আমাদের সবার পছন্দের এফ এম গুরুর পক্ষ থেকে। দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে আর অনেকেই আছেন, শরীফ আছেন আমাদের সঙ্গে, সাকিব আছেন, আর অনেকে আছেন আমাদের সঙ্গে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধু এই মুহূর্তে চলে যাচ্ছে একটি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফ এম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ, বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে। মানুষকে ভালোবাসতে মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে। মানুষকে ভালোবাসতে মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে। মানুষকে ভালোবাসতে মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
শুনছেন ভালোবাসার বাংলাদেশ, এবং আজিম আছে আপনারই সঙ্গে। আর অনেকেই আছেন যে আমাদের ভালোবাসার বাংলাদেশে আসতে চান, তাদেরকে বলছি বন্ধু অবশ্যই আসতে পারবেন। আর আপনাদেরকে নিয়েই তো আমাদের এই ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধু আসতে হলে আপনাকে ছুটি একটি কাজ করতে হবে, আপনাকে এসএমএস করতে হবে বন্ধু। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর এই মুহূর্তে যারা শুনছেন সবাই আমাকে এসএমএস এবং ফেসবুকে কানেক্টেড হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাড্রেসটি আছে www.facebook.com/thakafm90.4। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন নীলয় মাহমুদ, সাগর আছেন, মোহাম্মদ নাজিমুল আছেন আমাদের সঙ্গে, রাইজিং সান, জুয়েল রানা আছেন, আরমান হোসেন, আর আছেন আমাদের সঙ্গে মাহফুজ সরকার, নাজমুল হাসান, প্রিন্স রোহান, ওসমান সারোয়ার আছেন আমাদের সঙ্গে, শাহাদ সরকার বাবু আছেন, তিনি লিখেছেন আপু প্রতি বৃহস্পতিবার এবং মঙ্গলবার অপেক্ষায় থাকি কখন শুনব গুরুর সেই মধুময় কণ্ঠস্বর।
জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। কোন অস্থির চিত্ততা না, কোন চোখ রাঙানি নয়, বরং প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বন্ধুরা প্রতিদিনের মতো বৃহস্পতি এবং শুক্রবারের এই সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি তোমাদের কাছে, তোমাদের কথা বলবার জন্য, তোমাদের কথা শুনবার জন্য, তোমাদের সাথে এক অপার্থিব ভালোবাসায় এই সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখবার জন্য। প্রচণ্ড রকম অপেক্ষা থাকে পুরো সপ্তাহ জুড়ে, কখন কিভাবে কোন পরিচয় মানুষের পাশে দাঁড়ানো যায়। মানুষকে ভালোবাসবার বড় একটি উপলক্ষ, বড় এই প্ল্যাটফর্ম ভালোবাসার বাংলাদেশ থেকে মানুষকে ভালোবাসার কথা পৌঁছে দেয়া যায়। তোমরা নিজেরাও জানো যে ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে মানুষের কষ্টের কথা বারংবার উঠে আসে, মানুষের দুঃখের কথা আমরা অনেক বেশি করে বলি, পিছিয়ে থাকা মানুষগুলোর কথা অনেক বারংবার বলতে মন চায়। আমি যখন তোমাদের সাথে কথা বলছি বন্ধু, তখন আমার সামনে বসে আছে একজন মানুষ, যারা ফেসবুকে আছো তাদের পক্ষেও হয়তো সেই ছবিটা দেখা সম্ভবপর হয়নি, বাট আমি অনুরোধ করবো যারা আমাদের টেকনিক্যাল টিমের মধ্যে আছে তারা যেন ফেসবুকে এই ছবিটি দেয়, বা কোনো বা খুব স্বল্প করে হলে ভিডিও যদি আপলোড করা যায় সেক্ষেত্রে ভালো হয়। আমি চাইবো অথবা অন্তত কোনো মিনিমাম ছবিটা যেন আপলোড করা হয় যে কি কোন পরিস্থিতির সামনে বা কোন অবস্থাতে এখন আমি স্টুডিওতে বসে আছি। একজন ভদ্রমহিলা আমার সামনে উপস্থিত, যার বয়স অনেক, এখন প্রায় পৌরত্বে পৌঁছেছে, চুল সব সাদা হয়ে গেছে, শরীর আর আগের মতো তার সাথে সাথ দেয় না, বয়সের ভারে মুহ্যমান, জীবন এখন একেবারে জীবনের শেষ সায়ানে চলে এসেছে, দিনের পড়ন্ত বিকালের মতোই জীবন, যেখানে যে কোনো সময় লুকোচুরি খেলছে, এইভাবে যে কোনো সময় হয়তো জীবন ফাঁকি দিয়ে চলে যেতে পারে। আমি অবাক হচ্ছি এইভাবে যে স্রষ্টা যদি আমাকে সম্পর্কের পরিচয় পরিচিত না করাতেন, স্রষ্টা যদি সম্পর্কের সাথে আমাকে পরিচয় না করিয়ে দিতেন, স্রষ্টা যদি বলে দিতেন যে এই মায়ের গর্ভেই তোর জন্ম, এই তোর মা, তাহলে আমাকে তাকে হয়তো মা বলেই ডাকতে হতো। আমি যখন তাকে দেখছি এবং তার তাকে দেখে তার অবয়বের মধ্যে খুব সঙ্গত কারণে আমার মায়ের প্রতিচ্ছবি ফুটে উঠছে, কারণ আমার মা প্রায় কম বেশি এই বয়সেরই হবেন। কিন্তু এই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন বিভিন্ন ভাবে আমি বলি বা বলবার চেষ্টা করি, কিন্তু এ দৃশ্য বর্ণনা করবার মতো শক্তি খুব কম মানুষেরই আছে। কিন্তু বাইরের পৃথিবী এখন অনেক বেশি নিষ্ঠুর, বাইরের পৃথিবী কিন্তু এই মানুষের কথাগুলো শুনবার মতো কোন রকমের প্রস্তুতি কারণে, কারো কোন রকমের মানসিকতা পর্যন্ত নেই, ইনফ্যাক্ট কারো হাতে সময় পর্যন্ত নেই। কিন্তু আমি বলি যে যখন অস্থির চিত্ততা বাইরে কাজ করছে, যখন আমরা অনেক কিছু জীবন অ্যাচিভ করার একদম কম্পিটিশনের মধ্যে আছি, কত দূর যেতে চান আপনি, কত কিছু অ্যাচিভ করতে চান, জীবনের কোন সায়ান্নে কোন 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 পাহাড়ের কোন শৃঙ্গকে আপনি স্পর্শ করতে চান, যে কোনো মুহূর্তে যখন আপনার জীবন লীলা সাঙ্গ হবে, যে কোনো সময় যখন আপনার নিঃশ্বাস আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, তখন একমাত্র পুঁজি হওয়া উচিত আপনার মানুষ হিসেবে মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসা, সেই শক্তি সেই পুঁজি আপনার কতখানি তৈরি হলো বা আমারই কতখানি তৈরি হলো সেটা নিয়ে ভাববার বহুবিধ কারণ আছে বলে আমার কাছে মনে হয়। পৌরত্ব উপস্থিত এমন একজন মানুষ আমার আজকে হট সিটে বসে আছে। জীবনের সব রকমের হিসেব নিকাশ, সমস্ত ক্যালকুলেশন সবকিছুতে হেরে গিয়ে একেবারে পরাজিত সৈনিকের মতো বাকি জীবনে যে কটা দিন বাঁচবেন, আগামীকাল সকালে কি খাবেন, কোথায় মাথা গুজবেন, কোনো কিছুরই কোনো রকমের কোনো ঠিক নেই। কিন্তু কেউ কোনো কিছু আমরা আসলে ভুক্ষেপ করছি না, না আপনি না আমি, এভাবেই কি চলতে থাকবে, সিচুয়েশন কি এরকমই থাকবে, দিনের পর দিন বছরের পর বছর আমাদের অবস্থা কি এরকমই থাকবে, এর কি কোনো পরিবর্তন ঘটবে না? আজ আমাদের সমাজে আমাদের দেশে প্রচন্ড পরিমাণে বৈষম্য, কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, কে একবেলা খাবার জুটে না, এত বড় বৈষম্য কিন্তু হওয়ার কথা ছিল না। যে অর্থনৈতিক মুক্তির কথা বলি, সে অর্থনৈতিক মুক্তি কিন্তু সে অর্থে আমাদের চোখের সামনে দেখবার সৌভাগ্য সেই কপাল আমাদের হচ্ছে না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই ইনফ্যাক্ট, এবং এই পরিস্থিতিগুলো পরিবর্তিত হোক সেই স্বপ্নে আমরা বিভোর হয়ে আছি। হটসিটে যিনি বসেছেন তাকে আমি স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে এই ভালোবাসার বাংলাদেশে। কেমন আছেন আপনি?
যদি ভালোই থাকলো মাই বাবা, আস্তে আস্তে বললাম আমার বাবা, আমরা হয়েছি ঘরের মানুষ বাবা, বাইরের মানুষ বাবা, আস্তে আস্তে বাবা যে কাটতেন চাই সি দেয় অর্থনে চাই বাবা, সি না দেয় অর্থনে চাই, বাবা নাই বেদা নাই বেদি ছেলে মেয়া নাই বাবা আল্লাহ নিচে গা তুই দাস নিচে গা বাবা কিছুই নাই বাবা তাহলে আস্তে আস্তে গুরুকে বাবা আমি ঘরে মানুষ বাবা বাইরে বাইরে মুখে
আপনার বয়স কত এখন
আমার বয়স বাবা 60-70
ষাট থেকে সত্তর এরকম মাঝামাঝি হবে
বন্যা আয়তনা গুলো না বা
আপনার দেশের বাসা কোথায়
বাসা
বাড়ি কোথায়
বাড়ি শেরপুর
শেরপুর বগুড়া শেরপুর
না
তাহলে
ময়মনসিং
শেরপুর ওখানে ছোটবেলা থেকে আপনার বেড়ে ওঠা ছোটবেলা থেকে বড় হয়েছেন ওখানে
২৭ বছর
কয় ছেলে মেয়ে ছিল আপনার
তিনটা ছেলে একটা মাইয়া
তিনটা ছেলে আর একটা মেয়ে সবাই মারা গেছে কেউ বেঁচে নাই
এই বছর বাবা আগে কাজ করে খাইছি বাবা মাটি কাটছি বাসা বাড়ি কাজ করছি বাবা কাজ করে
বয়সে তো এখন কাজ করার শক্তি সে শক্তি সে সামর্থ্য তো আপনার নাই
বাবা অন্য এক গেলেন পানি বাবা বুড়া এনে বাড়ছেন না এই তিন দিনে কাপড় দিয়ে তো বাসেন না বাবা বই নিয়ে দিয়ে দেয় তার নিয়ে দিয়ে দেয়
থাকেন কোথায় আপনি
আমি পিন্দা খাটাই চাইছি কেতন চাইরা না দুই আনা চাইছি না বাবা ও হন আমার কেউ দেহ না বাবা বাবা
স্বামী মারা গেছে প্রায় 27 বছর স্বামীর কথা মনে হয় তার কথা সে তো মারা গেছে আল্লাহর কাছে দোয়া করেছে সে বেহেত নসিব হোক কিন্তু সে মারা যাওয়ার পর তার যে অভাব সে না থাকার কারণে যে কষ্ট সে যে দুঃখ
আমারও হয়ে গেছে বাবা আস্তে আস্তে গুরুবার ভাত যদি কষ্ট যদি না পাইলাম বাবা ঘরের মানুষ দিন বাইরে বাইরে কিন্তু থাকলে পুরো বাচ্চা কাছে থাকলো তাতে একবেলা দিল বাইরে বাইরে নিলাম না বাবা কোরআন পড়াইছে বাংলা পড়াইছে
শরীরে আসলে সেই সামর্থ্য নেই, চাইলেও হয়তো কোনো কিছু করবার মতো সেই শক্তি সামর্থ্য কোনোটাই নাই। বাধ্য হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়, বাধ্য হয়ে মানুষের কাছে ভিক্ষার জন্য হাত পাততে হয়। কল্পনা তো কখনো ভাবেননি যে কখনো জীবনে এরকম পরিস্থিতিতে আপনাকে পড়তে হবে, মানুষের কাছে হাত পাততে হবে, আপনার ভালোবাসার অনেকগুলো মানুষ আপনার সাথে ছিল।
হাই দেই দে বাবা, কেউ তারি মারে, কেউ গালিতে বাবা, এরম ভাবে আর কেউ আসতে দেখা রেখে আসতে দায়িত্ব দেয়, কেউ দুইটা হাতে, কেউ দশটা হাতে, কেউ বিশটা হাতে হারে বাবা, এরম হওয়া কেউ খাই বাবা। কেতন চাই দেয় না গাড়ি মারে, আর কেউ বাইকে রাখবে হারো বাবা, দে দুইটা হাতে, দশটা হাতে, কেউ পাঁচটা হাতে, কেউ একটা হবে।
এসব পরিস্থিতির পরিবর্তন হওয়া উচিত। আমি জানি যে আমি যত উচ্চকিত হই না কেন, যত রকম ভাবেই কথা বলি না কেন, না আমার পরিবর্তন হচ্ছে না আমার কথাতে ওভারনাইট দেশ বা সমাজের মধ্যে বড় রকমের কোনো পরিবর্তন আসছে, বাট এই পরিবর্তন হতে বাধ্য, এই পরিবর্তন হওয়া উচিত। দেশ এবং সমাজ যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা গর্বের সাথে গর্বের কিছু সমীকরণ দাঁড় করাতে সক্ষম হয়েছি। প্রতি মুহূর্তে আমাদের রেমিটেন্স যে একটি অবস্থায় এসে পৌঁছেছে, প্রথম পাঁচটি দেশের মধ্যে রেমিটেন্সে বাংলাদেশের অবস্থান, আমরা গর্বের সাথে আমাদের জিডিপি হার বৃদ্ধির হার সেটি নিয়ে কথা বলতে পারি, বলতে পারি আমাদের পার্সোনাল যে ইনকাম সেই ইনকাম বৃদ্ধির কথা, সমস্ত ইকোনমিক্যাল প্যারামিটার গুলোতে আমরা আমাদের প্রচ্ছন্ন ভাবে আমাদের আমাদের যে অগ্রগতির ছাপ সেটা আমি স্পষ্টত ভাবে রেখে চলেছি। কিন্তু তাতে করে এই ধরনের পৌরত্বে পৌঁছানো এই মানুষগুলোর জীবনে কি কোনো পার্থক্য এসেছে? তাকে গত বছরের পর বছর স্বামী চলে যাওয়ার পর, সন্তানরা পর হয়ে যাওয়ার পর থেকে বছরের পর বছর যেভাবে চলতে হচ্ছে সেই চলাতে কি কোনো পরিবর্তন এসেছে, নাকি তাকে ওইভাবেই চলতে হচ্ছে, নাকি তাদের জীবন দিনকে দিন আরো বেশি ডিট্রয়েট করতেছে, তাদের জীবন দিনকে দিন আরো বেশি বিস্ময় হয়ে উঠছে? তাই যদি হয় তাহলে ওই জিডিপি বৃদ্ধি, ওই ইয়ারলি পার্সোনাল ইনকাম, সেই ব্যাপারগুলো খুব বেশি আর রিলিভেন্ট থাকে বলে মনে হয় না। যে কোনো কিছুর বিনিময়ে এই মানুষগুলোকে বাঁচবার মিনিমাম যে অধিকার সেটি নিশ্চিত করাটা খুব বেশি মাত্রায় প্রয়োজন। দেশ কি করবে তার চাইতে বড় কথা আমরা যারা মানুষ, আমরা যারা ব্যক্তিগত ভাবে উদ্যোগ নেওয়ার ক্যাপাবিলিটি রাখি, আমরা যারা মানুষের প্রয়োজনে মানুষের মানুষের পাশে দাঁড়ানোর সেই মানসিক শক্তিটা রাখি, সে ভালোবাসা প্রবণ মনটা রাখি, সবাই মিলে তারা আমাদের পাশে এসে দাঁড়ায় সেই চেষ্টা করে এই অবস্থায় পরিবর্তন হওয়া উচিত। বন্ধু, দিনকে দিন আসলে এই পার্থক্য এবং বৈষয়িক ব্যবধান অনেক বেশি বেড়ে চলেছে, সমাজে এই বিষয়গুলো পরিবর্তন হওয়া উচিত, এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত, এই মানুষগুলো ভালো থাকে সেই ব্যবস্থা আমাদের করা উচিত। আমরা এইভাবে কথা বলতে থাকবো, কিছু টেক্সট নিব, আবার ফিরে আসছি আমরা।
এই মুহূর্তে অনেকেই আছেন ফেসবুকে। রায়হান রিয়াদ বলেছেন, এই প্রথম কারো কথা শুনে তার চোখে এত পানি আসলো। আরো আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, আশিকুর রহমান আছেন উত্তরা থেকে, আরো আছেন রাইজিং সান, জুয়েল রানা আছেন, হাবিব খান আছেন, তিনি লিখেছেন, আপু শুনছি আমারও দু চোখে জল এসে গেল। রাশিদুর হাসান রানা আছেন, তিনি আমাদের সঙ্গে সিরাজগঞ্জ থেকে কানেক্টেড হয়েছেন। আরো আছেন শাহজাদ সরকার বাবু, তিনি লিখেছেন, গুরু আমার মা এবং বাবা আমাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, তাদের জন্য দোয়া করবেন। এলন বয় নাইম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মহিনুর রহমান দীপু, আরো আছেন আমাদের সঙ্গে সোনিয়া আক্তার কনা, রাশিদুর রানা আছেন, ভোরের কুয়াশা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন মোহাম্মদ রুবেল খান, আরো আছেন মোহাম্মদ রাশেদ সহ আর অনেকেই আছেন। আর বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। আমাদের যে ফেসবুকে অফিসিয়াল অ্যাড্রেসটি রয়েছে উইচ ইস www.facebook.com/thakafm90.4। আর যারা আমাকে শুনছেন অবশ্যই 1626 রোতে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। একলা পথের প্রান্ত আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন খুব খারাপ লাগছে। সোনিয়া আক্তার কণা আছেন, আরো আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ রাশেদ। আর বন্ধুরা যারা ফেসবুকে কমেন্ট করছেন অবশ্যই কিন্তু এফএম গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। আর অনেকেই আছেন যারা আমাদের এই দুস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু তাদের পাশে দাঁড়াতে পারেন। আপনার বাসায় থাকা নতুন অথবা পুরাতন কম্বল দিয়ে আমাদের ঢাকা এফএম এর অফিসে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নামানা টাওয়ার 15 ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212। এবং বিকাশও করতে পারেন বন্ধু যারা ঢাকার বাইরে আছেন। আমাদের বিকাশ নাম্বারটি হচ্ছে 01841 90 04928 এই নম্বরে। আর একটু আগে একটি টেক্সট আমি দেখলাম, যিনি কিছুক্ষণ আগেই আমাদের এখানে কম্বল দিয়ে গিয়েছেন, মোহাম্মদ জাহিদ বসুন্ধরা থেকে। তিনি লিখেছেন আজ সন্ধ্যায় তিনি আমাদের অফিসের এসে কম্বল দিয়ে গিয়েছেন, কিন্তু যাওয়ার সময় তিনি তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই কথাটি গুরুকে জানিয়ে দিতে বলেছেন এবং সবারকে বলেছেন যেন তার জন্য দোয়া করি আমরা।
অবশ্যই জাহিদের জন্য দোয়া করি, এটা জাহিদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা উচিত যাতে করে কি অবস্থায় আছে সেই ব্যাপারটা যেন আমরা আরো নিশ্চিত হতে পারি। এবং সব মিলিয়ে আমরা অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনার কাছ থেকে আমি আপাতত বিদায় চাচ্ছি। আমি জানি না যে কিভাবে কোন পরিস্থিতিতে কোন 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 শক্তি বলে এই ঘটনাগুলোর মধ্যে পরিবর্তন আসবে, বাট আমরা দোয়া করি, আমরা প্রার্থনা করি যে পরিস্থিতির পরিবর্তন হোক। আপনাদের মতো মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো প্রচুর পরিমাণে মানুষ বাংলাদেশে আছে, সমস্ত কিছুকে ছাপিয়ে এই মানুষগুলো পাশে এসে দাঁড়াক এবং আপনারা ভালো থাকুন। আপনাদেরকে শান্তিতে রাখার সর্বশেষ প্রচেষ্টা আমরা সবাই মিলে করি, সেই উদ্যোগটা আমরা গ্রহণ করি এবং আপনার শেষ এই পড়ন্ত বেলার বাকি সময়গুলো আপনি ভালোভাবে থাকেন সেই দোয়া করি। এবং আমরার মতো যারা এরকম শীতে বিশেষ করে কষ্ট পাচ্ছে তাদের জন্য অলরেডি আমরা উদ্যোগ নিয়েছি এবং এই শীতার্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি। আপনি ভালো থাকবেন, আপনার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে করে অবশ্যই সমস্ত কিছুর পরিবর্তন হয়। ভালো থাকবেন আপনি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এখনই। শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু, তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু, তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হতে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু, তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে সিক্ত হতে।
যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো, এক ভরসায় যদি মন কাঁদে, তুমি চলে এসো, চলে এসো, এক ভরসায় এসো, ধরো ধরো বৃষ্টিতে জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামল চলে এসো, তুমি চলে এসো, এক পরশায় যদি মন কাঁদে, তুমি চলে এসো, এক পরশায়।
আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দস্তির লিসেনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দস্তির লিসেনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি। তৈরি হয়েছে তোমাদের FM দস্তির লিসেনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
This track was downloaded from FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ শুনছেন ভালোবাসার বাংলাদেশ। ইমা আছি আপনারই সঙ্গে, আর এই মুহূর্তে যারা আছেন ফেসবুকে এবং 16260 তে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আমাদের কিছুক্ষণ আগে আমাদের সবার পছন্দের এফএম গুরু যিনি যার সঙ্গে কথা বললেন তার ছবিটি যাচ্ছেন। অবশ্যই আমরা চেষ্টা করবো ছবিটি আপলোড দেওয়ার। আর বন্ধুরা আজকে আপনারা জানেন, এই মুহূর্তে অলরেডি জেনে গিয়েছেন, আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে, আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশের অতিথি বন্ধু মানিক, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। আপনিও কিন্তু তার মতো আমাদের ভালোবাসা বাংলাদেশের হট সিটে বসে আপনার জীবনের গল্প, আপনার সেই ভালোবাসার ভালো লাগার মুহূর্তগুলো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন বন্ধু। কিন্তু তার জন্য আপনাকে SMS করতে হবে। SMS করার জন্য আপনার সেল ফোনে SMS অপশনে গিয়ে লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে আমাদের সঙ্গে অনেকেই আছেন। তাইজুল ইসলাম রাজু আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ সৌরভ খান আছেন, তিনি লিখেছেন আপনার কথা শোনার জন্য এত রাত পর্যন্ত জেগে আছে। আসলে অনেক ভালো লাগলো, কিন্তু তার একটা অভিযোগ আছে যে কেন আমি তার কমেন্ট পড়ি না। এই যে বন্ধু আমি আপনার কমেন্টটি কিন্তু পড়ে দিয়েছি। আর বন্ধুরা যারা ফেসবুকে কমেন্ট করছেন তাদেরকে বলছি অবশ্যই FM গুরু লিখে আপনি আপনার কমেন্টটি করবেন। মোহাম্মদ রাশেদ আছেন আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে, আরো আছেন নীলার মাহমুদ সাগর আছেন, তিনি লিখেছেন আমার মায়ের কথা মনে পড়ে গেল আর আমার চোখে পানি চলে আসলো। অনেক ভালো লাগলো বন্ধু যে আপনি এই জিনিসগুলো ফিল করতে পেরেছেন। কিন্তু বন্ধু শুধু ফিল করলেও হবে না, তাদের জন্য অবশ্যই কিছু করতে হবে, সেই মানুষগুলোর জন্য যার জন্য এত ভালোবাসা এত কিছু অবশ্যই কিছু করা উচিত। আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমরা ঢাকা FM এর পক্ষ থেকে কিন্তু সেই দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বাইরে কিন্তু শীত পড়ছে, আরো শীত পড়বে, আর শীত বস্ত্র আমরা যা চেয়েছিলাম তার চেয়ে কিন্তু অনেক অনেক বেশি আমরা পেয়েছি। কিন্তু বন্ধু আমরা চাচ্ছি আমরা আপনাদের নতুন অথবা পুরাতন কম্বল আমাদের ঢাকা FM এর অফিসে পৌঁছে দিবেন অথবা আমাদেরকে বিকাশ করবেন। যারা ঢাকার বাইরে আছেন অথবা কোনো কারণে আমাদের অফিসে যোগাযোগ করতে পারছেন অবশ্যই বন্ধু বিকাশ করতে পারবেন। বিকাশ করার যে নাম্বারটি সেটা আমি জানিয়ে দিচ্ছি 01841904928 এই নাম্বারে। আমি আবারও বলছি বন্ধু 01841904928 এই নাম্বারে আপনি বিকাশ করতে পারেন। আর অথবা আপনারা যারা ঢাকায় আছেন আমাদের আশেপাশেই আছেন আপনার বাসায় থাকা নতুন অথবা পুরাতন কম্বল আমাদেরকে দিয়ে যেতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 Nahana Tower 15 floor, গুলশান এক, ঢাকা 1212। আর বন্ধু যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর
আর সবারই অনেক অপেক্ষা যে কখন আমাদের ইফএম গুরু আরো অনেক 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 ভালোবাসার কথা বলবেন, এবং আমাদের আজকে ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু তার কথাও সবাই শুনতে চাচ্ছেন। তো অবশ্যই শোনাবো বন্ধু,
আমরা আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাচ্ছি আজকের হট সিটে যিনি অলঙ্কৃত হয়েছেন তাকে, এবং তার কাছ থেকে শুনি তার জীবনের কথা। কেমন অনুভব করছেন হট সিটে বসে? বলুন বলুন, সমস্যা নেই।
ধন্যবাদ গুরু, যে আজকে আসলে আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আসলে আমি এই ঢাকা এফএম এই হট সিটে বসতে পারবো। অ্যাকচুয়ালি আমার এটা আসলে বিশ্বাস হইতে পারতেছি না। প্রথমত আপনাকে সালাম, যে আসলে আমি একটু ছেড়ে দেখতে চাইতেছি আপনাকে, যেটা সত্য কথা। দীর্ঘ 6-7 বছর যাবৎ আমি আপনাকে শুনতেছি, বাট অ্যাকচুয়ালি এরকম ফিল করতে পারতেছি না যে আসলে কোন দিন হয়তো আমার ভাগ্যে হইব যে গুরুকে দেখা। আমি আপনাকে সালাম করতে চাই।
সালাম আপনি হ্যান্ডশেক করেন।
তো আসলে আমার জন্মস্থান, আমি অ্যাকচুয়ালি যে এদিকে আসছি আমার যে কেমন ফিল হইতেছে একমাত্র আমি নিজেও জানতেছি না, বাকিটা আল্লাহ সবচেয়ে ভালো জানে। যে আসলে আমি নিজেকে বুঝাইতে পারতেছি না যে কিভাবে জিনিসটা আসলে আমি ব্যাখ্যা করব। আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস, হয়তো বয়সটার সাথে সাথে জিনিসটা রিয়েলাইজ করা যায়। আমার জন্ম চাঁদপুর শহরেই, ছোটবেলা থেকে ওই জায়গায় আমার বেড়ে ওঠা পড়াশোনা। তো একটা সময় পড়াশোনা প্রাইমারি মানে চাঁদপুর থেকে আমার পড়াশোনা শুরু। তো দেখা যাইতেছে যে অঙ্কুর শিশু বিদ্যালয়ে আমার প্রাইমারি স্কুল হয়তো গ্রামের অঞ্চলে থাকি না, শহরে ছিলাম, অঙ্কুরে ছিলাম প্রাইমারি নার্সারি, ঠিক আছে, 5 পর্যন্ত পড়াশোনা করা, তারপর হাই স্কুল, হাই স্কুল থেকে হয়তো SSC পাশ করা, তারপরে কলেজে উঠা। তো আমি যখন SSC যে 2006 দেওয়ার পর আমারই পাশের মানে আমাদের মহল্লারই পাশের ফ্ল্যাটের 2-3টা বিল্ডিং পরেই একটা মেয়ে তার বোনের বাসা, বোনের বাসা। তো ও তখন ইন্টারমিডিয়েট পড়তো, ইন্টার ফার্স্ট ইয়ার, আর আমি SSC মাত্র দেওয়া, সরি আমার ইন্টার সেকেন্ড ইয়ারও আমি SSC দেওয়া হয়। ওর নাম ছিল আফরোজা। তো ওর বোনের বাসা আসতো, আমি হয়তো দেখতাম আমার বাসার পাশেই ছিল, তো হয়তো তার সাথে তেমন কোনো কথা হয় নাই কিবা তার সাথে তেমন কোনো যোগাযোগ হয় না, ভালো লাগতো। আমার এক বড় ভাই ছিল, বড় ভাই বললো যে মেয়েটা তো এই বাসে থাকে, তোর বোনের বাসা। তো একটা সময় ওর সাথে কথা বলতে 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 আমি চেষ্টা করতাম ওর সাথে কথা বলার জন্য, বাট কথা বলতে পারতাম না, কথা বলতে পারতাম না। অনেক চেষ্টা করার পরে একদিন আমাদেরই চাঁদপুরে একটা লাইফ বয়ের সুযোগ, একটা জীবনতৈরী হাসপাতালে, সম্ভবত এটা বিদেশি কোনো সংস্থা, তো হাসপাতালের পায়ের সমস্যার কারণে ও হাসপাতালে আসে। আসার পর যেভাবে হোক নাম্বারটা কালেক্ট করি, কালেক্ট করার পরে ওর পড়াশোনা চলতেছে, ঠিক আছে, ও আমার থেকে 1 বছরের সিনিয়র, আমি 1 বছরের জুনিয়র, বাট তারপরে ওর সাথে আমার যোগাযোগটা খুব ভালো হয়, যেহেতু একই রাস্তায় জনজন যাতায়াত করি, ইভেন প্রায় সময় দেখা যেতেছে কি রাস্তায় দেখা হইতো বেশি। তো দেখা হওয়ার পরে একটা দিন বললাম যে আপনার নাম্বারটা কি দেওয়া যায়, তা মেবি সম্ভবত 2008-এর ঘটনা। পরে বললো যে কেন, তো পরে চাইলাম দিল না নাম্বারটা। তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি ও অনার্সে পড়ে, অনার্স ফার্স্টের আমার ইন্টার পরীক্ষা সম্ভবত চলে আসবে। পরে চাইলাম দিল না, যা না দেওয়ার পরে তখন আমি বললাম যে দেখেন নাম্বারটা তো আমি পাইছি, তো আপনি দেন সমস্যা কি, আমি আপনার থেকে নেই। পরে বললো যে না দেওয়া যাবো না। তো চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায়। আমার এক কাজিন আবার ওর সাথে পড়াশোনা করতো, আমি ওকে বললাম যে দেখো তুমি ওর একটু ব্যবস্থা করে দাও নাম্বারটা, ঠিক আছে, যে আমি ওর সাথে একটু কথা বলি। তো পরে আমার পরীক্ষা চলে আসে, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলে আসে, আমার রেজাল্ট অলরেডি খারাপ হয় ওর সাথে পিছনে ঘোরাঘোরার জন্য। তখন আমি ওর সাথে ফোনে বারবার কন্ট্যাক্ট করি, ওরে পাইতেছি না, ও আমার সাথে কোনো রকমের যোগাযোগ করে না। পরে এক পর্যায়ে ওর সাথে আমার যেভাবেই হোক আন্নোন নাম্বারে কথা হয়। পরে আমি ওকে বলি যে তুমি এই জায়গায় আইসো, আমি তোমার সাথে দেখা করবো, কিন্তু ও ওই জায়গায় যায় বাট আমি ওই জায়গায় যাই, কিন্তু ওর সাথে আমি দেখা করি না। তো ওর প্রতি একটা জিদ, আমার প্রতি ওর একটা জিদ কাজ করে, যে এই ছেলে আমার সাথে দেখা করতে বললে আইসা দেখা করলো না, কারণটা কি? উত্তরী থেকে প্রতিজ্ঞা করে যে না আমি ওর সাথে জীবনও কিছু করবো কিংবা বলবো। একটা পর্যায়ে আমার প্রতি একটু উইকনেস দেখায়, আমিও দেখা হইতে হইতে একটা সময় রিলেশন হয়ে যায়। তো তখন আমার রেজাল্টটা খারাপ হয়, আমি চলে যাই আমার আব্বুর যে কোনো একটা কাজে অনেক দূরে, চাঁদপুরে অনেক বাইরে চলে যাই। তো বাইরে চলে যাওয়ার পরে ও মাঝে মধ্যে ফোনে কথা বলে, কিন্তু দেখা সাক্ষাৎ হয় না, কথা বলতেছে, কথা বলতেছি ঠিক আছে, দেখা হয় না। আমি তিন চার মাস পর চাঁদপুর আসি, তো একদিন আমার সাথে আসে বলে যে আসলে আমি তো তোমাকে ভালোবেসে ফেলাইছি, তো এখন কী করা যায়। তো আমি বললাম যে ঠিক আছে, ওকে ফাইন, সমস্যা নাই, তো আমার তো এদিকে থাকতে পারবো না, তো কন্টিনিউ করি ফোনে, ঠিক আছে, পরে আস্তে আস্তে হয়ে যাবো। আমাদের সম্পর্কটা গুরু বলতে গেলে মোটামুটি ফোনে চলতেছে। আমি বিশ্বাস করতে পারবো না, আমি যে জায়গায় ছিলাম বোধ হয় আমি ওর সাথে কথা বলাতে অন্য কোনো মেয়ের দিকে বোধ হয় তাকাই নেই, হয়তো ছিল, কথা বলতেছি, হইতেছে, সমস্যা কি। তো পরে আমি বলতেছি যে ঠিক আছে তুমি থাকো ওইদিকে, ওই বোনের বাসা ছিল আমার বাসার দুই বিল্ডিং পরে, বাট ওর গ্রামের বাড়ি ছিল আলিগঞ্জ, ও চাঁদপুর সরকারি কলেজে পড়তো, আমি প্রথম ডিগ্রি কলেজে পড়তাম। তো পরে বলতেছে যে দেখো হইতেছে না, আমি ঠিক আছে হয়ে যাবেন আস্তে, যদি ধৈর্য ধরো হয়ে যাবেন। পরে একটা পর্যায়ে চলতেছে 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 ওর সাথে দেখা হইতেছে, কথা হইতেছে, সবকিছু মোটামুটি ঠিকই আছে। এইভাবে আমাদের মোটামুটি ভাবে আপনার আমিও আসি চাঁদপুর, ওই জায়গায় মুন্সিগঞ্জ থেকে চাঁদপুরে আসি, তিন চার দিন এক সপ্তাহ থাকি, মোটামুটি ভাবে ঘুরতে যাইতেছি ঠিক আছে, ওর সাথে দেখা হইতেছে, এবং ইভেন ওর সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে 2008 শেষ হয়ে গেল, 2009 এর মাঝামাঝিতে শুরু, তো 2009 এর মাঝামাঝিতে শুরু যখন হয়ে গেল, 2009 চলে আসলো, 2009 চলে আসলো, ও সম্ভবত তখন অনার্স সেকেন্ড ইয়ার, মেবি অনার্স সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার, আমি এটা গেস করতে পারতেছি না, বলতে পুরো ক্লিয়ার বলতে পারতেছি না। তো ও বলতেছে যে কি আমি তো দেশে চলে যাবো, আমি বোনের বাসায় থাকবো না, ওদিক থেকে হয়তো একসাথে আলিগঞ্জ থেকে চাঁদপুরের ডিস্টেন্সটা বেশি না, এবং চাঁদপুরের একটা সরকারি কলেজের বাস যে হাজিগঞ্জ থেকে ছাড়ে, আমি বাসা থেকে কন্টিনিউ করবো লেখাপড়াটা, এইদিকে থাকতে পারবো না আপুর বাসায়। বললাম যে কেন, বলতেছে না পারবো না। আমি বললাম যে সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা এক জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে তোমার লেখাপড়া শেষ, কিন্তু তুমি লেখাপড়া এখন বন্ধ করে দিয়েছো, বাপের কাছে আসো, বাপের বিজনেস দেখাশোনা করতেছো, তো তুমি অনেক সময় চাঁদপুরের বাইরে থাকো, আমার ভালো লাগতেছে না, কি দেখো এটা ঠিক না। তখন আমি বুঝতে পারতেছি না যে আমি যে তারে অ্যাট ফার্স্ট যখন বলছি যে ওই যে একটা জায়গায় দাঁড়া করে রাখছিলাম যে দেখতে আইসা বলছি তোমার সাথে দেখা করবো, ঠিক আছে, ওই জায়গাটাতে তো তার সাথে দেখা করি নাই, ওই হিটটাতে ওই মানে জিতটাতে তার ভিতরে কাজ করতেছে, আমি জিনিসটা বুঝতেই পারিনি,
বলেন কি
তখন বুঝতে পারিনি, আমি বলে বিশ্বাস করতে পারবো না। এক বছর হয়ে গেল মেয়েটা আমাকে ফিল করতে, মানে এই জিনিসটা মানে বুঝতেই যায় না যে একটা বছর ছেলের সাথে কথা বললাম, কন্টিনিউ কথা বলতাম রাত্রে সন্ধ্যার পরে কন্টিনিউ কথা বলতাম, এবং তার এই কথা বলার ভিতরে তার সাথে আমার সাথে একটাই ঝগড়া হইতো যে ও ফোনে ওয়েটিং থাকতো, শুধু এই জিনিসটা নিয়ে আমার সাথে ঝগড়া হইতো। আমি জিজ্ঞাসা করলে বলতো যে কার সাথে কথা বলতেছো, বলতেছে আমার ফ্রেন্ড সার্কেল আর কারোর সাথে না। তো এমনি এমনি আমি তার 13টা না 14টা মানে ফ্রেন্ডের নাম্বার কালেক্ট করি, এর ভিতরে মেয়ে ছিল 2টা আর বাকিগুলো সব ছেলে। পরে বললাম যে ভাই, কারণ আমি তো চাঁদপুরের ছেলে, আমি অলরেডি চাঁদপুর সম্পর্কে সবকিছু চিনি জানি, তো আমি এরকম 2টা ছেলের ঠিকানা বের করছি, 3টা ছেলের ঠিকানা বের করছি, বের করার পরে দেখি যে না ঠিক আছে ওরা একসাথে পড়াশোনা করে, ঠিক আছে, তো একসাথে পড়াশোনা করো ফ্রেন্ড, এত লং টাইম কথা বলো, কি কথা বলো, বলতেছে যে বললি তো। তো তখন আমাকে সে বুঝতে দেয় না যে সে আমার সাথে যে ভালোবাসা মানে একটা অভিনয় করতেছে, আমি জিনিসটা বুঝতে পারিনি। তো সে এক পর্যায়ে 2009 এর শুরু থেকে ওরে আমি এমনভাবে ধরি যে আসলে আমি আমার জিত ছিল যে আমি ওর সাথে রিলেশনটা করবই। তো হয়ে যায় একটা সময় ও 2009 এর মাঝামাঝিতে আইসা মোটামুটি ভাবে আমার সাথে খুব ভালো কথাবার্তি বলতেছে, আমি ওরে বুঝাই, আমি এই যে এই হাজিগঞ্জ যাই, যাওয়ার পরে ওরে বুঝাই, বোঝানোর পরে জিনিসটা বুঝে, এর ফাঁকে ওর একটা বিয়ের প্রপোজাল আসে, বিয়ের প্রপোজাল আসে, বলতেছে যে আমার বিয়ের প্রপোজাল আসছে তো তুমি কি করবা। আমি বলি দেখো আমার তো এখন বিয়ে করার মতো বয়স হয় নাই, আর প্রেম করছি বাট হয়তো এখন বিয়ে করার মতো বয়স ছিল না। তা আমি এইদিকে বলে রাখি ভালো যে আমার সঙ্গে মেম্বার্স আমার আব্বা আম্মা, ইভেন আমার তিন বোন, আমি এক ভাই, আর ভাই বোনদের ভিতরে সবার বড়ই আমি। তো যখন তার সাথে আমার সম্পর্কটা কন্টিনিউ হইতেছে তখন ওই সময় আমার দুইটা বোন বিয়ে হয়ে গেছে, দুইটা বোন বিয়ে হয়ে গেছে। তখন আমি তাহলে বললাম যে দেখো আমার তো দুইটা বোন বিয়ে হয়েছে, তো এখন আমি তো আর কিছু বলতে পারতেছি না, আর আমার এখন বিয়ে করার মতো বয়সও হয় নাই, তো বলে যে কি করা যায়। বললাম যে দেখি কি করা যায়, সময় তো আছে। এর ফাঁকে যে ওর বাবা মা বিয়ে করার জন্য চেষ্টা করতেছে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। তো কন্টিনিউ আমি ওর সাথে কথা বলতেছি কিংবা দেখা করতেছি, সে আমার সাথে কন্টিনিউ করতেছে কন্টিনিউ কথা বলতেছে। পরে এর ভিতরে 2009 এর মাঝামাঝিতে আইসা মোটামুটি অনেক ভালো তার সাথে আমার সাথে সম্পর্কটা চলতেছে। পরে এর মাঝামাঝিতে ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তখন আমার আব্বা একটা প্রজেক্ট ছিল মাদারীপুর, তো মাঝামাঝিতে আইসা ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সে আমাকে জানায়নি। আমি বললাম জানি নাই, বললো যে বাসায় ছিলাম তো অনেকদিন যাবত, 3 দিন যাবত ফোন রিসিভ করে নাই। আমি বললাম যে সমস্যাটা কোন জায়গায়, বলতেছে যে এমনি একটু ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, এই কারণে জানাই নাই। তো কি হয়েছে বলো? না আমি আছি ভালো। তো
আচ্ছা, অনেকেই এই রাত্রে অনেকেই ছুটে এসেছে আমাদের স্টুডিওতে, একটু কথা বলি তাদের সাথে, না হলে অনেক বেশি অবিচার হয়ে যায়। অনেকেই বিভিন্ন বয়সে বিভিন্ন ক্লাস্টারের মানুষজন, আমার একটু অস্বস্তি লাগে বুঝছেন এসব ফিল করতে, কারণ যেন নিজেকে একটু বিখ্যাত বিখ্যাত মনে হয়, যেটা আমি কোনোভাবে ডিজার্ভ করি না। যে প্লিজ আসেন, ভেতরে আসেন, মুরব্বীকে আগে একটু দাও, একটু কথা বলে তুমি সব অল্প অল্প করে, আমি একটু সময় নিয়ে নিলাম আপনার কাছ থেকে, প্লিজ। হ্যাঁ, আপনার অনুমতি সাপেক্ষে একটু সময় নিয়ে নিলাম। অনেকে এই রাত বিরাতে ছুটে এসেছেন আমাদের স্টুডিওতে, তাদের সাথে শেয়ার করি। জি প্লিজ, এই যে মাইক্রোফোন, একে একে এসে আপনাদের নিজেরা কি বলতে চান সেই ইনফরমেশন গুলো একটু শেয়ার করুন। বারে মাইক্রোফোনটাই করে দাও।
আমি আপনার
আপনাকে
ধন্যবাদ দিয়া শুরু করতে চাই না, তবে শর্টকাটে আমি যেটা কথা বলবো, যে আমি অনেকদিন যাবত এই ধরনের একটা জিনিস আশা করছিলাম, তো এখন আপনার দ্বারা সেটা আমরা পাইছি। আমি দোয়া করব আপনাকে যেন আপনাকে বহুত দিন আল্লাহ বাঁচায় রাখে, আপনার মতো মানুষ জন্য ঘরে ঘরে জন্ম নেয়। আর আমি রোজার সময় কিছু কাপড় নিয়ে আসছিলাম, শেষ সপ্তাহে আপনার সাক্ষাৎ পাইনি, আবার আজকে যা কিছু কাপড় পুরান নিয়ে আসছি। আমি গরিব মানুষ, হাতে কাজ করে খাইয়া বাসি, নতুন কেনার সমর্থ নেই, তাই পুরান কিছু কাপড় আমি নিয়ে আসছি, দিয়ে গেলাম।
আমি হচ্ছে স্বপ্ন বিলাসী একজন মানুষ, যে হয়তো স্বপ্নের কথা বিভিন্ন ভাবে এই মাইক্রোফোনের মাধ্যমে উপস্থাপন করে মানুষের কাছে। মাঝে মাঝে এখন মনে হচ্ছে এটা কি অন্যায় করতেছি কিনা, এটা কি পাপের পর্যায়ে চলে যাচ্ছে কিনা। মানুষকে আশান্বিত করা কিন্তু আসলে গর্হিত একটা অপরাধ, যে ব্যাপারে মানুষকে আশান্বিত করার পর মানুষকে কোনোভাবে আপনি সরাসরি সহযোগিতা বা কোনোভাবে তাদের পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা আপনি রাখেন না। আল্লাহর কাছে আসলে এখন মাঝে মাঝে খুব বেশি নিঃস্ব, এই কারণে মনে হয় আমি বেসিক্যালি আমার নিজের কর্মসংস্থানের জন্য যে জব বা যে ব্যবস্থা আছে, স্রষ্টা আমার যে ব্যবস্থা করে দিয়েছেন, আমি সবকিছু মিলিয়ে অনেক হ্যাপি। কিন্তু এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে যে ধরনের কমিউনিকেশন আমরা পৌঁছে দিই, যে ধরনের ইনফরমেশন আপনাদের কাছে চলে যায় ইথারের মাধ্যমে, যেখান থেকে বারংবার আপনাদের কাছে ভালোবাসার মহাবত হয়ে যায়, বারংবার আপনাদের কাছে আমাদের ভালোবাসার কথা প্রতিফলিত হয়, বারংবার বলি যে আমি আপনাদের সাথে আছি, আপনাদের জন্য আমি এক্সট্রিম লেভেল পর্যন্ত পৌঁছতে রাজি আছি, কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমার হাতে কিন্তু আমি একেবারে নিঃস্ব অবস্থায় আপনাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, স্বপ্ন দেখাচ্ছি ঠিকই, কিন্তু স্বপ্ন বাস্তবায়নে সেরকম পথ, সেরকম কোন ওয়ে আউট আপনাদেরকে দিতে পারছি না। আপনাদেরকে সাথে নিয়ে আমি কেমন এক টানেলের ভেতর দিয়ে চলতে শুরু করেছি, যেখানে সামান্য পরিমাণ বর্ণচ্ছটা, সামান্য পরিমাণ আলোকচ্ছটা সামনে থেকে দেখা যায় না। এগুলোর জন্য অনেক বেশি অসহায় মনে হয়, অনেক বেশি অস্বস্তিতে ভুগি। আপনারা যখন আসেন, বিশ্বাস করেন, অনেক বেশি অস্বস্তি মনে হয়, যে আমার মনে হয় যে আমি এটা ডিজার্ভ করি না, যে সম্মান আপনারা দিচ্ছেন, যে ভালোবাসায় আমাকে আপনাদের একান্ত আপনার মনে করে আমার সাথে বেঁধে ফেলেছেন। আমার বাবার বয়সী একজন আপনি, আপনাকে আপনার প্রশ্নে আমার অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতা। বাবা আমার গত হয়েছেন প্রায় 4 বছর, গত 4 তারিখ 2 তারিখ আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল। আপনার মুখ থেকে এত শ্রদ্ধা আমি কোনোভাবে ডিজার্ভ করি না। আপনি আমাকে স্নেহ করেন, আমাকে ভালোবাসেন, আর দোয়া করেন আল্লাহ যেন কোনো না কোনো ব্যবস্থা করে দেন। অসংখ্য দেন, আমি তার একটা পয়সা আমার বাড়ি পর্যন্ত আমি নিয়ে যাবো না। স্রষ্টা যেন সেদিনই আমার মৃত্যু নিশ্চিত করেন, যদি আপনাদের ভালোবাসায় দেয়া কোনো জিনিস থেকে আমি সামান্য পরিমাণ নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য আমি ব্যবহার করি। বাট আল্লাহ যেন আমাকে এই ক্ষমতা দেয় আপনাদেরকে সাথে নিয়ে কিছু না কিছু করতে পারে, যাতে করে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষকে হেল্প করা যায়, যে মানুষগুলো বাঁচবার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে শুধুমাত্র বাঁচানোর ব্যবস্থা করা যায়। আমরা খুব বিলাসী জীবন চাচ্ছি না, বিলাসী জীবন কোনোভাবেই আমাদের কাছে কাম্য না। শুধু বেঁচে থাকার তাগিদে যেন আমরা পরস্পরের পাশে দাঁড়াতে পারি, পরস্পরের হাতকে শক্ত করে ধরতে পারি, দারুণ ভাবে
নাম
কি তোমার? স্বাগত জানাচ্ছি,
গাজীপুর থেকে আসছি।
গাজীপুর অনেক দূর, এবার অনেক স্বাগত জানাচ্ছি।
আমার নাম হাতেম।
হ্যাঁ, অনেক ধন্যবাদ। এই মাইক্রোফোনে কথা বল,
আমার সব তো ফুপার সাথে আমি সব জায়গা আসি। আর আগে আমি আসছি রোজারি আসছি, কিন্তু আপনার দেখা পাইনি, তো যেটার জন্য আসছি সেটা তো হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক মমতা, অনেক ভালো থাকো। এবং যে ফুফা ভালোবাসার এরকম বারোটানে তোমার পাশে থাকতেছে, জীবনের শেষ লগ্নের দিকে পৌঁছে যাচ্ছে, তারা কোনো না কোনো ভাবে সমস্ত ভালোবাসা ভালো লাগা নিয়ে তার পাশে থাকবে। সে দোয়া করি, অবশ্যই দোয়া করি। অনেক বড় হও, অনেক বড় হও, অনেক বড় হও, এবং এত বেশি করে বড় হও যাতে করে মানুষের পাশে দাঁড়াতে পারো। এবং আমার কথা প্রতি মুহূর্তে আমার ভেতরে অনুরণিত হতে থাকে, সেটা আপনাদের মধ্যে অনুরণিত হোক, যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। পেছনে আরেকজন মুরব্বী, একটু কথা বলি। জি আসেন, সামনে আসেন। জি, কি বলতে চান প্লিজ বলুন।
আমি বলতে চাই আমার জীবনের একটা ইতিহাস। আমার জীবনটা বহুত কষ্টে গেছে, আমার জীবন প্রচুর কষ্টে গেছে। ভুজমান হওয়ার পর থেকেই কষ্টে কষ্টে যাইতেছি। এরপরে 3 বছর আগে মানুষে আমারে খুব চালা যন্ত্রণা করে বাড়ি ঘর ভাঙিয়া ছিঁড়ে ধরতে এসেছে। একটা পুর দিয়ে মানুষ সেই পুত্র আমি লেখাপড়া নষ্ট করাইছে। এরপরে সেই সন্তান পরিবারে আমার শেষ মুহূর্তে যে কষ্ট আমার দিয়ে গেছে, এই কষ্ট আমার আত্মহত্যা করে মরে যাবার যোগ্য হয়ে গেছে। আমি আমার জীবনে রাখবার কোন আমি রেকর্ডিং তৈরি আমি করে রাখছি, আমি রেকর্ডিং তৈরি করে রাখছি মোবাইল দেয়া। কখনো আমার ঘর কাছে আসছি, জীবনের ইতিহাসটা আমি আজকে দেড় মাস ধরে কোনো ঘুম নাই, সারা রাত্রি উঠাই আর ওই আমার ঘর রেডিও দেয়া এয়ারফোন দেয়া আমি শুনি। ওই আট বছর থেকে জিগির আনছি, ই করছি ওইখানে মুদ্রা নিছি, ওইখান থেকে জিগির আনছি, ওই জিগির শুনি।
পরিবারের লোকজন কি করেছে আপনার সাথে?
পরিবার ধরে নিতে হলে আমার ভাইয়েরা ভৈনেরা পরিবারে ওখানে এক ঝুটিয়া এখানে পর্যন্ত আমার মায়ের হালবার জন্য প্রস্তুত নিছে। এরপরে আমি একটা চিঠি করে রাখছি, চিঠি আমি লিখতে পড়তে পারি না কিছু না, যা লেখে দেয় একজনে তখন আমি ওডি আমি নিয়ে থানায় নিয়ে দিছি। দেওয়ার পরে ইতিহাস বললাম যে আমার বোনে আমার ভাইয়েরা এতটুক করে। এরপরে আমার ভাইয়ের মোবাইল দিয়ে কথা কয়, আমার ভাইয়ের মোবাইল দিয়ে কথা কয় না আমার পরিবার রে, আমার বিয়ে অনার্স পরে একটা ছেলে, এই ছেলে রে আমার পরিবার রে কি জোর করে মার দিতেছে খাওয়াইতেছে, বলে খা তোর হাই কোনো ক, তোর হাই কোনো ক, এরম ভাই এই করতেছে। সব আমি মোবাইলে রেকর্ডিং করছি, কলটা থুইছি, ওই কলে আমি কাটি নাই, তারাও কাছে না আমিও কাছে না। তখন আমার সন্তান ঘরে আমার পরিবারে মারতেছে, নির্যাতন করতেছে, দর্শন করতেছে, শিক্ষার করতেছে, ই করতেছে, শিখলাইতেছে। এটা মোবাইলে যখন ই করছি করার পরে তখন এটা আমি ধরতে পারি না, যখন ধরতে পারি না খালি ঝাঁকড়ায় কুহায়। তখন এটা আমি আবার নেয়া কম্পিউটারে দিছি, কম্পিউটারে দিয়া সাউন্ড বক্স কিনছি। সাউন্ড বক্স কেনার পরে তখন সাউন্ড বক্স ঢুকে না ঢুকলে তখন আপনার কম্পিউটারে গেছি, কম্পিউটারে গিয়া এটাকে সাউন্ড বাড়াইছি, ওইটা ই করে দিছে, বাউ করে দিছে। তখন ওই কম্পিউটারে দিছি, দেওয়ার সাথে সাথে তখন কটা সব ফার্স্টে আসি কম্পিউটার থেকে।
এইভাবে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে বিভিন্ন রকমের আপনারা যে আপনাদের মাঝে আমার প্রতি মুহূর্তের বিচরণ, তারা এখানে হাজির হন স্টুডিওতে, এবং আমি দিনকে দিন এরকমই চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি কৃতজ্ঞ ঢাকা এফএম অথরিটির উপর, স্পেশালি কৃতজ্ঞ দ্য সিইও মিস্টার সিইও মিস্টার হাকিমের উপর, অবশ্যই কৃতজ্ঞ প্রোগ্রাম 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 প্রডিউসারের উপর, এবং আমি কৃতজ্ঞ এই কারণে যে প্ল্যাটফর্মটিকে দিনকে দিন আপনাদের জন্য পরিপূর্ণভাবে আমি উন্মুক্ত করে দিতে চাই, যেখানে শুধুই আপনাদের কথা হবে, আপনাদের পিছিয়ে পড়ার কথা, আপনাদের কষ্টের কথা, আপনাদের যুদ্ধের কথা, সেগুলোর জন্য যেহেতু আজকে এখন অনেক বেশি কমিউনিকেশন নির্ভর সবকিছু হয়ে গেছে, সেই কমিউনিকেশনের একটা বড় মাধ্যম হিসেবে ভালোবাসার বাংলাদেশের মাইক্রোফোন আপনাদের পক্ষে কাজ করবে, এতটুকু আপাতত পারবার ক্ষমতা আছে। স্রষ্টার কাছে দোয়া করি এমন একটা সময় আসুক যাতে করে আপনাদেরকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ কোন উদ্যোগ নিতে পারি, কোন কোন সাবজেক্টিভ ওয়েতে আমরা সামনের দিকে এগুতে পারি, যাতে করে পরস্পরকে একজন আরেকজনকে সাহায্য করতে পারি একটু উপরে উঠবার জন্য। শুধুমাত্র বেঁচে থাকার যুদ্ধে আমরা বিলাসিতা চাই না, অ্যাকচুয়ালি শুধু বেঁচে থাকার যুদ্ধে। আপনার সাথে আমার কথা হবে, আলাদাভাবে আপনার সাথে আমি কথা বলবো, তার আগে একটু একটু করে সবাইকে সুযোগ দেয়া হোক যে আপনি একদম ছোট্ট করে এত রাতে কেনই ছুটে আসে আপনার নাম একটু একটু করে।
থ্যাংক ইউ গুরু, আমার নাম মহৎ মনির হোসেন কানঙ্কন। তো গুরু, আমি স্টুডেন্ট, পড়াশোনা করি, পাশাপাশি একটা জব করি গুরু। তো আমি থাকি খিলখেতে, আমার বাড়ি ময়মনসিংহ ভালুকায়। তো গুরু, আমরা আপনার উদ্যোগ দেখে আমরা ফ্রেন্ড সার্কেল কিছু মিলে কিছু কাপড় কালেকশন করছি, আমাদের যা ছিল প্লাস বন্ধু বান্ধব অনেকের কাছ থেকে আনছি। তো আমাদের আশেপাশে যারা থাকে গুরু, তাদের কাছে অনেকের কাছে চাইছি, অনেকে বিভিন্ন ধরনের ফাউল টক করছে গুরু। এটা আসলে যেটা শুনলে আসলে কোনোভাবেই মানা যায় না। তো তারপরও আমরা যতদূর পারছি গুরু, আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে যতটুকু কালেকশন করতে পারছি আমি নিয়ে আসছি। তো ধন্যবাদ গুরু আপনাকে, ধন্যবাদ আপনার এই মুহূর্তে উদ্যোগকে। তো গুরু, আপনি যে উদ্যোগ নিয়েছেন, আপনার মতো যে সবাই সমাজে মানে সচেতনভাবে উদ্যোগ নেয়, তো গুরু আমাদের মাঝে যে একটা বৈষম্য আছে এটা থাকবে না গুরু।
এই বৈষম্যটা ভেঙে ফেলা খুব জরুরি। কিছু মানুষ দুর্নীতির একদম চরম শিখরে তাদের অবস্থান, কিছু মানুষ মানে একদম সিম্পল ওয়ান ওয়ার্ডে যদি বলা হয় সে ব্লাড সাকার, কোনো না কোনো ভাবে রক্ত কোনো না কোনো ভাবে চুষে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। সে ব্যাপারগুলো বন্ধ হওয়া উচিত, সে ব্যাপারগুলোর বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তোলা উচিত, সে ব্যাপারগুলো আজকে এখন এই মুহূর্তে এ ধরনের পরিস্থিতি গলাটিকে হত্যা করা উচিত। যাদের ঘামে যাদের শক্তিতে বাংলার অর্থনীতি চলে, যাদের একনিষ্ঠ পরিশ্রমের ফসলে বাংলাদেশ, যাদের কারণে আমরা গর্বের সাথে বলতে পারি জিডিপি প্রবৃদ্ধি হার অত, বাংলাদেশের পার্সনের ইকোনমিক প্রমোশন হয়েছে, আমরা প্রতি মুহূর্তে বর্ণনা করতে পারি আমাদের আমাদের রেমিটেন্সের কথা, সবগুলোই কিন্তু আমাদের এই খেটে খাওয়া মানুষগুলোর রক্তে ভেজা, সবগুলোই কিন্তু এই মানুষগুলোর এই খেটে খাওয়া মানুষগুলোর পরিশ্রমের ফসল। তাই এখন যদি মূল্যায়ন করতে হয় তাহলে সাধারণ মানুষকে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন যদি করতেই হয় এই অসাধারণত্বের বীজ এই সাধারণ মানুষের মাঝেই খুঁজতে হবে। এবং যারা দুর্নীতিবাজ, যারা ঘুষখোর, যারা জোচ্চোর, প্রতারক, ভণ্ড, এদেরকে কোনো না কোনো ভাবে এক্সট্রিম একদম জিরো টলারেন্সে গিয়ে এদেরকে কিন্তু না আইনের হাতে সোপর্দ করতে হবে। এইটার জন্য একটা সামাজিক অ্যাওয়ারনেস, সামাজিক একটি 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 প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন, যাতে করে সাধারণ মানুষের মূল্যায়ন হয়, আখেরে কিন্তু বাংলাদেশের মূল্যায়ন হবে, আখেরে কিন্তু বাংলাদেশের মানুষের মূল্যায়ন হবে। আমরা সেই স্বপ্নে বিভোর হয়ে আছি, সেই কথাটাই মানুষের কাছে বারংবার পৌঁছে দিতে যাচ্ছি। আপনি এসেছেন জি, প্লিজ।
থ্যাংক ইউ গুরু,
থ্যাংক ইউ গুরু আপনাকে। আমি এসেছি আমাদের দেশের বাড়ি হলো ময়মনসিংহ বালুকা বান্দিয়া, আমি খিলখেত থাকি, আমি স্টুডেন্ট গুরু। আপনার এই মহতি উদ্যোগে আমি খুব খুশি, আপনার প্রতিটা প্রোগ্রাম আমি শুনি, এবং আপনার এই আমন্ত্রণে সামান্য শীত বস্ত্র নিয়ে এসেছি।
অনেক ধন্যবাদ। পিছিয়ে আছেন শুধু পরিচয় দিয়ে এক এক দুই লাইনের মধ্যে।
ধন্যবাদ গুরু আপনাকে। আমার দেশের বাসা কুষ্টিয়া দৌলতপুর থানা গুরু। আমি ময়মন ইতে থাকি, খিলখেত থাকি। আপনার এই মহতী উদ্যোগের জন্য আমি কিছু শীত বস্ত্র আনছি, আর গুরু আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, এটাই গুরু, আর কিছু না।
রোকেয়া বেগম, তার মেয়ে প্রচন্ড পরিমাণে অসুস্থ, তার রক্তের প্রয়োজন। ওয়ার্ড হচ্ছে 109, নিচতলা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, এবং সেল নাম্বার 01957316029। আমি আরেকবার, আমি ও রক্তের গ্রুপ, রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, ও পজিটিভ তো আমার নিজেরই। আল্লাহ বর্ষে যদি তেমন কিছু নাই হয় তাহলে নিজেও প্রস্তুত রক্ত দেওয়ার জন্য। আগে দেখো খবর নাও যে কোনোভাবে পাওয়া যায় কিনা। নাম্বারটা আরেকবার বলছি 01957316029। এই 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 নাম্বারে আপনারা রক্তের জন্য পৌঁছাতে পারেন। তো বন্ধু, আমার মতো পজিটিভ রক্তের গ্রুপ যাদের আছেন উদ্যোগী হতে পারেন। তো উদ্যোগী যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে আমিও অবশ্যই থাকবো এই সিরিয়ালে। ওয়ার্ড হচ্ছে 109, রক্তের প্রয়োজন ঢাকা মেডিকেল কলেজ নিচতলা, ওয়ার্ড 109। সেল নাম্বারটা আগে বলছি 01957316029। রোকিয়া বেগম, তার মেয়ে গুরুতর অসুস্থ আমি জানি, আপনারা রোকিয়া বেগম নিজে অসুস্থ আমি জানি, যে আপনারা আমার এখান থেকে উদ্ধৃত দেয়া কোনো কথাই এখান থেকে বাউন্স ব্যাক করে না। আমি বিশ্বাস করি এর মধ্যে হয়তো কিছু টেক চলে আসবে না ব্যাক, যারা হয়তো প্রতিজ্ঞাবদ্ধ হবে এবং রক্ত দেওয়ার জন্য উদ্যোগী উদ্যোগী হবে। জিরো ও পজিটিভ রক্ত গ্রুপ, ও পজিটিভ রক্ত গ্রুপ, রোকিয়া বেগম, সেল নাম্বার 01957316029, 01957316029, ওয়ার্ড 109, নিচতলা ঢাকা মেডিকেল কলেজ, রক্তের গ্রুপ ও পজিটিভ। আমার মনে হয়, বিশ্বাস করছি আমি, কিছুক্ষণের মধ্যে হয়তো দু একটি নাম্বারের মধ্যে আমি চলে আসার কথা ঠিক, এখনো আসেনি, বাট আমি একদম অপেক্ষা করছি, লোভাচুর কাকের মতো অপেক্ষা করছি। কেউ না কেউ হয়তো কমিটেড হবে, বলবে যে আমি দিতে চাই, এবং অবশ্যই তখন তাকে সেল নাম্বারটা যেন ফেসবুকে কমেন্টসে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম।
আসসালামু আলাইকুম গুরু, আমার নাম মঞ্জুরুল হাসান, আমি এলিফেন্ট থেকে আসছি গুরু। মেনলি আর কি রোকেয়া বেগম তার আর কি রক্তের জন্য মেনলি তো আসছিলাম গুরু। মানে আমি তাকে কিছুদিন আগে আর কি এক ব্যাগ ব্লাড দিছি, তাই তার মেয়ে আজকে আমাকে ফোন করে বলতেছে যে যে আমার কিছু ব্লাড লাগবে আর কি তার আম্মুর জন্য। গুরু সত্যি কথা বলতে কি, আমি 4 বছর আগে আমার মাকে হারাইছি, খুবই এখন বুঝতেছি যে মা যে কত বড় আর কি না থাকলে যে মানুষের পৃথিবীটা যে অন্ধকার, এটা কখনো আর কি কেউ যে মা হারাইছে সে বুঝতে পারে গুরু। তা আমি আর কি আমি আমার ফেসবুক স্ট্যাটাস দিছি,
অবশ্যই আমরা প্রার্থনা করছি রোকেয়া বেগমের জন্য, ও পজিটিভ রক্তের প্রয়োজন, এবং অবশ্যই কেউ না কেউ আমাদের মধ্য থেকেই কমিটেড হবেন রক্ত দেওয়ার ব্যাপারে। আর না হলে ফাইনালি আমি ও পজিটিভ রক্ত আমারও যদি একান্তই না হয় তাহলে আমি তো অবশ্যই আছি। আর এর মধ্যে যদি কেউ কোনো কমিটমেন্ট পেয়ে যায় তাহলে এখনই আমরা উদ্যোগী গ্রহণ করি, আমাকে আনটিল আমরা অনুষ্ঠানে ফিরে যাই। অলরেডি পেয়েছি ভাই।
জি গুরু, রুবেল শনি আখড়া যাত্রাবাড়ি থেকে তিনি দিতে যাচ্ছেন এবং তিনি তার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়েছেন, আমরা যোগাযোগ করার
চেষ্টা করছি। রুবেল পিডিগুড একটা সেল নাম্বার একটু ফোন দিয়ে দিই এখান থেকে, আমার ভাই তার একটু কৃতজ্ঞতা জানিয়ে ফেলি, নাহলে আমাকে প্রোগ্রাম বাদ দিয়ে যেতে হতো।
গুরু আমি আর সাথে কিছু শীতের বস্ত্র আর কি
পাই। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শীত বস্ত্র গুলো অলরেডি পৌঁছে দেওয়া হোক, আর এই ফাঁকে বিগুলোর সাথে আমি একটু ফোনে কথা বলে নিই।
গুরু ধন্যবাদ আপনাকে গুরু।
জি
আমি একজন ব্যবসায়ী গুরু, আপনার এই মুহূর্তে উদ্যোগে সাড়া দিয়ে আমার আশা। মূলত আমার ইচ্ছা ছিল গুরু সোয়েটার কিনে দেওয়া, কিন্তু সোয়েটার ইদানিং যেভাবে আপনি বলছেন যে টাকা কালেকশন কম্বলের জন্য,
আমরা এখন কম্বলে একটু দেখেছি যে প্রচুর পরিমাণে আমাদের অলরেডি কালেকশন হয়েছে,
সেজন্য আমি আসছি আপনাকে দেখার প্রচন্ড ইচ্ছা ছিল আপনাকে দেখা। আলহামদুলিল্লাহ আপনাকে দেখা হয়ে গেছে আমার, আল্লাহর কাছে শুক্রিয়া যে খুব মহৎ একজন মানুষকে সরাসরি সামনে থেকে দেখতে পেলে। আর গুরু আমি তো কন্ট্রিবিউট করছি এখন
1000 মানুষগুলোর পাশে দাঁড়ান, বিকজ আপনার তো বিগ শট, বিগ শট বলেই এত বড় উদ্যোগ আপনি নিতে পারছেন। বা বিজনেসের কথা বললেন, আমার হঠাৎ একজনের কথা মনে পড়লো, যমুনা ফিউচার পার্কের জিএসএম প্লাস এই শোরুমে মিস্টার মানিক, এই ছেলেটির বিহেভিয়ার এবং এমনভাবে আমার সাথে আজকে কথা বলেছে, মানে হি জাস্ট মেড মাই ডে টুডে। মানে আমি মানিককে সত্যি অনেক অনেক কৃতজ্ঞ, মানিকের বিজনেসের আমি উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমরা কোনোভাবে ফোনে ফোনে ঢুকতে পারছি না, তাই তো প্রচুর পরিমাণে ফোন আসছে, এই কারণে এঙ্গেজ দেখাচ্ছে।
অনেকেই আছেন কিন্তু যারা যাচ্ছেন
অলরেডি, অনেকেই, দ্যাটস রিয়েলি প্রিটি গুড। আমার মনে হয় এর মধ্যে থেকে আমাদের পারপাস সার্ভ হয়ে যাবে। আর বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি আমার বাকি বন্ধুদের সাথে একটু একটু করে কথা বলে নিতে। সবার সাথে অলরেডি মনে হয় আমরা কথা বলে নিয়েছি, একদম শেষ একজন জি আপনার সাথে একটু কথা বলি জি প্লিজ। প্রত্যেকের সাথে
মোহাম্মদ হুসাইন, আমি গোহাট শহর থেকে এসেছি, আমি থাকি খিলখেত। আমি গুরুর মত উদ্দেশ্য সাথে একটু শেয়ার করতে কিছু শীত বস্ত্র নিয়ে এসেছি। তাই গুরুকে দেখার ইচ্ছা ছিল অনেক দিন, এফএম শুনি কিন্তু দেখতে পারিনি, আশা ছিল আজকে দেখলাম, এই জন্য গুরুকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। বহু কষ্টে আছি বন্ধু। কিছুক্ষণ আগে একজন প্রায় 60-70 মাঝ বয়সী একজন প্রৌঢ়ত্বে উপস্থিত একজন ভদ্রমহিলার সাথে আমরা কথা বলছিলাম। এই পরিস্থিতিগুলোর পরিবর্তন চাই, কিভাবে মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়, কিভাবে কষ্টে থাকা এই মানুষগুলোকে বাঁচানো যায়, সেই নিয়েই কিন্তু আমাদের দুনিয়ার কষ্ট, দুনিয়ার পরিশ্রম। অলরেডি আমরা ভিডিও আপলোড করেছি সেই বৃদ্ধ মহিলার সাথে আমার যে কনভারসেশন, সেই ভিডিওটা আপলোড করেছি। আপনারা প্লিজ 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 আপনারা বিকাশ করুন 01841904928 নম্বরে, যাতে করে আমরা যত বেশি সম্ভব কম্বল কিনে শীতার্থ মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা বিশ্বাস করুন, আপনাদের বহু কষ্টের ফসল হচ্ছে যে আপনাদের জন্য একটা বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার বাংলাদেশ। আমরা বিকাশের পরে প্রতিবারই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্ট ডিটেলস সহ যে কি পরিমাণ টাকা কালেকশন হলো সেই অ্যাকাউন্ট ডিটেলস সহ কিন্তু পুরো টাকাটাকে আমরা সাবমিট করি এবং সেই চেকগুলো হ্যান্ড ওভার করা হয় যারা ভিকটিম থাকে তাদের কাছে। ইনফ্যাক্ট আপনাদেরকে সাথে নিয়ে যে পরিমাণ কালেকশন মানি থাকবে সেই কালেকশন মানির থেকে আমরা কম্বল কিনবো এবং এই কম্বল নিয়ে শীতার্থ মানুষের কাছে পৌঁছে দেবো। পুরো প্রসেসটার মধ্যে ট্রান্সপারেন্সির কোন রকমের ঘাটতি থাকবে না, যেমন কোনো কালেই ঘাটতি ছিল না। যত কাজই করেছি আপনাদেরকে সাথে নিয়ে করেছি, আপনাদেরকে সাথে নিয়ে সেগুলো এক্সিকিউশনে গেছি। সো প্লিজ জি
আপনার গুরু, আপনার একটা প্রশ্ন জানতে চাচ্ছি, প্রশ্ন না ঠিক, আপনি তো মানে ঢাকা এফএম গুরুর এসেছেন আমাদের বাংলাদেশের সবারই, এই প্রশ্নটা জানি না কিভাবে নেবেন আমি, নেভার মাইন্ড, আমি জানতে চাচ্ছি আপনার হোম ডিস্ট্রিক্ট।
আমার দেশে বাসা রাজশাহী।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, এরকম ভালো কাজ করার তৌফিক দান করুন, আপনার সাথে আমরা যেন সবসময় থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করুন।
জি, ওই দোয়া আমার জন্যই আসলে খুব বেশি জরুরি।
আমি
শেষ মুহূর্তে একদম,
আসসালামু আলাইকুম,
জি প্লিজ বলুন।
আমার নাম আনিসুর রহমান, আমার জাসবাই চাঁদপুর মতলব থানা। আপনাকে দেখতে আসছে আমার ভাইয়ের সাথে, ভাইয়ের শীতের পোশাক কিনার জন্য কিছু টাকা দিবে, তাই শুনে আমি আসছি, আমি কোনো উদ্যোগ নিতে হয় না, তা আপনাকে দেখে আমার খুব খুশি লাগলো। আর আয়েশা আমার ধারসের থানাই, মতলব থানাই,
ওর ছবি দেখে,
এখন সরাসরি দেখলাম, আর পুরো সবাইকে ধন্যবাদ,
থ্যাংক ইউ। আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি, আর সরি যে চাঁদপুরের যে কথা বলছিল আরেকজন মানুষ আজকে উপস্থিত হস্তিতে, তার কাছ থেকে সময় আমি নিয়ে নিলাম, বাট এই সময়টা আমি নিয়েছি এই কারণে এই মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই প্রত্যাশায়। এবং অবশ্যই আপনাদের কাছে বারংবার আমার এই অনুরোধ পৌঁছে যাচ্ছে, প্লিজ ডু কন্ট্রিবিউট, প্লিজ ডু কন্ট্রিবিউট, প্লিজ প্লিজ প্লিজ। কিভাবে বলবো, কোন ভাষা দিয়ে বলবো, কেমন করে আপনাদের হাতটা ধরবো, কেমন করে আপনাদের পা পর্যন্ত আমার হাত পৌঁছে দিব, ভিক্ষার ঝুলি নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে কিভাবে দাঁড়াবো। দাঁড়ালে আপনারা অনেক অনেক করে কম্বল কন্ট্রিবিউট করবেন, অনেক অনেক করে যার যেমন যতটুকু ক্ষমতা আছে সে অনুযায়ী আপনারা টাকা কন্ট্রিবিউট করবেন আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার 01841904928। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, একটা সিঙ্গেল পেনি মিসইউজ হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিবার এতকাল বহু কাজ করেছেন আপনারা একসাথে, আপনারাই এই রানা প্লাজায় ধসের পর শ ব্যাগ রক্ত পৌঁছে দিয়েছেন, আপনারা আহনাফের জন্য কোটি টাকার ব্যবস্থা করেছেন, আপনারাই সাবিনার জন্য লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা করেছেন, আপনারাই রনি সারিনদের জন্য লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা করেছেন, আপনারাই পথ শিশুদের জন্য হাজার হাজার পিচ, বারো হাজার পিচের উপরে নতুন কাপড় দেওয়ার ব্যবস্থা করেছেন আপনারা। শীতার্থ মানুষের কথা বলাতে প্রচুর পরিমাণে কাপড়ে কাপড়ে সয়লাভ করে দিয়েছেন ঢাকা এফএম এর অফিস। বাট এখন আমরা কিছু চাচ্ছি কম্বল, যাতে করে শীতার্থ মানুষগুলো শীত নিবারণ করাটা অনেক বেশি সহজ হয়ে যায় কম্বলের কারণে। তো সরাসরি কম্বল পেলে খুবই ভালো, যদি কম্বল নাও সরাসরি পৌঁছাতে পারেন, দশ টাকা হোক, পাঁচ টাকা হোক, পঞ্চাশ টাকা, একশো টাকা, পাঁচশো টাকা, যা পারেন। ভালোবাসা মনে করে, মানুষকে ভালোবেসে, মানুষের কোনো কষ্ট মাখা মুখ মনে করে, অথবা আমার কথা মনে করে যদি আপনার দিলের মধ্যে মায়া হয় সেটা মনে করে হলেও এই বিকাশে আপনারা টাকা কন্ট্রিবিউট করুন। 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 01841904928 এতকাল হয়নি কোনো প্রোগ্রাম নিয়ে, কোনো উদ্যোগ নিয়ে, আপনাদের পৌঁছানো এই কন্ট্রিবিউশন গুলো নিয়ে, এই সাহায্য সহযোগিতা নিয়ে আজও কোনো সম্ভাবনা নেই সামান্যতম মিসইউজ হওয়ার? আপনাদের পাঠানো এই কন্ট্রিবিউশন আপনাদের সাথে নিয়ে আমরা এই মানুষগুলোর কাছে পৌঁছে দিব অবশ্যই দারুণ ট্রান্সপারেন্সির ভেতর দিয়ে। তো আমরা অপেক্ষায় আছি, আমরা মুখিয়ে আছি আপনাদের বেশি বেশি কন্ট্রিবিউশনের প্রতীক্ষায় আছি, এই শীতার্থ মানুষগুলোর কাছে যাওয়ার জন্য, এই কষ্টে থাকা মানুষগুলোর কাছে যাওয়ার জন্য। এভাবেই বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন ভাবে এই কষ্টে থাকা মানুষগুলোর কাছে আমরা যেতে চাই। আমরা এন্টারটেইনিং প্রোগ্রাম তো হয়তো অনেক করতেই পারি, বাট মানুষের কাছে যাওয়ার এই যে একটা উপলক্ষ, এই যে মাধ্যম ভালোবাসার বাংলাদেশ, এটাকে পরিপূর্ণভাবে মানুষের কাজে ব্যবহার করতে চাই। প্লিজ ডু কন্ট্রিবিউট, প্লিজ ডু কন্ট্রিবিউট, প্লিজ ডু কন্ট্রিবিউট। 01841904928। তো বন্ধু আবার ফিরে যাচ্ছি আমাদের আজকের হটসিট অলঙ্কৃত করেছেন যে বন্ধু তার কাছে, আর ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের, আপনার দেয়া বরাদ্দ সময় থেকে কিছু সময় নিয়ে এই কষ্টে থাকা মানুষগুলোর জন্য আমি ডেডিকেট করেছি। আবার শুনে আসছি চলে যাচ্ছে আপনার কাছে। আপনি বলছিলেন যে আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার সাথে যে জেদের বসে এই কাজগুলো করেছে, আপনি তখনও তা ধরতে পারেননি, তারপর
গুরু হয়তো আমি জিনিসটা ধরতে পারিনি বাট জিনিসটা বুঝতেও পারিনি। একটা সময় যখন বুঝতে পারতেছি তখন হয়তো তার সাথে আমার মনে হয় যে অ্যাফেয়ার হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, এরকম আমার কাছে মনে হইতেছে। তো একটা পর্যায়ে চলতেছে আল্লাহর রহমতে মোটামুটি ভালো চলতেছে। 2009 শেষ দিক মাঝামাঝিতে সে যখন আমাকে বলল যে আমি তোমাকে ভালোবাসি, না ঠিক আছে, আমি বললাম যে ওকে সমস্যা নাই, তো দেখে কন্টিনিউ করতেছি, আমরা দুজন একসাথে চলাফেরা করতেছি, মোটামুটি ভালোভাবে ঘুরতেছি, ফিরতেছি, অনেক সময় অনেক জায়গায় কাটাইতেছি। তো একটা সময় এই জিনিসটা আমার আম্মু জাইনা পালায়, তো জানার পরে আম্মু যেভাবে হোক জানছে, জানার পর আম্মু আমাকে বলে যে তুই কি ওর সাথে কোনো সম্পর্ক করছস? তো আমি বললাম যে না, আমি তো আম্মু অনেক সময় তো বাসার বাইরে থাকি, তো আমি জিনিসটা কিভাবে জানবো বলো? বলতেছে যে আমি তো শুনলাম, আসলে সত্য কতটুকু মিথ্যা কতটুকু তুই ভালো জানিস। তখন আমি আম্মুরে বলে যে আম্মু আসলে জিনিসটা আমি তোমার কিছু বলতে পারতেছি না, তবে তুমি যা শুনছো সত্য, মিথ্যাই শুনছো। তো মিথ্যা এই কথাটা আম্মু বলার পরে ঠিক আছে, যা কিছু করে দেখা শোনা বুঝা শোনা করিস, এমন কিছু করবি না যাতে তোর বাবার কিংবা আমার কোনো সমস্যা হয়। পরে একটা পর্যায়ে 2009 শেষ দিকে ওর এঙ্গেজমেন্ট হয়ে যায়। এঙ্গেজমেন্ট হওয়ার 3 মাস আগে, আমি জিনিসটা পরে জানি, এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার 3 মাস আগ পর্যন্ত সে আমাকে জানায় নাই যে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তখন আমি জানি না যে তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, সেই কথাগুলো আমাকে জানায় না এই কারণে যে যে হয়তো আমি কষ্ট পাবো, পাইতেছি পাবো কিবা হয়তো অনেক কিছু করতে পারি, এরকম কারণে হয়তো সে আমাকে কিছু জানায় নাই। আসলে গুরু আমি বিশ্বাস করাতে পারবো না যে ওর এরকম মানে ওর এরকম চিন্তা ভাবনা থেকে আমি আসলেই মুগ্ধ, যে একটা মেয়ের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি কষ্ট পাবো কিবা আমি অন্যরকম কিছু করবো কিবা বাবা মার সাথে কোথাও হয়তো এমন কোনো কিছু করবো যার কারণে সে আমাকে কিছুই বলে নেই। সে এঙ্গেজমেন্টের 3 মাস পর আমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করছে। করার পরে সে যখন বিয়ে মেবি 2010 ডিসেম্বরের 3 তারিখ তার বিয়ে আমি শুনি, কিন্তু তার এঙ্গেজমেন্টটা হয়েছে আরও 3 মাস আগে। সে হয়তো আমি এরকম খারাপ কোনো কিছু করতে পারি কিবা হয়তো কষ্ট পাবো এই কারণে সে আমাকে জানায় নাই। তো একটা পর্যায়ে তার বিয়ে হয়ে যায় ডিসেম্বরের 10 তারিখ। তো বিয়ে হওয়ার পরে আম্মু বিয়ের 3 দিন আগে আম্মুকে জিনিসটা খুব ভালোভাবে জানাই যায়। আম্মুকে অন্য একটা মাধ্যমে জানাই, তাও কি আমার একটা ভাইয়ের মাধ্যমে জানাই, কিন্তু আমি নিজে বলতে পারিনি, কিন্তু অ্যাকচুয়ালি তখন আমার ওরকম বলার মতো ক্ষমতা ছিল না, আল্লাহ ক্ষমতাটা দেয় নাই আমাকে। তারপরে আম্মুকে জানানোর পর আম্মু আর আব্বুকে জানায় নাই, একবারে টোটালি না
তখন আমি কি করবো নিজেও বুঝতে পারতেছি না যে আমার আসলে কি করা দরকার, যে আসলে আমি তো ওকে চাইতেছি। আসলে এক বছর আগে যে ভালোবাসাটা সে আমার সাথে হিট করার জন্য করছিল, বাট এখন তো সে আমাকে ভালোবাসে। তখন আমি আসলে জিনিসটা বুঝতে পারতেছি না যে কি করলে ভালো হইব। ভাইয়াকে বারবার বলতেছি তুমি মারে বুঝাও, আম্মুরে বুঝাইয়া বলো যে কি করা যায়। বলতেছে যে আব্বুকে যে না জানাই জিনিসটা ভাইয়া, আম্মু তারই বলতেছে যে দেখ, ভাইয়াটার নাম ছিল মনির, যে বলতেছে যে মনির দেখ ওর আব্বা যে জিনিসটা না জানে। তখন আর কি অ্যাকচুয়ালি আমি তারে আর কিছুই বলতে পারি নাই। মনির তখন জানায় না, আম্মুকে বলে জিনিসটা বাদ। তারপরে তার বিয়ে হয়ে যায় 2010 ডিসেম্বরের 10 তারিখ। তারপরে তার সাথে আমার সাথে কন্টিনিউ সম্পর্ক আর থাকে না, হয়তো মাঝে মধ্যে জুল কথা হইতো। আসলে ভালোবাসাটা যে এমন ছিল বুঝতে পারছি যখন তার বিয়ে হয়ে গেছে। হয়তো বিয়ের পরের দিন, মেবি বিয়ে যখন শ্বশুর বাড়িতে চলে যায়, মাগরিবের নামাজের পরে সে শ্বশুর বাড়িতে যায়, এশারের নামাজের পরে আমাকে ফোন দেয় যে তুমি কেমন আছো। যে আমি বললাম যে হ্যাঁ কে, বলতেছে যে আমি আফরুজা। বলতেছে আমি মানে অবাক যে শ্বশুর বাড়িতে চলে গেল, চলে যায় মাগরিবের পরে সে গেছে, কিন্তু আমি কিন্তু খবর নিতেছি অন্য একটা লোকের মাধ্যমে, হয়তো তার বাসারই আমার বাসার ফ্ল্যাটের যারা ছিল ওরা গেছে তাদের মাধ্যমে খবরটা নিতেছি।
এই ব্যাপারগুলো আপনি কিভাবে সামাল দিচ্ছেন তখন এই পরিস্থিতিতে?
আমি যেভাবে, আমি শুধু আমাদের ভাইয়ের সাথে সবকিছু শেয়ার করতাম যে আসলে এত কষ্ট পাইছি তখন আমি আসলে নিজেকে বুঝাইতে পারতেছিলাম না যে যে মেয়েটা আমার সাথে বললো যে আমার সাথে সেক্স ছিল, বাট একটা সময় সে আমাকে ভালোবাসছে। ইভেন সে আমাকে বলছে যে দেখো আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু তখনকার ভালোবাসাটিকে আদৌ ভালোবাসা ছিল? হয়তো ওই বয়সটাতে আমার সাথে আমার ভালোবাসা ছিল, বাট আমি তো তাকে বিয়ে করতে পারিনি, এরকম জিনিসটা আমি ফিল করতেই পারি নাই। হয়তো এই কারণে তাকে হয়তো পাওয়া হয় নাই। তখন সে বিয়ে করলো, করার বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাওয়ার পরে আমাকে এশার নামাজের পর সে আমার ফোন দিল যে দেখো মানিক আমি তো চলে আসছি, তো ভালো থেকো, কোনো কিছু করো না, নিজের প্রতি খেয়াল রেখো। তো তারপরে তার সাথে আমার সাথে আমার এটা কন্টিনিউ হয় না। কিন্তু সবচেয়ে মূল বিষয় হয়ে গেছে গুরু, তারপরে আমার বাবা আমাকে বাইরে পাঠানোর জন্য চেষ্টা করে, কিন্তু আমি আর বাইরে যেতে চেষ্টা মানে বাবা বাইরে পাঠানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু আমি যেতে চাইতেছি না। তাহলে বললো যে দেখ আমার আমার বাবা ঠিকাদারি করে রিভার প্রোটেকশনে, বড় করে দেখ আমার সাইডগুলো তুই মেনটেন কর, হয়তো দেখা যায় সময়টা কাটিয়ে দেবো। তো এর ফাঁকেই আমার বোন জামাই জাপান চলে যাবো বলতেছে যে তাহলে ওর সাথে তুই জাপান চলে যা। তো জাপান যাওয়ার জন্য সবকিছু মোটামুটি প্রিপারেশন নিয়ে নিই, হঠাৎ জাপানি সুনামি তো হয় তখন থেকে একটু মিস্টেক হয়ে যায়। ইনফ্যাক্ট আবারও জিনিসটা আবার অ্যাড করি যে সুনামির পরে মোটামুটি আবার একটা জায়গায় নক করি, নক করার পরে ওই জায়গাতে আমরা মোটামুটি 3 মাস ক্লাস করি বাসাবো বৌদ্ধ মন্দিরে। পরে যখন আপনার বাসাবো বৌদ্ধ মন্দিরে আমরা ক্লাস করি, যখন সবকিছু প্রায় চূড়ান্তভাবে বসে আসছিল, তখন জিনিসটা হয়তো যেভাবে হোক জানি যে জিনিসটা আসলে একটু মিথ্যা ছিল। মিথ্যা থাকার পরে আর জায়গায় জাপান যাওয়া হয় নাই। তো আমার মেজো বোন, মেজো বোনের হাজব্যান্ড ইভেন শ্বশুর শাশুড়ি সবাই ইসলামপুরে ওরা থাকে, ইভেন ওরা ব্যবসা করে ওই জায়গায়। আমার আব্বুকে বলতেছে দেখেন আপনার তো ছেলে একটাই আর আমারও ছেলে দুইটা, একটা যাইবো গা একটা যাবো, আর ওর সাথে পাঠানোর দরকার নাই, তো ওকে এই জায়গায় ইসলামপুরে ব্যবসা ঢুকিয়ে দেন, ইসলামপুরে ব্যবসা ঢুকিয়ে দেন। হয়তো একটা সময় এই বাইরে যাওয়ার আগ পর্যন্ত আমার লাইফটা যে কেমন ছিল আমি নিজেও বুঝতে পারিনি। আসলে আগে কি আমি ঠিক করতেছি, সঠিক করতেছি না ঠিক করতেছি, আসলে কি ভুল না সত্য। পরে ইসলামপুরে
এই ফাঁকে একটু একটু এমা ওই রক্তের সমস্যার সমাধান হয়েছে কি? রক্তের যে অলরেডি কন্ট্রিবিউট করতে চাচ্ছে এরকম তো বেশ কয়েকজন আছে, রাইট?
জি জি, কিন্তু ফোন নাম্বারগুলো তো আমরা কন্টাক্ট হচ্ছে না, আমরা পাচ্ছি না তাদেরকে।
না, এখান থেকে ফোন যাওয়াটা খুব টাফ, কারণ অনেকেই ফোন দেয় বিধায় এটাই হয়ে যায়। বাট যিনি এসেছিলেন আমাদের কাছে নাম্বারটা এই এই রিকোয়েস্টটা নিয়ে, তার কাছে অন্তত আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিলে হয়তো তাদের পারপাসটা সলভ হয়ে যায়। সো প্লিজ এই নাম্বারগুলো তাদেরকে যেন দিয়ে দেওয়া হয়।
অবশ্যই।
তারপরে প্লিজ,
তারপর গুরু আমার
একটু একটু প্লিজ ভেতরে আসবেন, আপনি অলরেডি উনি ফোন ফোনে মনে হয় সবকিছু কনফার্ম হয়েছে, একটু শুনে নি। এবং এই ফাঁকে আমি একটু প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে দিই যে সবাই আপনারা বিকাশ করতে চাচ্ছেন এবং বিকাশ করার নিয়মটা বারবার জানতে চাচ্ছেন, আমাদের আমাদের টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টটা যিনি দেখেন এবং আমাদের অনুষ্ঠানের স্ট্র্যাটেজিক বিষয়গুলো যে দেখে বারোই ওভারঅল একটা বিকাশ যেহেতু একটা মার্চেন্ট অ্যাকাউন্ট 01841904928, আমরা কিভাবে বিকাশ করব এই প্রসেসটা একটু অল্প করে একটু যদি বলে দিতে।
এটা হচ্ছে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট। এই নাম্বারে বিকাশ করতে হলে যে কোনো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাকে তিন নাম্বারে একটা অপশন আছে পেমেন্ট, আপনি প্রথমে ডায়াল করবেন *247#, সেখানে ডায়াল করে দেখবেন তিন নাম্বারে একটা অপশন আছে পেমেন্ট। আপনি পেমেন্ট অপশনটা ঢুকলে আপনার কাছে প্রথমে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি চাইবে। আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে আপনার কাছে টাকার অ্যামাউন্ট চাইবে, আপনি সেখানে টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। দেন আপনি পেজ করলে সেখানে আপনার কাছে চাইবে একটা কাউন্টার নাম্বার চাইবে, কাউন্টার নাম্বারটা আপনি 1 দিবেন অথবা 0 দিবেন, 1 অথবা 0 কাউন্টার নাম্বার আপনি 1 অথবা 0 দিবেন। দেন আপনার কাছে চাইবে রেফারেন্স কোড, রেফারেন্স কোডে আপনি 123 অথবা আপনার নিজস্ব মোবাইল নাম্বারটিও দিতে পারেন। এরপরে যথারীতি আপনার পিন নাম্বারটি দিয়ে দিলে টাকাটি চলে আসবে আমাদের এই নাম্বারে।
এবং আমি যদি সাধারণ নামে টাকা কন্ট্রিবিউট করতে চাই, আমি যে নরমালি গিয়ে বলি যে আমি টাকা পাঠাতে চাই, তাহলে আমাকে ওই এজেন্টকে স্পেশালি কোন জিনিসটা বলতে হবে সেটা একটু?
এজেন্টকে স্পেশালি বলতে হবে যে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। এটা হচ্ছে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্ট, যেটাকে বলে অফিসিয়াল অ্যাকাউন্ট। এটা শুধু অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়। এখন হচ্ছে সব ধরনের এজেন্টরাই বিষয়টা অবগত হয়েছেন ইতিমধ্যেই যে এটা মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্টে কিভাবে টাকা
পাঠাতে। আমি একজন যদি একেবারে লেম্যান হই, আমি টাকা দিতে চাই, এটাই আমার ইন্টেনশন, সরাসরি আমি যাব এবং গিয়ে বলবো যে মার্চেন্ট বিকাশ অ্যাকাউন্টে টাকাটা পাঠান এবং টাকা পরিমাণটা এই এই তো,
এটার জন্য কোনো খরচ হয় না পাঠাতে। আপনি 1 টাকা পাঠালে 1 টাকায় আস চলে আসবে, যত খুশি তত পাঠাতে পারবেন, কোনো খরচ হয় না এটার জন্য।
সো প্লিজ, আমরা চলে যাচ্ছি আবার আমাদের বন্ধুর কাছে। বন্ধু বলছিল যে এরকম একটি দোদুল্যমান অবস্থা, কোথায় যাবে কি করবে এরকম একটা সিচুয়েশন তারপর থেকে।
তারপর গুরু হয়তো আমার জাপান যাওয়াটা হয় নাই, তখন আমার ছোট বোন শ্বশুর বলতেছে যে হয়তো ইসলামপুরে ঢুকিয়ে দেন আমাদের একসাথে, আমাদের সাথে ব্যবসা করুক। তো তারপরে হয়তো আমি আমার চাচার সাথে ব্যবসাটা কন্টিনিউ করি, কন্টিনিউ করতে করতে একটা সময় দেখা যেতেছে যে তার সাথে আমার সাথে একটু মনোমান্য হইতেছে হইতেছে, এই কারণে হয়তো তার সাথে আমি ব্যবসাটা আর কন্টিনিউ করতে পারি না। তারপর একটা পর্যায়ে আমি আমার আব্বুকে জানাই জিনিসটা, জানানোর পরে দেখা যেতেছে আমি ওই জায়গা থেকে দুজন ভাগ হয়ে যাই। ভাগ হওয়ার পর আমি নিজে একসাথে শুরু করি ব্যবসা। আজকে আমার প্রায় 4 বছর, 3.5 বছর, 4 বছর ব্যবসা ইসলামপুরে নিজের একাই ব্যবসা করতেছি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ফিরতেছি খাইতেছি মোটামুটি চলতেছে। তো এভাবে কন্টিনিউ করার পরে আসলে 2010-এর ডিসেম্বরের যে ভালোবাসাটাকে অ্যাকচুয়ালি আমি খুব ভালোভাবে ফিল করছি বাট আমি গ্রহণ করতে পারি নাই, ঠিক ওইরকম একটা ভালোবাসা হয়তো 2014-এর ডিসেম্বরের জিনিসটা আমার লাইফে আবার হয়তো মনে করি যে আসা শুরু করছে। শুরু করার একটা মাধ্যম যে জিনিসটা আমি আসলে নিজেকেই দোষী মনে করব, আমার একটা ফ্রেন্ডেরই একটা গার্লফ্রেন্ডের বললাম যে আফু তুমি তো সবসময় ভাইয়ের সাথে কথা বলো, তো দেখো যে আমার সাথে কারোর সাথে কথা বলার জন্য একটা নাম্বার টাম্বার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। তো মেয়েটা আসলে আমি বুঝতে পারি না আসলে ভালোভাবে নিছে না খারাপভাবে নিছে কথাটা, যে আমি আসলেই বুঝতে পারি না যে খারাপভাবে নিছে না ভালোভাবে নিছে। তো একটা পর্যায়ে সে বলে যে ঠিক আছে, 1 বছর আগে যিনি এই কথাটা আমি তাকে বলছিলাম সে আমাকে 1 বছর পর 2014-এর ডিসেম্বরে নাম্বার দেয়। ডিসেম্বরের 2 তারিখ মেবি আমার ফোনে একটা ফোন আসে বলে যে আপনি কি মানিক? আমি বললাম যে হ্যাঁ, কেন কে? না আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি মানিক নাকি? আমি বললাম যে কে বলেন তো? বলে বলতেছে যে আপনি কি মানিক নাকি? আমি বললাম যে আপনি আমার পরিচয়টা চাইতেছেন, আপনার পরিচয়টা দেন না আগে। পরে বলতেছে যে হ্যাঁ দেবো পরে। আমি দেখেন আমি তার সাথে একটু আগেই কথা বললাম যে দেখেন হয়তো আপনি আমার পরিচয়টা চাইতেছেন, আপনার পরিচয়টা দেন, তারপর আমি বলতেছি আমি কে। সে পরে ফোনটা দেয় কিন্তু সে পরিচয়টা দিতে চায় না। পরে আমি তার সাথে একটু আগেই কথা বলি, সে ফোনটা কেটে দেয়। তো রাত্রেবেলা চলে গেলো সময়টা মোটামুটি, সকালবেলা ঘুম থেকে একদম ফ্রেশ হলাম, ঠিক আছে সারাদিন ফোন দিই নাই, দুপুরবেলা তাকে ফোন দিলাম যে সে আমাকে জিপি নাম্বার থেকে ফোন দিয়েছে বাট আমি তাকে রবি নাম্বার থেকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে সে আমার ফোনটা রিসিভ করে নাই। বিকাল 5টা আমার রবি নাম্বারে ফোন দেওয়া বললো যে কে? আমি বললাম যে আমি তো মানিক, আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি কি ব্যস্ত ছিলেন নাকি? বলে যে না, আপনার নাম্বারটা তো চিনি না, হয়তো এই কারণে আপনাকে আমি ফোন দেই নাই, কিবা আপনি রবিতে দিয়েছিলাম এই কারণে। তো একটা
একটা সময় ছিল যে আমি আসলে বুঝতে পারিনি যে হয়তো এরকম হয়ে যাবো কিংবা এরকম হইতেছে হইব, আসলে আগে চিন্তা করতে পারিনি। তো তার সাথে কন্টিনিউ শুরু করলাম কথা, মোটামুটি ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু করে 3 তারিখ 4 তারিখ এভাবে কথা চলতেছে চলতেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এর ফাঁকে ও বলতেছে, আমিও বলতেছি। পরে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি, কোথায় থাকেন, নাম বললো, ঠিক আছে কোথায় থাকে তাও বললো। কিন্তু এই কথা বলার ফাঁকে তার সাথে যে আসলে সে বলছে যে আমি জিজ্ঞাসা করলাম যে পড়াশোনা করতে করছেন কিন্তু কোথায় করছেন, বলে যে আমি ইন্টারমিডিয়েট করছি, ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি ইডেন মহিলা কলেজে। আসলে আমি তার সাথে এতটাই কথার ভিতরে মগ্ন ছিলাম যে আসলে এই জিনিসটা আমি ফিল করতে পারিনি যে আসলে ইন্টার। তো যখন সে গত বছরের কথা বলছে তখন আমি বুঝতে পারি না যে আসলে ইন্টার তো ইডেন ছিল না, কিন্তু আমি তার সাথে কথা বলতেছি। তো 5-7-8-9-10 দিন তার সাথে আমি এভাবে কথা বলতেছি, এজ ইউজুয়াল সেও কথা বলতেছে, হয়তো রাত্রে 8-10 পর খাওয়ার পর কথা বললে রাত্রে 3-4 পর্যন্ত তার সাথে কথা বলতাম। কি বলতাম আমি নিজেও জানি না। কন্টিনিউ তার সাথে এইভাবে আমার দুই সপ্তাহের মতো কথা চলে। তো আমি বললাম যে দেখেন আমি তো আপনাকে আপনি কেটে বলতেছি, আমি তুমি কেটে বলতে পারি। সে রাজি হয় না, রাজি না হওয়ার কারণে আমি ফার্স্ট দিন তার সাথে আমি আর কোনো হিট করি নি। আমি বললাম যে দেখেন, ফার্স্ট দিন আমি বললাম, সেকেন্ড দিনও বললাম যে দেখেন আমি তো আপনার সাথে কথা বলতেছি, আমি কি আপনি একটু চুপি করে বলতে পারি, হয়তো বললে দেখা যায় কি জিনিসটা হয়তো একটু ক্লিয়ারলি হয়তো কিন্তু হয়তো দেখা যায় একটু কাছাকাছি দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে বলতে পারেন। আরো জানতাম না যে আসলে কি সে আমার সাথে সত্যি কথা বলতেছে না মিথ্যাই বলতেছে। আমি তাকে খুব বিশ্বাস করে ফেলাইছি, যেহেতু আমার ফ্রেন্ডের বান্ধবী নাম্বারটা দিছে। ইভেন আমার ফ্রেন্ডে দিয়ে আমার ওই বান্ধবীরে বললাম যে ভাইয়া তুমি একটু পরে নক করে দেখো যে আসলে এই নাম্বারটা কি সত্যি দিছে না আগে এরকম একবার করছিল না মিথ্যা দিছে। আমাকে সে ওই তার ফ্রেন্ডের বান্ধবীরে ফোন দিল, ফোন দেওয়ার পরে বললো যে না ঠিক আছে ওর মতো মেয়ে হয় না, অনেক ভালো মেয়ে, ঠিক আছে, আর মেয়েটা অনেক ভদ্র, নামাজ টামাজ পড়ে, অনেক ভালো। আমি যখন ও ফোন দিয়ে জিজ্ঞাসা করলো তখন আমি মোটামুটি তার প্রতি অনেকটা সিরিয়াস হয়ে গেলাম যে না ঠিক আছে তাহলে হয়তো ঠিক আছে ওকে। আসলে আমি যে ভালোবাসাটা 2010-এ মানে আমার লাইফ থেকে একবার ডিলিট করে দিতে চাইছিলাম, হয়ে গেছে অলরেডি দিছিলাম, আসলে সেই ভালোবাসাটা মনে করতেছি যে হয়তো 2014 ডিসেম্বর এসে মনে হয়েছে যে জিনিসটা আবার 5 বছর পর হয়তো আবার জিনিসটা ফিল করতে চেষ্টা করতেছি। আস্তে আস্তে তার সাথে কথা বলতেছি, তাকে আমি বললাম যে আমি তোমার সাথে দেখা করতে চাইতেছি। সে বললো যে ঠিক আছে তাহলে আহো আমি ঢাকা কলেজের সামনে আসি। কিন্তু আসলে ওই দিন আমি যাই নাই, আমি ভাবছিলাম যে একটা মাধ্যমে ওর ছবিটা পাইলে হয়তো তার সাথে দেখা করা যাবো না, তাকে একটা সারপ্রাইজ দেওয়া যাবো। তো সে বললো যে তুমি ওই দিন আসো তাহলে তোমার সাথে আমার দেখা হয় তাহলে কিন্তু আমি সত্যি তোমাকে বিয়ে করে ফেলাম। তো আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি ওই বান্ধবীটার কাছে যে আমাকে নাম্বারটা দিয়েছে তার কাছে যদি আমি তার ছবিটা পাই তাহলে দেখা যেতেছে কি তাকে আমি বলতে পারবো আসলে তোমাকে আমি দেখছি, তোমার তার দেখার দরকার নেই, ঠিক আছে ওকে তুমি ফাইন ভালো আছো কন্টিনিউ কথা বলো সমস্যা নেই। কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাস যে আসলে ওই দিনের বান্ধবীটাও আমার সাথে মানে দেখা করতে চায় না, যে ও বলে যে অসুস্থ আমি পারবো না দেখা করতে, ভাগ্যটা খারাপ। আর 3 দিন পরে আমি আবার ওকে বললাম যে দেখো আমি তোমার সাথে দেখা করতে চাইতেছি, তাকে আমি এখন কন্টিনিউ বলি যে আমি তোমার সাথে দেখা করতে চাইতেছি, বাট সে আমার সাথে দেখা করতে চাইতেছে না। আমি কিন্তু ঢাকা কলেজের সামনে গিয়ে দাঁড়াইলাম, প্রায় 3-4 ঘন্টা দাঁড়াই দিয়েছি। বিশ্বাস করবেন না গুরু, আমি আসলে বুঝতেই পারতেছি না যে আসলে আমি কি করতেছি। আমি শুধু জানি ওর ফেসটা কেমন, আমি তো আদৌ ওকে দেখি নাই, শুধু জানছি যে চুলটা অনেক বড়। আমার মনে হয় না যে আমি কতগুলো মেয়ের দিকে তাকাইছি যে আসলে ফেসটা তো রিয়েলাইজ করতে পারিনি, বাট চুলগুলোর দিকে তাকে চেষ্টা করতে হচ্ছে। এটা হয়তো তানবি হইতে পারে, কারণ ওই জায়গা ছিল, ওই জায়গায় অনেক সময় আড্ডা দেয় বন্ধু তার বান্ধবীদের সাথে নিয়ে। শুধু চুলগুলোর দিকে তাকাই আছিলাম যে আসলে হয়তো আসবে, হয়তো কিবা হয়তো আমাকে দেখে চলে যেতে পারে। কিন্তু এর ফাঁকে আমি কি করছি, আমার আইডিটা ফেসবুকের আইডিটা ওকে দিয়ে দিছিলাম। ফেসবুকে আইডি দেওয়ার পরে আমার ছবিগুলো দেখছে, ওই এডিতে দেখার পরে বলে যে না ওকে ঠিক আছে সমস্যা নাই, তো কথা বলি সমস্যা নেই। তো কথা বলতেছি ওর সাথে, ওই দিন আসে নাই আমি চলে আসলাম। তো ওই দিন আমি আসলে সকালবেলা বাসা থেকে নামছি, কিছু খায়া নামি নাই,
আমি বিষ্কা উঠার পরে সিগারেট খাইতে খাইতে না একবার ইসলামপুর চলে গেলাম, যে আমার আসলে জিনিসটা ভালো লাগতেছে না, এত বলার পরও সে আসলো না, আসলে কি করা যায়, যে এতক্ষণ তার সাথে আমি এতক্ষণ তার জন্য ওয়েট করলাম, সে আসলো না, জিনিসটা আসলে বুঝতে পারতেছি না কি হইতেছে কি বা কি করতেছি।
কেন আসতে চাচ্ছিল না সেটা জিজ্ঞেস করেননি?
আমি আসলে জানতে পারতেছি না যে কেন সে আসে নাই। ও এর ফাঁকে সে আমার এক বন্ধুর কাছে নাকি শুনছে, আমার যে বন্ধুর গার্লফ্রেন্ড আমাকে নাম্বারটা দিয়েছে ওই বান্ধবীর কাছে, সে জানছে নাকি বিলে যে আসলে চাঁদপুরের ছেলেরা নাকি বিলে খারাপ হয়, চাঁদপুরের ছেলে কিন্তু বিশ্বাস করতে চায় না। তো আমি তাকে বারবার বললাম যে তুমি আসো সমস্যা নাই, এই জিনিসটার কারণে সে আমার সাথে হয়তো দেখা করতে চায়নি। তো তার সাথে তারপর থেকে আমি কন্টিনিউ কথা বলতেছি বললাম যে অনেকবার একটু দেখা করো তাও করবে না সে। তারপর আমি আরেকদিন তাকে বললাম যে দেখো তুমি হয়তো একদিন আমাকে বিশ্বাস করবো, হয়তো তখন আমি থাকবো না কিংবা হয়তো এরকম তোমার সাথে আমি কন্টিনিউ কথা বলবো না, ঠিক আছে, কিন্তু আমি সত্য ছিলাম, আমি আসলে তোমার সাথে মিথ্যা বলি নাই। আমি এই কথাটা তাকে মানে 17-18 তারিখ থেকে আজও পর্যন্ত বলে আসতেছি যে আমি আসলে মিথ্যা না, আমি ফেক না, আমি আসলে তোমার সাথে সত্যি। আজও পর্যন্ত তাকে আমি বিশ্বাস করাতে পারি না যে আসলে আমি সত্যি না মিথ্যা, ঠিক আছে, সে বিশ্বাসই করে না। তো তার সাথে আমি আরেকদিন দেখা করতে চাইলাম, তাও সে দেখা করে নাই। তারপর 24-25 তারিখ আমাদের ক্রিসমাস ডে বন্ধ ছিল, 24 তারিখে আমি কক্সবাজার চলে যেতেছিলাম। পরে আমি বললাম যে আমি কক্সবাজার যাবো না, তাহলে তুমি একটা আমি কক্সবাজার যাইতে চাইতেছি না, আমি যাবো না, আমি তোমার সাথে দেখা করবো না, কেন না তুমি যাও, তুমি যদি না যাও তাহলে আমি কষ্ট পাবো না। পরে আসলে ওর প্রতিটা কথাই আমি শুধু যেদিন থেকে সে আমার সাথে কন্টিনিউ কথা বলে ওই দিন থেকেই তার সাথে আমি কথাগুলা তার প্রতিটা কথা আমি রাখতে চেষ্টা করছি এবং রাখছি। পরে আমি কক্সবাজার ওর কথা রাখার জন্য আমি আমাদের ডিসিশনটা ছিল আরো 3 মাস আগে থেকে যে আমি কক্সবাজার যাবো, হয়তো এরকম একটা বন্ধ পেয়েছি, অনেকবার দেখতেছিলাম যাওয়া হয় নাই। পরে ও বলে যে দেখো তুমি যদি না যাও তাহলে হয়তো আমি সবচেয়ে বেশি কষ্ট পাবো। পরে আমি ওর কথা রাখতে যাই, আমি কক্সবাজার চলে যাই 24 তারিখ রাত্রে, কিন্তু রাত্রে যাওয়ার সময় আমি তাকে কয়েকগুলো টেক্সট পাঠাই, ইভেন কয়েকটা মিস কল দিই, কিন্তু ফোন করি নাই রাত্রে যাওয়ার সময়। আমি বুঝাতে পারতেছি না যে ওই কক্সবাজার যাইতেছি না অন্য কোনো জায়গায় যাইতেছি, আমি কি বাসে আসছি না অন্য কোনো জায়গায় আসি, মনে হইতেছে না যে আমি অনেক কিছু হারায় ফেলাইছি, মনে অনেক কিছু আমি রাইখা চলে আসে কোনো জায়গায় চলে যাইতেছি, এত ফিল করতেছিলাম। তারে সারাটা রাত্র আমি জায়গা ছিলাম যে ও কখন ফোন দেয় আমি একটু দেখি, কখন আমাকে টেক্সট করে, ঠিক আছে, আমি একটু দেখি। আদৌ সে আমাকে রাত 11টা ফোন দিছে আর কোনো ফোন টোন দেয়নি। আমি চিন্তা করলাম যে আমাকে সে এতটা ঘৃণা করে, আমার ফোনে ফোনে চার্জ ছিল না, তারপর আমি যেভাবে হোক ফোনের চার্জটা অনেকক্ষণ যাবত গাড়ি লেট করে চার্জ দিই, চার্জ দিয়ে ফোনটা ওকে রাখি যে ও ফোন করুক দেখি ও কতক্ষণ পর্যন্ত ফোন করে। সে 11টা বাজে আমাকে কল দেয়, তারপরে কোনো ফোন টোন কিছুই দেয় না, সারাতে গাড়ি চলতেছে কোনো ঘুম নাই, সবাই ঘুমাইতেছে, ফার্স্ট ফ্যান ঘুমাইতেছে, কোনো ঘুম নাই, যে আসলে ফোনগুলার দিকে তাকায় আছে কারণ গাড়ির শব্দ অনেক। একবার বাসটা সে আমাকে একটা মিস কল করে, তখন আমি আসলে তাকে একটা মেসেজ টেক্সট করি যে আই মিস ইউ। তারপর আমি এই টেক্সটটা করার পর আমি ঘুমিয়ে যাই। ঠিক সকাল 8:30 গাড়িটা যখন একটা নাস্তা করার জন্য সকালে গাড়িটা স্লো করে রাখে, তখন সে আমাকে ফোন দেয় যে কোথায় আসো, আমি কিছুই বলি না, ফোন দেয় আমি রিসিভ করি না, পরে বললাম যে আমি নাস্তা করতেছি, এটা বলে শেষ। পরে সকাল 10:30 কক্সবাজার ফোসা হোটেল আগে ভাড়া ছিল, ঠিক করা ছিল হোটেলে যায় উঠা, হোটেলে সবকিছু ওকে কইরা রাইখা রাস্তা রাস্তা সেইরা বিজে চলে যাওয়া, আবার বৃষ্টিকা মোটামুটি অনেক মাস্তিতে ছিলাম। আসলে 6টা ট্রেন গেছি, আমার বোধ হয় সবচেয়ে খারাপ সময় আমার কাছে। আমি আসলে আশেপাশে যা দেখতেছি আমি মনে হচ্ছে আমি তার নিকে পাইতেছি না, যা আসলে আমার আশাটা ভুল হয়েছে, আমি আসলে কথা রাখতে যে হয়তো আমার জিনিসটা ভুল হয়েছে। ঠিক আমি 2010 ডিসেম্বরে যে ভালোবাসাটাকে রাইখে আসছি, যে ভালোবাসাটা আমার লাইফ থেকে চলে গেছে, আমার বোধ হয় ওই ভালোবাসাটা আমি আবার আমার মনের ভিতরে জন্ম নিতে আছে, কিন্তু আজও পর্যন্ত তাকে আমি দেখি নাই, তাকে আমি দেখি না, জানি না, শুনি না, বুঝি না, শুধু তার কণ্ঠস্বরের উপরে নির্ভর করে আমি তাকে এতটা ভালোবাসা ফেলাইছি। ঠিক 4:30 যখন ওকে আমি ফোন দিই তার কণ্ঠটা শোনার জন্য, তখন সে বলতেছে দেখো তুমি যে আমার সাথে কথা না বলো আমি আর তোমার সাথে জীবনও কথা বলবো না। আমি বলতেছি যে আমি চারবার ফোন দেওয়ার পর আমি ওর সাথে কথাই বলি না, একবারে টোটালি কথা না। তো সে চারবার পঞ্চমবারে বলতেছে দেখো তো তুমি যদি আমার সাথে কথা না বলো আমি তো অভি নামে ডাকতো, যে দেখো অভি আমার মূলত মানিক হোসেন অভি আমার নামটা, তো আমার বাবা মা অভি নামে ডাকে, ইভেন আমার অন্যান্য ফ্রেন্ড সার্কেল অভি নামে ডাকে। দেখো অভি তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি তোমার সাথে আর ফোনে কথা বলবো না, ঠিক আছে তোমার নাম্বার গুলো ব্ল্যাক লিস্টে ফেলায় রাখবো। পরে বললাম যে ঠিক আছে আমি তো কতদিন আসছি, এই তো আসি, কেন কি অবস্থা ভালো আছো? বলে যে হ্যাঁ ভালো আছি, কোথায় আছো? বলে যে আমি গ্রিন লাইফ হাসপাতালে আছি। আমি হাসপাতালে কেন? আম্মু অসুস্থ, আম্মুকে হাসপাতালে ভর্তি করাইছে। তো পরে বলতেছে যে তুমি আমাকে সূর্যাস্তের সময় একটু ফোন দিলা না কেন? আমি বললাম যে আসলে আমি যখন সূর্যের অস্ত যাইতেছিল তখন আমি তোমাকে টেক্সট করছিলাম, তুমি পাইছিলা? কয় না পাই নাই। আমি বাসে তোমাকে 18টা টেক্সট পাঠাইছি, তুমি পাইছো? একটা টেক্সট পাইনি। বললাম যে 18টা মেসেজ পাঠাইলাম, সবগুলো মেসেজ তো ঠিক আছে, ডেলিভারি মেসেজ আমার মোবাইলে আসলো, তুমি একটা মেসেজ তো পাও নাই? কয় না একটা মেসেজও পাই নাই। আমি পুরো অবাক, পুরো থা হয়ে গেলাম যে কি বলো। তখন আমি চিন্তা করলাম যে আজও কি সত্য বলতেছে না মিথ্যা বলতেছে। পরে মাগরিবের নামাজের আজান দিল, নামাজ পড়লাম হোটেলে এসাম। সবচেয়ে মজার বিষয় হলো যে গুরু আমি কক্সবাজার গেছি, আমরা এমন একটা সার্কেল গেছি মানে ওই ওই ছয়জন ফ্রেন্ডের ভিতরে আমরা সবাই খুব মানে তাবলীগ পছন্দ করতাম, ইভেন নামাজ কন্টিনিউ করতাম, মানে পাঁচ অক্ত নামাজ না পড়তে পারলে চার অক্ত তিন অক্ত নামাজ পড়তাম আমরা। তো আসলে ওই যে আপনার বলে না যে আপনার এই যে কতটুক দূরে গেলে যে কি নামাজ কাজা নামাজ পড়ে, তো আসলে আমার ওই নামাজটা সম্পর্কে ধারণাটা কম ছিল। তো আমার একটা ফ্রেন্ড ছিল সাইফুল নাম, এবার বললাম যে এখন এই এই সময়টাতে আজকে সে আমাদের হয়তো শুনতেছি কিনা আমি জানি না, বোধহয় সে ইস্তেমার মাঠে আছে, বলতেছে যে আমি তো বলতে এসেছি এইভাবে পর পরে বলার পর আমি মাগরিব নামাজটা পড়লাম, ওরে ফোন দিলাম যে তুমি কোথায়। বলে যে আমি হাসপাতালে, দেখো অনেক ঠান্ডা পড়ছে, মেবি ওই দিন 25 তারিখ রাত্রে ছিল। তো তুমি কোথায়? আমি বললাম যে দেখো তোমার তুমি তো সাগরের ঢেউ আওয়াজ শুনতে পাইছো, গর্জনটা শুনতে চাইছিলা, ধরো আমি তোমার সাগর আমি ভিজে যেতেছি তোমার শুনানোর জন্য। পরে করে না না এখন শুনবো না, পরে শুনবো নি, তুমি পরে যাও। আমি তুমি কোথায় এখন? দেখো অনেক ঠান্ডা লাগতেছে, যদি এই মুহূর্তে কেউ থাকতো তাহলে নিচে চা খেতে যেতে পারতাম। আমি চিন্তা করলাম যে কি এই কথা বলতেছে, আমি তো এখন ঢাকা নাই, হয়তো জিনিসটা আমি সেখানে আমি করতে পারতাম। বিশ্বাস করেন গুরু আমি 24 তারিখ রাত্রে 14 ঘন্টা জার্নি করে কক্সবাজার গেছি। এই কথা শোনার পর আমি বললাম যে তুমি 5 মিনিট সময় দাও, আমি ঠিক আছে সকালের পর যাইতেছি, নিজে যায় তোমার আওয়াজটা শুনে আবার চলে আসতেছি। বলে না না আমি সময় দিতে পারবো না, আমি এখন আম্মুর কাছে আসছি, তো পরে ফোন দিও। ও এই কথাটা বলার পর ফোনটা কাইটা দিল, কাইটা দেওয়ার পরে বললো যে দেখো দেখো আমি আসতেছি ঢাকাতে, তুমি থাকো, আমি কালকে তোমার সাথে জার্নি করি। তুমি ঢাকা থেকে আসো, আমার ফোন টোন সব অফ, কিচ্ছু পাইবা না আমাকে। আমি মাগরিবের নামাজটা পড়ে আমি হোটেলে শুয়ে ছিলাম, আমার অন্য অন্য ফ্রেন্ডগুলো বাইরে গেছে। আমি বললাম যে ঠিক আছে তোরা যা, আমি ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা ছিল, পরে বললাম তোরা যা আমি যাবো না। পরে আবার হোটেলে আসলাম, আইসা ওরে বললাম যে আমি আসতেছি। আমার একটা ফ্রেন্ড আছে ফয়সাল, সবচেয়ে আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধু ওই ফয়সালই। পরে বললাম দোস্ত আমি তো জামুকে ঢাকা, আমার একটা জরুরি ইমার্জেন্সি কাজ আছে, এই কারণে আমি থাকতে পারতেছি না। কিন্তু বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে কি সমস্যাটা কি বল। আমি বলছি কোনো সমস্যা নাই, তুই যে বাসে টিকিট পাস ওই বাসে আমার ওকে করে দে, আমি চলে জমা থাকবো না। বলো তো 10 মিনিট থাক আমরা আসতেছি। পরে সে আমাকে টিকিটটা আসলো, আসে হোটেলে এসে বললো তুই কই? আমি বললাম যে আমি এই যে বিজে আছি, বিচ থেকে আসতেছি, তোরা হোটেলে থাক। আর হোটেলটা থেকে 20টা থেকে বেশি একটা ডিস্টেন্স ছিল না। পরে আমি রাত্রে এই বাসে উঠি, বাসে ওঠার পরও আমার খাওয়া দাওয়া মোটামুটি বিচ থেকে আসলাম, এসে সবকিছু গুছাইলাম। এর ফাঁকে ওর জন্য আমি আমার বোনের জন্য, আমি আমার বোনের বোনের বাচ্চাদেরকে অনেক ভালোবাসতাম, ইভেন ওর আমার বোনদের জন্য যা কিনছি আর ওর জন্য তা কিনছি, শুধু ওর জন্য আলাদা একটা জিনিস কিনছি যে একটা সামগ্রীর উপর নামটা লিখে নিয়ে আসছিলাম, ওরা নামটা লিখে নিয়ে আসছিলাম। পরে বললাম যে দেখো আমি এই কিনছি তোমার জন্য, তুমি এগুলো নিও। পরে বলে যে কোনো নেওয়ার দরকার নেই, আমি এগুলো গাড়িতে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠলাম। ঠিক 10টা সাড়ে 10টায় বিআরটিসি উঠলাম, গাড়ি ছাড়লো, বলে দেখো তো তুমি এই টাইমে আসবা না, তুমি আসবা না। পরে বললাম যে না আমি আসতেছি। ওই দিন কিন্তু প্রচুর কুয়াশা ছিল, প্রচুর ঠান্ডা ছিল, আমাকে সে বারবার বলতেছে যে তুমি আসবা না, তুমি যদি আসো তাহলে জীবন আর আমার সাথে দেখা করতে পারবা না। তো আমি ঢাকা এসা একটায় কক্সবাজার থেকে গাড়িতে ওঠার পরে মোটামুটি তার সাথে ফোনে আমার কন্টিনিউ কথা হইতেছে গাড়িতে, ঠিক আছে সে তখন আমাকে বিশ্বাস করতে পারতেছে না যে আমি চলে আসবো। সে বিশ্বাসই করে না, আমাকে আজও পর্যন্ত সে বিশ্বাসই করতে পারলো না আমি জিনিসটা বুঝতে পারতেছি না কেন। তো যখন আমি কক্সবাজার থেকে আসতেছি গাড়িতে উঠলাম, সে আমাকে বিশ্বাসই করতে পারে না। আমি দেখো আসলে এসি করা গাড়ি তো আওয়াজটা একটু কম পাইতেছে, আওয়াজটা কম শোনা যেতেছে, এই কারণে তুমি বিশ্বাস করতে পারতেছো না। ঠিক তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা গাড়ি চলার পর যখন নাস্তার জন্য গাড়িটা একটু একটা ইয়েতে হোটেলের সামনে রাখলো, তখন আমি বললাম যে দেখো অনেক শব্দ শুনতে পাইতেছো, এতক্ষণ তো আমি থাকলে হোটেলে ঘুমিয়ে থাকতাম, কারণ যদি আমি জার্নিং করছি। বলোকে হ্যাঁ এখন আমি শুনতে পাইতেছি, বিশ্বাস হয়েছে। তুমি যদি এখান থেকে ফেরত না যাও তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বললাম, দেখো এটা কেমন কথা বলতেছো, এখন কিভাবে ফেরত যাবো। ঠিক আছে, তারপর আমি চলে আসলাম। তো প্রচুর কুয়াশার কারণে যে গাড়িটা নয়টা আসার কথা ওই গাড়িটা আসছে দেড়টায়। আমি আইসা বাসা এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওদের বললাম যে আমি তোমার সাথে হাসপাতাল দেখা করতে চাইতেছি, দেখো কালকে আমাকে অপারেশন করাইছে, তো আজকাল আমি তোমার সাথে দেখা করতে চাইতেছি না। আমি এটা কি বললা তুমি, আমি তো তোমার সাথে দেখা করার জন্য সেই কক্সবাজার থেকে 24 তারিখ রাতে লং জার্নিং করে, ঠিক আছে সারাদিন ওই জায়গায় ছিলাম, দুষ্টামি করছি, মাস্তি করছি, সাগরে পানি টানিতে, এখন সারাটা আবার ওই রাত্রি তোমার সাথে দেখা করার জন্য কক্সবাজার থেকে চলে আসছি। আগের দিন গেলাম, আগের রাতে গেলাম 14 ঘন্টা, তারপরের দিন রাতে 16 ঘন্টা না 17 ঘন্টা, তুমি এটা কথা বললা যে তুমি আমার সাথে দেখা করবা না। তো যখন এই কথাটা বললো যে আমি দেখা করতে পারবো না, পরে অনেক রিকোয়েস্ট করার পরে সে আমাকে বললো যে ঠিক আছে তুমি সন্ধ্যার পরে আইসো, সন্ধ্যার পরে আইসো। তো সন্ধ্যার পরে আমি বাসা থেকে বাইরে এসে বুঝতে পারিনি যে এত ঠান্ডা, একটা সাদা টি শার্ট পরা ছিল আর একটা মেঘে একটা সোয়েটার পরা ছিল। আমি ইসলামপুর থেকে রিক্সা নিলাম, ডাইরেক্ট গ্রিন লাইফে চলে আসলাম। তাই সে বলতেছে যে আমি তো হাসপাতালের সামনে, আমার মাথায় টুপি ছিল, তো ওই মেঘে হাতে সোয়েটারটার পিছনে টুপি ছিল, টুপিটা বইটা দাঁড়ায় আছি, কারণ সে আমাকে আগে ফেসবুকে দেখছে, আমার প্রোফাইলে দিতে সে দেখছে, দেখে আমাকে চিনতে পারছে, কিন্তু আমি তো তাকে এখনো দেখিনি। পরে বলতেছে দাঁড়াও, ও 11 তলা থেকে আমাকে ভালোভাবে ফিল করতে পারতেছিল না, চিনতে পারতেছিল না, জাস্ট সাজেস্ট করার জন্য সে নিচে নামলো। বিশ্বাস করবেন গুরু, আমি জীবনে নিজেকে মনে ক্ষমা করতে পারবো না, আমার সামনে সে আমার পাশাপাশি হয়তো 3-4 হাত ডিস্টেন্স দেবো, সে দাঁড়ায় চা খাইতেছে, বাট আমাকে পরিচয় জানি তাকে চিনি না, কারণ সে তো আমাকে চিনে, আমার ছবিটা দেখছে। যখন সে কথাটা বললো না, মনে হয় যে আমার কি বলবো, আমি নিজেকে নিজে মনে হয় কন্ট্রোল করতে রাখতে হবে, না রে আল্লাহ, আমি যার জন্য কক্সবাজার থেকে এক রাত্রে গেলাম, একটা দিন ছিলাম ওই জায়গায়, সারাটা দিন আমি দুষ্টামি করছি, নিজের শরীরের প্রতি অনেক ধকল গেছে, আবার তার জন্য কক্সবাজার থেকে চলে আসলাম, সে মেয়ে আমার সাথে পাশাপাশি থেকে দেখা করলো না, আমি বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় যে আমার পুরোটা শরীর মনে হয় যে একবার ঠান্ডা হয়ে এত কষ্ট লাগতেছে। আমি ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছি যে একটা পরে বলে যে তুমি কি এই জায়গায় আসো, যে জায়গায় যে হাসপাতাল বরাবর আগুন জ্বালায়া মানে ঠান্ডা পড়তেছে, তো ওই যে রিক্সা ঠিক করে অনেক কাঠ ইয়ে দিয়া আগুন জ্বালায়া পরে ইয়ে করতেছে। আমি হ্যাঁ, আমি যখন সে নিচে নামছে তার মোবাইলে যে মোবাইলের যে গাড়ির হরনের শব্দ পাইতেছি, আমার মোবাইলে সেই একই জিনিস আমি ফিল করতেছি। আমি দেখো তুমি যে নিচে আসো, তুমি আমার সাথে একটু দেখা করো, সে আমার সাথে দেখাই করতে চায় না। পরে বললো যে আমি তোমার পাশে দাঁড়িয়ে, তার পাশে একটা ছোট একটা টং দোকান ছিল, যে কথাটা সে বলছে আমার কতটা থাকে, হয়তো এই মুহূর্তে যদি কেউ থাকতো তাহলে আমি নিচে যা চা খাইতে পারতাম ক্যান্টিনে না যা। তখন আমি বললাম যে তুমি এত কাছাকাছি থেকে তুমি আমার সাথে দেখা করলা না কেন। তখন না আমি মনে হয় যে পৃথিবীতে মনে হয় যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আমি, যাই রে যার জন্য এত কষ্ট করে এত দূর আসলাম, সে আমার সাথে দেখাই করলো না, সমস্যাটা কোন জায়গায়, আমার ভিতরে কোন জায়গায় ভুল, কিংবা আমার খারাপ দৃষ্টা কিছু কোন জায়গায় দেখলো, সেটা আমাকে দেখছে, আমাকে বলতে পারতো। পরে যখন সে উপরে চলে গেল, উপরে যায় সে আমার সাথে এমন বাজে একটা ব্যবহার করলো, মানে আমি কি কমু, আমি ভাই This track was downloaded from fusionbd.com. ভালোবাসার বাংলাদেশ প্রচুর পরিমাণে টেক্সট আছে, সেগুলো কিছু ফিডব্যাক আমরা একটু নিয়ে নিই।
জি গুরু অবশ্যই। আর বন্ধুদেরকে আরেকটি কথা জানিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে যারা ব্লাড দিতে চাচ্ছেন কিন্তু আপনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না, কাইন্ডলি আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারটি দিয়েছেন সেটি ওপেন রাখবেন। আর অনেকে বিকাশ নাম্বারটি জানতে চাচ্ছেন, আমি বিকাশ নাম্বারটি আবারও জানিয়ে দিচ্ছি, 01841904928। আমি আবারও বলছি 01841904928, এই নম্বরে আপনি বিকাশ করতে পারবেন বন্ধু। আর দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেসবুকে অনেকেই আছেন, মাসুম বিল্লা আছেন, শুভ মোল্লা আছেন আমাদের সঙ্গে, আকাশ নীল আছেন, হাবিব রহমান জনি, মাইসা মালিহা আছেন, মোহাম্মদ পলাশ আছেন, শামীম জয় আছেন, আরও আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ লিটন, সন্দীপ সরকার পাখি আছেন, রাজীব হোসেন, মোহাম্মদ রবিউল আছেন, রায়হান রিয়াদ আছেন আমাদের সঙ্গে, জয়া নাইম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন অনিক হাসান, তৌসিফ রহমান, শুভ মোল্লা। আর আপনারা অলরেডি পেয়ে গিয়েছেন সেই ভিডিওটি, আশা করছি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। আর বন্ধুরা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হননি তাদেরকে বলছি, বন্ধু অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হবেন। ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে, হুইচ ইজ www.facebook.com/thakafm90.4। আর অনেকেই জানতে চাচ্ছেন যে এই শীতার্থ মানুষগুলোকে কাপড় কবে দেয়া হবে, আমি জানিয়ে দিতে চাচ্ছি বন্ধু, আগামী 10 তারিখ এই মানুষগুলোকে আমরা সেই মানুষগুলোর পাশে দাঁড়াবো রবীন্দ্র সরোবরে, এবং আমাদের সবার পছন্দের
রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠানের সাথে মার্চ হওয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি না, আমরা এই এক্সপেক্টেড ডেটটা পরে জানাবো। রবীন্দ্র সরোবরে ইনফ্যাক্ট একটা প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামে হয়তো আমার পারফর্ম করার কথা, বিষয়টা এরকম। আর আমাদের কবে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে শীতার্থ মানুষের জন্য কাপড় সরবরাহ করা শুরু করব সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। এক্সপেক্টেড ডেট 11th January ছিল, সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো অ্যাকচুয়ালি কবে আমরা ডেলিভারিতে যাচ্ছি। সো আমরা আবার চলে যাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথির কাছে।
তারপর গুরু সে আমার সাথে দেখাই করে নাই, চলে গেল। পরে বলেছে দেখো আমার অপারেশন হয়েছে তো আজকে আর দেখা করা যাবে না, বাসা হাসপাতালে অনেক আত্মীয় স্বজনরা আসছে, হাসপাতালে অনেক আত্মীয় স্বজন আছে, তোমার সাথে আজকে দেখা করা যাবে না, ঠিক আছে তুমি চলে যাও। পরে আমি চলে আসি, আমি আর তার সাথে ওদিন দেখা করি নাই। ঠিক তারপরের দিন সে আমাকে আমি তার সাথে কথা বলতেছি, ওই দিন রাতে তার সারা রাত্রে কথা হয়েছে, কিভাবে বলছে আমি জানি না। তারপরের দিন সারাদিন দিনে প্রায় 4-5 বার তার সাথে আমার কন্ট্যাক্ট হয়। ঠিক সন্ধ্যার সময় আমি তখন গুলিস্তান যে কোনো একটা ফাঁকার প্রয়োজনের কাজে আমি আসি, সে আমাকে বলতেছে যে তুমি কোথায়। আমি বললাম যে আমি তো আসছি, কেন? তো সে আমি কন্টিনিউ শাহবাগ থাকতাম, টিসিতে অনেক সময় আমি যাই, তো এই জিনিসটাকে সে কোনোভাবেই সহজভাবে নিতে চাইত না যে কেন ওই জায়গা যাও, ওই জায়গা যাওয়ার দরকার নেই। আমার অনেক মানে খারাপ দিকগুলো ভালো দিকগুলো সে ভালোভাবে মানে বারণ করতো, এটা যদি ভালো হইতো বলতে যাও, এটা খারাপ হলে বলতে যাও না। তারপর আমি বললাম যে আমি তো গুলিস্তান আসছি, কেন সমস্যা কোন জায়গায়? কয় আসলে এই মুহূর্তে খুব ফিল করতেছি। আমি তাহলে একটা কাজ করো, আচ্ছা ঠিক আছে। পরে তখন সময় বোধ হয় 10টা, আমি একটা সেকেন্ডটা দেরি করি, আমার একটা ফ্রেন্ডের ফোন দিই, ওর গাড়ি ওর ফোনটা করে ওরে আমাকে গ্রিন লাইফ হাসপাতালের সামনে নামিয়ে দেয়, ওটি এটি হাতে দিল চলে যায়, আমি যদি যাওয়ার সাথে আমাকে ড্রপ করে নিয়ে যাই। পরে আমি গ্রিন লাইফের 11 তলায় যাই, রিসেপশনের এনে দাঁড়ায় থাকি। আমি বলতেছি যে দেখো তানকি, তুমি তো ফোনে কথা বলো আম্মুর সাথে, যখন কি তুমি কথা বলো তখন কি আম্মু তোমার পাশে থাকে না বাইরে কথা বলো, কেন হঠাৎই কথাগুলো জিজ্ঞাসা করতেছো? আমি না এমনি কথাগুলো জিজ্ঞাসা করতেছি, দেখো আম্মুর সামনে আম্মু তো অসুস্থ, এত কথা বলো আম্মু কি কোনো কিছু বলে না, মানে আমি বাইরে কথা বলি। আমি এখন তুমি কোথায়? আমি এখন রুমের ভিতরে। আমি কো আচ্ছা ঠিক আছে ভালো। ঠিক তা 3 মিনিট পর আবার আমি ফোন দিই, তুমি এখন কোথায়? কয় কেন আমি তো রুমের ভিতরেই, হঠাৎ তো বারবার জিজ্ঞাসা করতেছো। আমি না এমনি জিজ্ঞাসা করলাম আর কি। তো এই 3 মিনিট পরে ফোন দেওয়ার সে সাথে সাথে রুম থেকে বাইরে পানির জন্য। তো তার হাসপাতাল থেকে আমার ডিস্টেন্সটা ছিল 50 গজ। তখন আপনি 10 তলা আর 11 তলার মাঝখানে দাঁড়ায় আছি সিঁড়িতে, একটা গ্লাস দিয়ে দেখা যাচ্ছে সে বাইরে উঠেছে, কারণ আমি তার রুমটা চিনতাম যে কত আমার রুমে সে হাসপাতালে ছিল বেডে। পরে যার বাইরে হওয়ার সাথে সাথে আমি দেখলাম, আমি উঠে উঠে গেলাম, আমি বললাম যে তুমি কি হলুদ ড্রেস পরা? এই বাইর হইতেছে যখন একটু ফেস দেখছি আর তার পুরো বডিটা আমি দেখছি, সেফ একটু কি সে পানি নিতেছে বোতলও করে। আমি বলতেছি তুমি কি হলুদ ড্রেস পরা? ওই ওর দেখার পর্যন্ত যে সিমটম গুলো আমি দেখছি, আমি বলছি না হ্যাঁ আমার মনে হয়ে গেছে, আমি পাইছি।
অ্যাকচুয়ালি এই কথার উদ্দেশ্য লেগে যে কারণ ঢাকাতে আমি আজকে অনেক বছর যাবত, কিন্তু আসলে যেই লাভটা আমি যেই ভালোবাসাটা একটা সময় ডিলিট করে দিছি, আমি চাই না যে আমার লাইফ আর এরকম হোক কোনো সময়, জিনিসটা আমি একবারই পাস করে দিছি, সেই ভালোবাসাটা হয়তো আবার আমার লাইফে আবার আসতেছে আমি এরকম মনে করতেছি। তো ওর যেই ড্রেসআপটা কিবা ওনার যে ধরনটা আমি দেখে মনে করছি যে না ঠিক আছে পারফেক্ট হইব ইনশাল্লাহ। আমি বললাম যে হলুদ ড্রেস পরা, এই হলুদ ড্রেস পরার কথাটা বলতে না বলতে ও ওনাটাকে এমন ভাবে পেঁচায়া রুমের ভিতরে চলে গেল। এত খারাপ লাগছে মনে হয় যে একবারে ফ্লোরে বসে পড়ি, এত জিদ উঠছে যে এত ফালতু কেন, আমি বললাম দাঁড়াইতে তো পারতো, বলার সাথে সাথে সে চলে গেছে। পরে বললাম যে এই কাজটা কি হইলো, পরে বললো যে কেন, পরে বিশ্বাস করেন গুরু পরে সে আধা ঘন্টা পরে আমাকে এমন ভাবে সে আমার সামনে উপস্থাপন হয়, তার ড্রেসারটা চেঞ্জ করে পুরা চেঞ্জ করে তার ভাবিকে নিচে পাঠায়, তার ভাবিকে নিচে পাঠায়, সে নিজে আসে না। পরে আমি আইসা বসে কোটিতে, পরে বলে যে আপনি কি অভি, আমি বললাম যে হ্যাঁ আমি তানভি। পরে আমি তার কথাটা শুনে একটু মনে হয় যে কেমন, কারণ আমার তো তখন একটা জিত কাজ করতেছিল, আমি বললাম যে আপনার কণ্ঠ তো তানভীর কণ্ঠের মতো না, কারণ তানভীর সাথে আমি কন্টিনিউ কথা বলি আমি বুঝতে পারি, না আমি তানভি, আমি না আপনি তানভি না, আমি তানভীর ভাবি। আসলে তখন আমার জিনিসটা এভাবে বোঝা উচিত ছিল যে আসলে ভালোভাবে ফিল করা ছিল। তখন সে আমাকে মোটামুটি তার ভাবির পরিচয় যে আমার সাথে কথা বলে অনেকক্ষণ যাবত কথা বলে, অনেকক্ষণ যাবত কথা বলার পরে সে চলে যায় উপরে আমার সাথে কথা বলে, একসাথে চা খাই। তার চা খাওয়ার সময় কিবা তার পাশে বসে ছিলাম, আমি তার দিকে তাকাই নাই একটা বারো, একটা বারো তাকাই নাই। সে পরে চলে যায়, পরে আমাকে আমি উপরে চলে যাই, আমি বাসায় চলে আসি, সে আমাকে টেস্ট করে যে আমি চিন্তা করতেছি। তারপরে আমি আর তার সাথে কোনো কথা বলি না, সেও কথা বলতেছে না, বাসায় চলে আসি, বলে যে বাসায় চলে যাও। বাসায় চলে আসার পরে সে আমাকে এমন কিছু কথা শোনায় যা পরবর্তীতে যেন কোনদিন কল্পনা করতে পারি না, যে ভালোবাসাটা আমার লাইফে একটা সময় চলে গেছিল আবার যদি এই জিনিসটা আনছি।
আমরা আস্তে আস্তে একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে যাচ্ছি, বর্তমানে কি অবস্থা সম্পর্কটা?
বর্তমানে সম্পর্কটা গুরু সে আমাকে বলছে যে না আমি হ্যাঁ চলবো, কিন্তু এখন সে বলতেছে যে আমার এঙ্গেজমেন্ট জানুয়ারি 10 তারিখ, আবার বলতেছে যে কালকে রাতে আমার সাথে কন্টিনিউ, আমার সাথে এখন কিন্তু আসলে কন্টিনিউ কথা হয়, আবার কালকে রাতে সে বলে যে আমার বিয়ে হয়ে গেছে। এখন আমি নিজে বুঝতে পারতেছি না যে আমি কি করব। আমি ওকে আমার আম্মার সাথে কথা বলাই দিছি, ইভেন আমার বোনের সাথে সে কন্টিনিউ কথা বলে, কিন্তু আমি একটা জিনিস আমি ফিল করতেছি যে আমি কি করব। আমার তো একটা সময় খুব যেই ভালোবাসাটা আমার ছিল আগে, ওই ভালোবাসাটা তো আসলে আমার তখন সামর্থ্য ছিল না ধরে রাখার মতো, বাট এখন আল্লাহ আমাকে সব কিছু দিছে, কেন আমিও তার কাছে এখন মিথ্যে হব। সে আমাকে এত কষ্ট দিতেছে, আমার প্রতিটা রাত্রে আমি 17 দিন রাত্রে ঘুমাইতে পারি না, যে সত্য কথা মনে হয় যে আমার খাওয়া দাওয়া, আম্মা বারবার শুধু খালি বলে যে দেখ আমার নিঃশ্বাসটা যে তোর প্রতিকূলে তোর পক্ষে যায় বিপক্ষে না যায়, তুই এমন কিছু করিস না, কারণ আমার একটা মাত্র ছেলে তুই। কিন্তু আমি তাকে বুঝে দিতে পারতেছি না যে আমার ভুল কোথায় ছিল, আমি তো আসলে মিথ্যা না, আমি তো সত্যি। আর আমি তাকে বারবার বলতাম যে তুমি যে কথাগুলো বলবো একদিন তুমি বুঝবা, আমি এমন একটা জায়গায় এমন একটা প্ল্যাটফর্মে তোমার এই কথাগুলো শোনাবো যেখান তুমি শুনবা যে আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি, যা আমি বুঝাইতে পারতেছি না। সে আমাকে বলে কালকে রাত্রে বলে যে দেখো আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন পারবো না তোমার সাথে জিনিসটা কন্টিনিউ করতে। সে আমাকে এই কথাটা যদি আরো আগে বলতো, ইনফ্যাক্ট আমি তার ভালোবাসা এতটাই মগ্ন ছিলাম যে তখন যদি বলতো সে অনার্স করতেছে তখন আমি তার সাথে কন্টিনিউ করতাম না। কিন্তু এখন আমি কি করবো আমি নিজে বুঝতে পারতেছি না যে আমার সমস্যাটা কোন জায়গায় কিংবা ওর সমস্যাটা কোন জায়গায়, আর আমি পারতেছি না, যেটা সত্য কথা যে এমন আমার কি করা প্রয়োজন, ঠিক আছে যে ও কেন এমন করতেছে এই জিনিসটা সে আমার কাছে বলতেছে না, যে আমার সমস্যাটা কোন জায়গায় সে আমাকে বিশ্বাসই করতে পারতেছে না। সে আমাকে বলে গুরু যে আমি নাকি যে আসলে হয়তো এরকম আবেগটা চলে গেলে শেষ হয়ে যাবো, আবার আমি নাকি নাকি আসলে তার সাথে মিথ্যা বলতেছি। গুরু আমি ওর বাসার ঠিকানাটা দিছি, আমি 3 দিন ওর বাসার সামনে গেছি, আমি ইচ্ছা করলে ওর ছবি আছে আমার, আমি ইচ্ছা করলে আমি ছবিগুলো যে কোনো জায়গায় দেখায় ঠিক আছে ওর ব্ল্যাকমেল করতে পারি, কিন্তু আসলে এটার নাম তো ভালোবাসা না। আমি আজও পর্যন্ত তার ক্ষতি হোক এমন কোনো কিছুই চাই না। কালকে রাত্রে আমাকে, কালকে রাত্রে 6টা পর্যন্ত সে আমাকে, 12টা থেকে শুরু করে 6টা পর্যন্ত কথা বলছে। সে আমাকে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার হাজব্যান্ড বাইরে থাকে। আমি কি তুমি এই কথাটা আমাকে আগে বলতা যে আমি আসলে
সে কোথায় এখন?
সে শ্যামলীতে থাকে।
সে কি প্রোগ্রাম শুনছে এখন?
আমি জানি না, শুধু শুনছেন। আমি বলছি যে আমি একটা করছিলাম তাকে। আমি বুঝাতে পারতেছি না যে আসলে আমি তাকে কতটা ভালোবাসি। যে জিনিসটা আমি আমার আম্মাকে জানাইছি, ইভেন আমার বোনকে জানাইছি, একটা সময় আমি কাউকে জানাইতে পারিনি। তো কেন আমার সাথে? এখন আমার সব আছে, আমার পৃথিবীর সবচেয়ে বড় যে সম্পদ আমার বাবা মা এখন জীবিত, আমার আব্বা ইস্তেমাতে, আমার আম্মা হয়তো আমাকে শুনতেছে, আমার বোনরা শুনতেছে। তার বাচ্চা না, তার হলো যে ভাইয়ের বাচ্চা। আমি বুঝতে পারতেছি, আমি যদি মিথ্যা হইতাম তাহলে তো আমার আম্মাকে দিয়ে তাকে ফোন দেওয়া হইতাম না, ইভেন আমার বোনকে দিয়ে ফোন দেওয়াইতাম না। আবার বলে নাকি যে আমি আসলে সত্যি না, আমি মিথ্যা, তুমি একটা সময় বুঝবা যে আমি আসলে মিথ্যা। ও আমি আমি তার সাথে মিশেগুলো এগুলো সত্যি সত্যি করতেছি না। আমি বললাম যে দেখো, আমার তো আমার মনে করি যে ব্যক্তিগতভাবে আমার কোনো কিছুর অভাব নেই, তা তুমি কেন আমার কাছে সুখী হইবা না বলো? যদি তুমি আমাকে দেখছো, আমাকে খুব কাছ থেকে দেখছো।
আপনি কি আপনার মতো করে খোঁজ নিতে পেরেছেন যে আদৌ তার বিয়ে হয়েছে কিনা, যে কথাগুলো বলে সেটা সত্যি কিনা?
আমি এই জিনিসটা খোঁজ নিতে গেলে হয়তো ওর সমস্যা হবে, ওই সমস্যা দেখে আমি খোঁজ নিই নাই। কিন্তু ওর বাসার সামনে ওর বাসার ছবি, ওর সবকিছু ছবি আমার কাছে আছে। কিন্তু হয়তো দেখা যায় ওটা খোঁজ নিতে গেলে
একটা বাসা চেনেন আপনি এবং সেই বাসার মেয়েটি বিবাহিত কিনা, এটা খোঁজ নিতে গেলে কিন্তু খুব বেশি
তারপরে সে আমাকে কেন বিশ্বাস করতে পারতেছে না? সে আমাকে এত কষ্ট দিতেছে, আমি আর 7 দিন রাত্রে ঘুমাইতে পারতেছি না। আমার আম্মা শুধু খালি পারছে না আমাকে বলে, দেখ বাবা আমার নিঃশ্বাসের শব্দটা তো প্রতিকূল না, সবসময় তোর পক্ষে থাকে, অনুকূলে যে না যায়। আমার তুমি কি বলতেছো? দেখো আমি তোমার সাথে তোর সাথে কথা বলে দিছি, তাহলে তুমি এই কথাটা বলো কেন? ঠিক আছে, আম্মুকে ছবিটা দেখাইছিলাম, আমার বোনকে ছবিটা দেখাইছিলাম, আমি এখন কি করবো আমি নিজে জানতে পারতেছেন। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ, আমি মনে যে 10 মিনিটের জন্য আমার দোকানে বসি না। আমার পাঁচিরা আমাকে বলে যে আপনাকে ফোনে পাই না, ফোন বন্ধ থাকছে, কি হয়েছে আপনার, সমস্যাটা কি? কেন গুরু, ইসলামপুরটা আসলে অনেক ক্রিটিক্যাল একটা ব্যাপার, নামাজ পড়তে হয় সব সময়, পার্টিদের সাথে ডিলিংস করতে হয়। আমার দোকানের সামনে আমার ছোট বোনের শ্বশুরের দোকান।
আমরা আপনার কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, যেহেতু আপনার সাথে রিলেশনশিপটার যে বর্ণনা দিয়েছেন সেখানে কখনোই তার ইনভলভমেন্ট অত প্রত্যক্ষভাবে কখনোই তৈরি হয়নি, তা আমরা কোনো রকমের কোনো কিছু কারোর উপর চাপিয়ে দিতে পারি না। তবে একটা অপশন দিচ্ছি যে আপনি একটা টেক্সট করবেন এখন, যদি আপনার নিজের ইচ্ছে থাকে তাহলে তাকে টেক্সট করবেন। সে যদি আপনার এই কথা এবং আজকের অনুষ্ঠান শুনে থাকে তাহলে, এবং সে যদি অ্যাকনোলেজ করে যে আমরা এখান থেকে ফোনে কথা বললে তার কোনো আপত্তি থাকবে না, তাহলে অ্যাটলিস্ট আমরা এটা জানবার চেষ্টা করবো স্টুডিও থেকে যে আদৌ আপনার সাথে রিলেশনশিপটা কোন ভাবে এবং কোন ডাইমেনশনে সে নিয়ে যেতে চাচ্ছে এবং আপনার এই রিলেশনশিপটাকে সে কিভাবে দেখছে, সে ব্যাপারটা পরিষ্কার হবার চেষ্টা করব। আপনাকে মিনিট খানেক সময় দেওয়া হলে মধ্যে একটা টেক্সট করুন যে আমার মনে হয় তুমি আমাকে শুনছো, আমি অমুক চ্যানেলে প্রোগ্রামে আছি এবং সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, এখন স্টুডিও থেকে তো তোমাকে ফোন দেওয়া হবে, তুমি তাহলে ফোন রিসিভ করতে রাজি আছো কিনা আমাকে টেক্সট করে জানাও। আপনি এই টেক্সটি তাকে করুন এবং এই ফাঁকে আমরা কিছু টেক্সট নিই, বন্ধুরা কি বলছে সেটা জানি। যদি সে অ্যাকনলেজ করে, যদি সে রাজি থাকে, তাহলে শেষবারের মতো আপনার এখান থেকে এই স্টুডিও থেকে আপনার হয়ে আমরা চেষ্টা করব জানবার জন্য যে আসলে এই রিলেশনশিপটা আপনি যে মানুষটিকে ভালোবাসেন তার পক্ষ থেকে কোন জায়গাতে আছে। আমার মনে হয় অভি সত্যকে ফেস করা উচিত। আপনি পাশে তাকে হারিয়ে ফেলেন এই ভয়ে কোনোভাবে সত্যের মুখোমুখি হওয়ার সাহস তাকার নেই, যেটা আপনাকে মাঝখান থেকে নিঃশেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। আমার মনে হয় সত্যকে ফেস করা উচিত, সত্য যত বেশি রুঢ় আর কষ্ট হোক না কেন, সত্যের কাছাকাছি সত্যের মুখোমুখি আপনাকে হওয়া উচিত। তো যদি আপনি সত্যি চান যে ব্যাপারটা একটা সুরাহা হোক, ব্যাপারটা একটা এন্ড হোক, কি হতে পারে, বা এই ভালোবাসাটা আদৌ আমার কখনো ছিল কিনা, এটা একদম সবকিছু মানে সবকিছু পরিষ্কার হয়ে যাক, তাহলে আমরা আজকে আপনার হয়ে আমরা আমাদের মতো করে সমস্ত বন্ধুকে সাথে নিয়ে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করব। আমি অনুরোধ করব যে প্লিজ আপনি রেসপন্স করবেন, যদি আপনার কোনো প্রবলেম না থেকে থাকে, বাসার কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আমাদের সাথে স্টুডিওতে আপনি ফোনে যুক্ত হবেন এবং আমরা জানতে চাইব এবং সব মিলিয়ে হয়তো এটা নিয়ে কথা বলবো। আমার বিশ্বাস যদি আপনার মধ্যে ভালোবাসা সামান্য পরিমাণ থেকে থাকে অভির প্রশ্নে, তাহলে অ্যাটলিস্ট ওই উইকে আপনি একটা ক্লিয়ার ওয়ে আউট দেবেন যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনি কিভাবে দেখছেন এই সম্পর্কটিকে। ওভি দ্য কল ইজ ইয়ার্স, আপনি চাইলেই তাকে একটা টেক্সট করতে পারেন যে আমি অনুষ্ঠানে আছি, আমার রেফারেন্স আপনি চাইলে দিতে পারেন, আমরা স্টুডিও থেকে কথা বলবো যদি তোমার আপত্তি না থাকে।
হ্যালো তানভি, যদি তুমি আমাকে শুনে থাকো তাহলে আমার বাংলা লিঙ্কে টেক্সট করো, টেক্সট পাঠাও, হয়তো আমি তোমাকে কলে নিয়ে নিব। প্লিজ একটু টেক্সট করো বাংলা লিঙ্কে, বাংলা লিঙ্কটা আমার সাথে আছে, অন্য নাম্বারটা মোবাইলটাতে চার্জ
আছে। আপনি চাইলে আপনার বাংলা নাম্বার থেকে সেই নাম্বারে একটা টেক্সট পাঠাতে পারেন এবং তার টেক্সট উত্তরের জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর যদি তার রেসপন্স না থাকে তাহলে আমরা সরাসরি অনুষ্ঠান শেষের দিকে চলে যাব, কারণ আপনার সাথে তার প্রত্যক্ষ কোনো সম্পর্ক কখনোই গড়ে ওঠেনি যার উপর ভিত্তি করে আমরা সরাসরি তাকে ফোন দিতে পারি। রাদার আপনি টেক্সট করুন, যদি সে রেসপন্স করে তবেই আপনার দুইজনের সম্মতিক্রমে আমি ফোনে তার সাথে কথা বলবার চেষ্টা করবো এবং অ্যাটলিস্ট আপনাকে একটা সিগন্যাল দিতে পারি, সেটি পজিটিভ হোক আর নেগেটিভ হোক, যাতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার জীবনে যে অস্থিরতা চলছে সেখান থেকে আপনি সুস্থিরতা পান। কিছু টেক্সট নিয়ে নিই।
অবশ্যই, আর আমাদের সকল বন্ধুদের যেটা রেসপন্স আমি এতক্ষণ যাবত দেখছি, সবাই বলছে যে আমাদের মানিক ওরফে অভি একতরফা ভালোবাসা যেটাকে বলে এটা হয়তো হচ্ছে, মানে এক লাস্ট গিয়ে আমরা আসলে বুঝতে পারবো কি হচ্ছে। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু আমাকে এসএমএস করতে পারেন অথবা ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, facebook.com/thakasun90.4। আর দেখতে পাচ্ছি অনেকে আছেন এই মুহূর্তে, রাইজিং সান আছেন আমাদের সঙ্গে, মিঠু বিশ্বাস আছেন, কাকাবাবু আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে রাজীব সরকার, তিনি লিখেছেন একেন গুরু, বাকিটুকু পড়া যাচ্ছে না, তিনি কিভাবে যেন লিখেছেন, আপনি
খারাপ কিছু লেখা দেখে বলতে যাচ্ছিস
না গুরু, আসলে মানে ওই যে বাংলা লিখে যেটা অনেক অনেক এমন ভাবে তার লিখাটা যেটা বোঝা যাচ্ছে না, পড়তে পারছি না আমি। আমাদের সঙ্গে আরো আছেন সোহাগ আছেন, গাইবান্ধা কুন্ডু আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তিনি যেটা চিন্তা করছেন যে মানিকের ভালোবাসার মানুষটি হয়তো কোনোভাবে ফলস ছিল যার কারণে আর কন্ট্যাক্ট করতে চাচ্ছেন না তার সঙ্গে। তো ফাজুল ইসলাম রাজু আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন বোঝে না সে বোঝে না, মানিক কি করবে তুমি এখন, অবশ্যই আমরা দেখতে চাই যে শেষ পর্যন্ত কি হয়।
ওহ মাই গুডনেস, সে কিন্তু শুনছে। নাম কি জানতে
তানভি?
তানভি
তানভি সুমাইয়া তানভি,
সে তো রেসপন্স করেছে যে শুনছে। এখন দেখেন সে পারমিট করছে কিনা, আমরা তাহলে তাকে ফোন দিতে পারি। আপনি আপনি স্টুডিওতে এখন
কল দিতে পারি,
এটা তো আপনার ব্যাপার, বাট আমি সরাসরি স্টুডিও থেকে ফোন দিচ্ছি না এই কারণে যে আপনাদের সাথে প্রত্যক্ষ রিলেশনশিপ কখনোই ছিল না, সেক্ষেত্রে যাচক হয়ে এখান থেকে স্টুডিও থেকে ফোন দেওয়াটা কতখানি যৌক্তিক হবে সেই কারণে ফোন দিচ্ছে না। বাট তার যদি সিগন্যাল থাকে, সে যদি চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা ফোন দিতেই পারি, ফোনে কথা বলতেই পারি, অ্যাটলিস্ট তাকে একটা ক্লিয়ার ওয়ে আউট দেওয়ার জন্য। তাহলে আমরা অপেক্ষা করছি, আমি গুরুতে সাম অপেক্ষা করছি, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে আপনার কণ্ঠস্বর শোনার জন্য।
আমি কি করবো, রেডিসেট
করবো, সে যদি পারমিট করে আমি স্টুডিও থেকে তার সাথে কথা বলবো। আগে সে সে চাই কিনা সেটা শুনি। দারুণ ব্যাপার তো, এটা তো আমাকে এতক্ষণ বলোনি তোমরা। আমাদের আমাদের অভি তো অন্যরকম, অভি অলরেডি 110 পিচ কম্বল দিয়েছে শীতার্থ মানুষের কাছে, আমি তো জানতাম না এটা। আলহামদুলিল্লাহ অনেক এখানে আসার পরে সে উদ্যোগটা গ্রহণ করেছে যে মানুষগুলোকে এই মানুষগুলোকে যদি এই মানুষগুলোর পাশে যদি দাঁড়ানো যায়, ইটস রিয়েলি রিয়েলি গুড। এবং সেই সাথে দেখে তার মনের অবস্থা যদি আজকে পরিবর্তিত হয় এই বাহানায় এই এই ওসিলায় আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ অনেক বড় একটি ব্যাপার। আমরা স্টুডিও থেকে তানভির সাথে কথা বলার চেষ্টা করব যদি সে পারমিট করে সেক্ষেত্রে। ঠিকই পারমিট করেছে
বাংলাদেশ চরম এক্সাইটিং একটা মোমেন্টে কিন্তু আমরা আছি, আর আরো বেশি এক্সাইটেড হয়ে যাবেন সবাই যেই নিউজটি এখন আমি জানিয়ে দিতে চাচ্ছি। একটু আগে 10 তারিখের কথা বলেছিলাম, কিন্তু একটু মিস্টেক হয়েছে, কিন্তু 10 তারিখে যেটা হচ্ছে একটা কনসার্ট হচ্ছে কিন্তু রবীন্দ্র সরোবরে। এবং আমাদের অনেকেরই অনেক বেশি ইচ্ছা যে আমাদের এফএম গুরুকে দেখার 10 তারিখে, সেই সুযোগটি আসছে বন্ধু। কনসার্টে কিন্তু থাকবে আমাদের এফএম গুরু, তো অবশ্যই অবশ্যই কিন্তু সেই কনসার্টে আপনি যোগ দিবেন। আর বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন আমাকে, অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন বিকাশ নাম্বারটি, আমি বিকাশ নাম্বারটি জানিয়ে দিচ্ছি বন্ধু, 01841904928। আমি আবারও বলছি 01841904928 নাম্বারে আপনি বিকাশ করতে পারবেন বন্ধু। আর যারা ঢাকার আমাদের আশেপাশে আছেন, অবশ্যই আপনি নতুন অথবা পুরাতন যে কোনো কম্বল নিয়ে কিন্তু আমাদের ঢাকা এফএম এর অফিসে আসতে পারেন। আমাদের অফিসের অ্যাড্রেসটি হচ্ছে 45 নাওয়ানা টাওয়ার, 15th ফ্লোর, গুলশান 1, ঢাকা 1212। এবং এই শীতার্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যে কোনো ইনফরমেশনের জন্য যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারে। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করুন ফেসবুকে, facebook.com/ঢাকা FM 90.4 এ। আর 16260 তে আপনি আপনার যে কোনো মতামত যে কোনো কিছু কিন্তু অবশ্যই জানাবেন। এবং যারা এই মুহূর্তে শুনছেন, লক্ষ লক্ষ মানুষ সবাই কিন্তু ওয়েট করছে মানিকের সেই ভালোবাসার মানুষটির কথা শোনার জন্য, তার ভয়েস, তার বিশেষ করে আমি অনেক বেশি এক্সাইটেড। আশা করছি এখনই আমরা সেই সেই মুহূর্তে পৌঁছে গিয়েছি।
তানভিকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। এবং এখন আমাদের সাথে দ্য মোস্ট এক্সপেক্টেড ক্যারেক্টার সোফার, আজকে এখন রাত বাজে প্রায় 1:19, বাংলাদেশের প্রেক্ষাপটের সবচেয়ে এক্সপেক্টেড ক্যারেক্টার, যার কথা অনেকক্ষণ ধরে আলোচিত হচ্ছিল, যার ভালোবাসায় একরকম বুধ হয়ে আছে আমাদের আজকের অতিথি, যে হট সিট অলঙ্কৃত করেছে আমাদের বন্ধু অভি। এবং আপনার অনুমতি আগে আমি চেয়েছিলাম অভির মাধ্যমে, আপনি অ্যাকনোলেজ করেছেন যে ঠিক আছে কথা বলা যেতেই পারে, এবং এখন আমি সেই সাহসটা দেখাচ্ছি, তার হয়ে আপনার কাছে জানতে চাইব। ইনফ্যাক্ট এই কোয়েশ্চেনটা আমার অ্যাকচুয়ালি না, এখানে অলরেডি আমাদের সার্ভারে হাজার হাজার টেক্সট এসে পৌঁছেছে দেশ এবং দেশের বাইরে থেকে, প্রায় 40-45 লক্ষ মানুষ আমাদের নেটওয়ার্কের আওতায় চলে আসেন অনুষ্ঠানটি চলাকালীন সময়। আপনি যদি ওভারঅল পুরো ব্যাপারটা নিয়ে আপনার পক্ষ থেকে কিছু বলেন।
প্রথমত যেটা বলবেন, যেটা ছবি অনেক কিছু আছে যেটা বলেনি, মানে যখন থেকে প্রথম কথা বলি তখনই কিন্তু আমি ওকে বলি যে মানে আমি তোমাকে কখনই ভালোবাসতে পারবো না, আমার বাবা মা যদি না চায় তাহলে আমি কখনই বিয়ে করতে পারবো না, ক্লিয়ারলি বলা আছে। এবং এতদিন পর্যন্ত ওর সাথে কথা বলি বা ওর বোনের সাথে কথা বলি, আমি ওর বোনের ফোন করে সবসময় বলি যে ওকে একটু বুঝান যে ও যেন এরকম না করে, ও কথা না বললে যখন দেখতে খুব সিরিয়াস না, তখন আমি চাইছিলাম যে ওর সাথে কথা বলবো না, যে ও সিরিয়াস হয়ে যাচ্ছে, আমি কারণ আমি ওর সাথে আগাইতে পারবো না। ও বলে ঠিক আছে, দরকার নেই, ভালোবাসার দরকার নেই, কোনো কিছু দরকার নেই,
ভালোবাসার দরকার নেই, মানে শুধু কথা বলাটা থাকুক, তাই তো? আপনি খুব গুছিয়ে কথা বলেন, আর আপনার টোনালিটি অভিনয় মানুষের মার্ডার হওয়ার জন্য যথেষ্ট,
আমি আসলে পরিবেশটাকে একটু হালকা করে দেওয়ার জন্য কথাটা বললাম। আমি কথাটা আমি সহজ মানি, আমার কাছে তাই মনে হচ্ছে আপনার কণ্ঠস্বর শুনে। প্লিজ তারপরে বলুন।
তারপরে আমরা যখন প্রায় 12 দিনের মতো কথা বলি না, এর মাঝখানে আমরা একবার একটা মানে একটা মোটামুটি একটা ঝগড়া হয়ে যায়, মিসআন্ডারস্ট্যান্ডিং। তো 4 দিন মাঝখানে কথা বলিনি। তারপর যখন শুনলাম যে কক্সবাজার যাচ্ছে না, তখন খুব খারাপ লাগে, যে নিজেকে খুব মানে অপরাধী মনে হয় যে আমার জন্য হয়তো যাচ্ছে না। তো ফোন করা হয় হসপিটাল থেকে, তুমি আমার কিছু কি না পরে বলবো, হ্যাঁ গেছি, ঠিক আছে গেছি। যখন শুনছি যে হসপিটাল আমি বা আমি বলতেছি যে আমি ভাবে যে একা ছিলাম হসপিটাল, আমার না তো বলছি যে আমি তো একা হসপিটালে যদি কেউ থাকতো না, খুব ঠান্ডা তো, আমার আবার ওদিনই অপারেশন। তো সবাই আমার বাসা থেকে সবাই মানে আত্মীয় স্বজন সবাই ঢাকাতেই থাকে, সবাই আসতো। তো কিভাবে দেখা করে ও, তারপরে আরেকদিন যখন হসপিটাল আসছি, আমি কিন্তু সামনে গেছি কিন্তু ও আমাকে চিনে নাই। আমি জানতে চাইনি, তবে হ্যাঁ আমি কিন্তু দেখা করার আগে মানে আমি মুখে আসলে কাপড় লাগিয়ে গেছিলাম, এর আগে আমি আমার কিছু ছবি ওকে দিই, আমি ওর সামনে কিছু চা খেয়েছি, কিন্তু ও একবার আমাদের পাঠায়ও নেই।
তারপর
আমি অনেক ভাবে ওরা বোঝানোর চেষ্টা করছি, অনেক ভাবে দূরে সরানোর চেষ্টা করছি, যখন যেটা মন চাইছে সেটাই বলছে পাগলের মতো, কিন্তু যখন দূরে সরার চেষ্টা করছি তো আমার কাছে বেশি মনে হয় আমার প্র্যাকটিসটা বেশি হয়ে গেছে। তো আজকে বিকাল গেল, মানে আমার বাড়ি সারা রাত্রে ঘুমায়নি, আমার কোচিং ছিল ঢাকাতে।
আপনার কোচিং বললেন না শুটিং বললেন, কোনটা? ভাগ্যিস কোচিং বলেছেন, কারণ আপনার যে টোনালিটি আর কথার যে উপস্থাপনা, আমি শুটিং ধরে নিয়েছি মনে মনে। তারপর তো বাসে মোবাইল থেকে ভুলে রেখে
ভাবি একটা বার বলছি যে ও যদি ফোন করে তাহলে বললেন যে মোবাইল থেকে রেখে ভাবি আর বলেন এসে দেখি বয়স মিস করি। তো আমি যে
কতটা মিস করি
তারপর ওকে যখন বুঝে নিতেছি ঠিক আছে, তারপর আমি ওকে দেখো তাকে সারা রাত্রে আমি ঘুমাইনি, সকালে পৌঁছে চলে গেছি, এখন আমি একটু ঘুমাবো, তোমাকে ঘুমাইতে দিতেছিল না, কথা বলবো এখন, কথা বলবো না কেন, এখন যদি কথা না বলো তাহলে এই যে হাত কাইতে ফেলতেছি
বলছিলাম ওরা আসলে চিনি, আমি ওর কাছে এটা জিনিস চাইছিলাম বাট সে দেয় নাই। তো বললাম যে আমি তো
কাটার চাকু
না চাকু না বললাম যে হাতটা কাইটা ফেললাম, কিন্তু পরে করে না ঠিক আছে কাটা লাগবো না চলো।
এইসব মানুষজন আমার স্টুডিওতে আসলে তোমার বা মানুষ খারাপ হয়ে যায় সত্যি, কি ধরনের টেন্ডেন্সি আছে নাকি? তাহলে কিন্তু
জাস্ট তাকে বুঝিয়ে
করবো
এরকম টেন্ডেন্সি কোন কোন কাজ করে নাই, কারণ কি এরকম টেন্ডেন্সি কাজ করবে কেন, আমি তো এরকম ক্যারেক্টারের না।
আচ্ছা আমরা চলে যাই তানভীর কাছে। তানভীর ভাই আপনার অনুমতি নিয়ে আমরা আলাপ করি, অভির আলাপেতে অবশ্যই আমরা ফিরে আসতে পারি। মানে মানে আরেকবার বলি আসলে ইট সাউন্ডস রিয়েলি গুড, এবং আমার বন্ধুরা প্রচুর প্রচুর টেক্সট পাঠাচ্ছে আপনার টোনালিটি নিয়ে। দ্য ওয়ে আপ
আমার যার সাথে যে কথাটা চলতেছে না, এটা আপনার বাবার ফ্রেন্ডের ছেলে, তো বলতেছে দেখো এরকম কিছু করে না যাতে ওদের অসুবিধা হয় তোমারও কোনো অসুবিধা হয়। আমার একটাই ছেলে
আমরা তানভীর সাথে একটু কথা বলি। তানভী এমনি ব্যক্তি জীবনে কি করেন?
পড়াশোনাটা করছি।
পড়াশোনা এখনো শেষ হয়নি তাই তো? এবং এমনি কোনো এক্সট্রা এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটিস কালচারাল কোনো জায়গাতে জড়িত বা কিছু? কখন আবৃত্তি করছেন বা কবিতা টবিতা লিখছেন নাকি?
এইটা
খারাপ বলেননি, বাট এই কথা আমি হাসতে পারলাম না, কারণ একটা মানুষের
ভালো কথা কিনা জানি না, তবে ওর জন্য
দিকে চলে এসেছি।
হয়তো পারতেছি না, কিন্তু যখন পারবো সবই তোমাকেই ভালোবাসবো, তোমাকে বিয়ে করবো, তোমার কোনো কিছু দেখা কিন্তু না
আমি কিছু জিনিস মানে ইনফ্যাক্ট আলোচনা করতে মন চাচ্ছে আর কি, উইথ ইউর পারমিশন আর কি। সেটা হচ্ছে যে মানে আমার কাছে যেটা মনে হয় যে বিশেষ করে পুরুষদের মধ্যে বা যে বয়সের কথাই বলুন না কেন, সেখানে যদি স্যাডিস্ট ধরনের কোনো ক্যারেক্টার যে মানুষগুলো কিছুটা রহস্যাবৃত মনে হয়, যে মানুষগুলোকে ইনভাইট করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, আবিষ্কার করার একটা নেশা পেয়ে বসে, সেই মানুষগুলোর কাছ থেকে নিজেকে সরিয়ে রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর যদি সে খুব ইজি গোয়িং পার্সোনালিটি হয়, খুব সাধারণ অভির মতো সাধারণ কোনো মানুষ হয়, তাহলে তো এটা নেশার মতো পেয়ে বসে। আমি যতটুকু সময় আপনার সাথে কথা বললাম, খুব বেশি হলে এই সময়টা 5 থেকে 10 মিনিটের অধিককাল হওয়ার কথা না, বাট আপনার ওয়ে অফ টকিং, আপনার টোনালিটি এবং আপনার আপনার মনে হচ্ছে যে আপনার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই একটা একটা রহস্যাবৃত একটা ব্যাপার আছে। এই মনে হয় যে মানুষটাকে আমি চিনেছি পরিপূর্ণভাবে ওপেন, এই মনে হয় যে না, মানুষটার মধ্যে এখন আমার আবিষ্কার করার বহু কিছু বাকি আছে। তো এইরকম ধরনের পার্সোনালিটির প্রশ্নে মানুষের একদম নেশা লেগে যায়, তার ভালোবাসায় বুঁদ হয়ে থাকে, একরকম পাগল প্রায় হয়ে ওঠে, এবং সেই অবস্থায় ভুগতেছে কিন্তু আমাদের আজকের এই অতিথি বন্ধু অভি। এবং আপনিও কিন্তু খুব ভালো করেই জানেন, আমার কাছে যেটা মনে হয় যে জীবনে অনেক দূর পথ হয়তো আপনি যাবেন, যে প্রার্থনা আমরাও করি আজ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত আছেন, প্রায় 40-45 লক্ষ লোককে নিয়ে আমরা প্রার্থনা করি। আপনি জীবনে বহু দূর যান, জীবনীতে সব স্বপ্ন আপনি দেখেছেন, যেভাবে বাঁচতে চেয়েছেন সেভাবে আপনি বাঁচুন, স্রষ্টা আপনার পক্ষে থাকুক, স্রষ্টা সবসময় আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে দিই। কিন্তু আপনার কাছে আমি যতটুকু বুঝি, যতটুকু আপনার লেভেল অফ মানে লেভেল অফ থিঙ্কিং বা লেভেল অফ মানে পার্সোনালিটির যে রেঞ্জ, আমার কাছে মনে হচ্ছে যে আপনি অন্তত ভালোবাসার যে কি মূল্য, ভালোবাসা যে কতখানি মহিয়ান, সে মূল্যটা আপনি মনে হয় খুব কাছ থেকেই জানেন, চিনেন এবং বুঝেন, এবং এই কারণে আপনি তাকে ভালোবাসুন আর না বাসুন,
যে উপলক্ষ বা যে পরিচয় ভালোবাসা আপনার কাছে যাক না কেন, সেটাকে আবার পায়ে ঠেলতে বা সেটাকে অ্যাভয়েড করে চলে যেতে আপনার অনেক বেশি কষ্ট হয়, এটা কি ঠিক? এবং রিজেকশনটা যেভাবে হওয়া উচিত, রিফিউজ যেভাবে করা উচিত, পার্সোনালিটির মধ্যে যে দেহটা আপনার আছে এই দেহটা কিন্তু খুব ভালোভাবেই আছে, কিন্তু রিজেকশনের জন্য যে দেহটা থাকা উচিত সেই দেহটা আপনি সত্যিকার অর্থে আপনার জায়গা থেকেও পরিপূর্ণভাবে দেখাতে পারেননি, যে কারণে আলোহাদারের মাঝখানে থেকে অবির মধ্যে আমরা যেটা সাইন্টিফিক্যালি যদি ব্যাখ্যা করতে চাই যে হরমোনের নিউরনের একটা নির্দিষ্ট প্রকোষ্ঠ আছে প্রত্যেকের মাথার মধ্যে, যে নিউরনের নির্দিষ্ট প্রকোষ্ঠে কাউকে যদি ভালোবাসে, কারো প্রতি যদি প্রচন্ড পরিমাণে ফ্যাসিনেটেড হয়, তাহলে একটা রঞ্জক পদার্থ নিঃসৃত হতে থাকে এবং ওই মিশ্রণটা এমন একটা পর্যায়ে গেছে দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো কিছু তার এই মাইন্ডটাকে আর কোনোভাবে শিফট করতে পারছে না, বিধায় পাগলের মতো আপনাকে ভালোবেসে চলেছে, আপনি ছাড়া দিন রাত সবকিছুই এক করে ফেলেছে। যতটুকু আমি তার কাছ থেকে শুনলাম লাস্ট 7 days দু চোখের এক পাতা এক করতে পারেনি এবং তাকে আমার পরিপূর্ণভাবে এখন ইনবায়াস মনে হচ্ছে, যার একটা এবং একমাত্র টনিক তার পরিবারের একমাত্র উত্তরাধিকারী সাধারণ নীলধন নাকি যেন বলে, মানে ওর পরিবারের বাপ মায়ের তো জীবন্ততা আছে শুধুমাত্র তার ভেতরেই, সে মানুষটার জীবন চাওয়া ভালো লাগা সমস্ত কিছু আলটিমেট ডেস্টিনি একটি মানুষের কাছে যার নাম তানবি। আপনি রেসপন্সিবল না কোনোভাবেই, বাট আপনি ভালোবাসাকে কোনোদিনই পায়ে ঠেলেননি, ভালোবাসাকে রিজেক্ট করতে হয় না, ভালোবাসাকে পায়ে ঠেলতে হয় না, ভালোবাসা অনেক পূজনীয় জিনিস। যে পরিমাণ কর্কশ হওয়ার দরকার ছিল, যে পরিমাণ আপনার ব্যক্তিত্বের মধ্যে দৃঢ়তা তার ভাবটা আছে বলেই আমার মনে হয়, বাট এই ভালোবাসার রিজেকশনের ক্ষেত্রে যে পরিমাণ দৃঢ়তা প্রয়োজন ছিল সময় মতো সেটা হয়তো আসেনি, এটা মানুষের অনেকের একটা মানবীয় দুর্বলতা বলতে পারেন, সবসময় হয়ে ওঠে না সেই ব্যাপারগুলো, যার কনসিকোয়েন্স হচ্ছে আজকের এই নেশাগ্রস্ত ভালোবাসায় নেশাগ্রস্ত ভালোবাসায় অ্যাডিক্টেড ভালোবাসায় পাগল প্রায় ভালোবাসায় প্রায় মরে যাওয়ার কাছাকাছি একটি ক্যারেক্টার অভি। তানভি কিভাবে দেখবেন তাহলে? হাজারো মানুষ লাখে মানুষের ভিড় যেখানে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও যেন সেখানে এক্সিস্ট করেন, তাই যদি হয়ে থাকে সমস্ত মানুষগুলোকে সামনে রেখে আপনার কাছে কিছু প্রশ্ন করব, যদি এর মধ্যে সামান্যতম সত্যতা থেকে থাকে তানভি, আজকে আপনার কাছ থেকে আমি 2 মিনিট সময় চেয়ে নিব তানভি, সবকিছুকে ক্যালকুলেশনকে পেছনে ফেলে দিয়ে বাবা মার ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে আপনি আমার এই প্রশ্নের যখন করব উত্তর সঠিক উত্তরটা দিবেন, আপনার জন্য ভালোবাসায় পাগল হওয়া, আপনার জন্য নাম জপ করা, এভাবে যদি স্রষ্টাকে চাইতো পাগল ছেলে স্রষ্টা হয়তো তার কাছে ধরা দিয়ে দিত। স্রষ্টা বারবার বলেন খুদিকে খুনকার দু তা খোদা মিল জায়গা, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম একদিন যে লাইলির প্রেমে এতখানি মগ্ন পাগল ছিল কোন একজন সিজদারত মানুষের সামনে দিয়ে চলে গেছিল, সিজদা শেষ করে নামাজ শেষ করে সে ব্যক্তি বলেছিল যে নামাজ পড়া হচ্ছে সে অবস্থায় তুমি সামনে দিয়ে গেলে কি হবে, উত্তরে মগ্ন বলেছিল যে আমি আমার লাইলির প্রেমে পাগল, আমি খেয়াল করিনি যে কে নামাজের অত, তোমাকে সে আল্লাহর প্রেমে এত বেশি পাগল হয়ে যাওয়ার কথা যাতে তুমি টেরি পাবে না, তোমার সামনে দিকে চলে গেছে। এই ধরনের ওরকম ক্যারেক্টারিস্টিক থাকে যে মানুষ এখন ঠান্ডাবাজির উপর ব্যস্ত, সেই পৃথিবীতে মানুষ ভালোবাসাকে পুঁজি করেও বাঁচতে চায়, তাদেরই একজন হয়তো এই অভি। আমি এটাকে ছোট করে দেখতেছি না, তার এই অনুভূতি তার এই মানসিকতা এর মধ্যে তো কোনো অন্যায় পাপের কোনো ছোঁয়া নাই, নিরবিচ্ছিন্ন ভাবে পাগলের মতো কোনো একজনকে ভালোবেসে গেছে, আপনার কাছ থেকে আমি সবকিছুর বিনিময়ে আমি একটা জিনিস জানতে চাইবো তানভি,
বলেন?
কোনোদিন কখনো এই সময়কালীন সময় একটা মুহূর্তের জন্য কি ছেলেটিকে ভালোবাসেননি আপনি? ধান করে বলে দেবেন না, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে বলবেন সমস্ত রকমের ক্যালকুলেশন, কি হতে পারে কি হতে পারে না, কি ঘটতে পারে কি ঘটতে পারে না, বাবা মা কি ভাববে না, সবকিছুকে পেছনে ফেলে দিয়ে কোনোদিনই কোনো সময়কে একটা মুহূর্তের জন্য ভালোবাসেননি ছেলেটিকে। আমরা চাই না কোনো কিছু ভালোবাসার হাত ধরে কোনো খারাপ কোনো কিছুর সূচনা হোক, খারাপ কোনো পথের দিকে কেউ চলে যাক, বাট আমরা চাই আপনারা সবাই ভালো থাকেন। আমরা চাই ভালোবাসা সবার মাঝে চমৎকার ভাবে বিরাজিত হতে থাকে। কি সবার নামে লাস্টে আপনি কি তানভি বললেন না তানভি বললেন? তানভি আপনি কি প্ল্যান করে নাম রাখছেন নাকি নাম নর্মালি এটা? আপনি কি অভি?
অভি
সে কি তানভি?
কান্না করতে করতে চোখের পানি নাকের পানি সব এক হয়ে আমার মনে হচ্ছে ঢাকায় তো আমি স্ত্রী দেখতে পরে
সূত্রপাত হবে সেটা নসিবে বলে দিবে, ভুলে ভুলে যাবে নাকি ভালো বসবে। তানভি তানভি থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্স ওভার ফোন। আমরা আসলে অলরেডি
আছি
টোনালিটির মধ্যে এটার ছাপ একদম মানে কি বলবো 100-110%। হ্যাঁ কি জানো বলছিলাম তানভি প্লিজ,
আমার
এটা এটা আপনার অভিকে বলার তাই তো?
অভিকে তো পনেরো দিন ধরে এটাই বুঝাইতেছি, ওর সাথে আজকে এক মাস সাত দিন আট দিনের মতো কথা বলতেছি, ওকে মানে অর্ধেক দিন ওর সাথে যা কথা দিচ্ছে অর্ধেক দিন শুধু ওর বুঝে দিয়ে এবং ও না বুঝলে ওর বোন সাথীকে ফোন করে বলতেছি। আমি যে ওজন এগুলা কেন করছি সেটা নিজেও জানি।
আবার নিজের মনের সাথে কথা বলেছেন তো?
হ্যাঁ।
হ্যাঁটা কিন্তু অনেক দূর থেকে আসলো, একেবারে সুইজারল্যান্ডের তারও ইপার থেকে। বুঝলেন সামনে থেকে কিন্তু মনে হয় আমি এটা। হ্যাভ ইউ টকড উইথ ইয়োরসেলফ?
আচ্ছা
বুঝিনি, হ্যাভ ইউ টক? আপনি কি আপনার সাথে কথা বলেছেন?
হ্যাঁ অনেকবার।
ডিসাইডেড লক খালাস বাদ?
মনে হচ্ছে তো বাদ হলেই ভালো হয়,
মানে হওয়া হয়ে বাদ দিন। হ্যাভ ইউ টক টু ইউর সেলফ? ডিসাইডেড এন্ড ডান কেস বাদ?
আগাইতে চাই। হ্যাঁ তাহলে ও আমি আমাকে হচ্ছে কাউকে পছন্দ দিতে না।
আপনার ফ্যামিলি হোয়াট অ্যাবাউট ইউ?
আমি আমার ফ্যামিলিকে কষ্ট দিতে চাচ্ছি না।
আপনি অনেক ভালো এবং রেসপন্সিবল টাইপ, বাট হোয়াট অ্যাবাউট ইউ? আই জাস্ট মানে কিপিং এ মিরর ইন ফ্রন্ট অফ ইউ, হোয়াট অ্যাবাউট ইউ? অনধিকার চর্চা হয়ে যাচ্ছে না তো? আবার রাত ভোর করে পাঁচটারে কিন্তু তিনজন মিলে মি ভ অ্যান্ড ভ What about you? এখন থেকে 10 বছর পর শুধু কি টার্নারাউন্ড হবে তখন? শুধু কি কোন একস্তিত্বের খোঁজ করা হবে? যে একটা পাগল ছিল সে পাগলের অনেক বেশি অভাব মনে হচ্ছে চারিদিকে, সব আছে তাও কেন কেন খালি খালি লাগে, পাগলটা নাই তাই? এটা কি পসিবিলিটি আছে নাকি?
এখন কি করে বলবো?
যদি নিজের সাথে কথা বলে থাকেন তাহলে বলা সম্ভব।
আমি আমার হবে না, আমি আমার মাকে এত ভালোবাসি, আমি কোনো কষ্ট দিতে পারবো না। একটু করে যদি আমিও কষ্ট পাই সেটাও কোনো অসুবিধা।
We finally got the answer. আমি at least ঠিক বুঝছি তো তানভি, আপনাকে আস্থাবান দশ মিনিটের পরিচয় হওয়ার ফোনে যে মানুষটির সাথে সে আপনাকে মিসলিড করেনি, আমি এট লিস্ট কি ঠিক বুঝছি বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁটা আবার আসলো সুইজারল্যান্ডের এপার থেকে, ঠিক বুঝছি। আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন অনেক ভালো থাকেন।
এরকম ভাবে বুঝলাম যাতে ওই ওনার থেকে আগে যেতে পারে, কখনো যাতে পিছনে না তাকায়।
আমি বুঝাচ্ছি, বা চোখের পানিটা মিশান তার আগে মাথা হয়েছে মিশছেন না চোখের পানি, আমি তারপর বুঝাচ্ছি। বেশি বললাম ঠিক বলেছি? কি অবস্থা, আমি একটা পাগল করা প্রেমের গান বাজাতো, এন্ড দিস সং অনলি ফর ইউ তানভি, এন্ড অফ কোর্স ফর অল ভি, একদম পাগল করা মেরে ফেলা টাইপের প্রেমের গান বাজা, যেখানে ভালোবাসার সমুদ্রে মানুষ হাবুডুবু খায়, ভালোবাসার প্রেমে মানুষের কলিজা ব্লাস্ট হয়ে যায়, এই টাইপের একটা প্রেমের গান বাজা। আপনি তো ফোনে আছেন ভাই? মানে মেরে ফেলা টাইপ, বাংলাতে পাসনি, সোজা বাজাইছিস বাজাইছিস।
আমার মনে হয় অভি মানে তানভিকে এই কথাগুলোই বলতে চায়।
আমরা ট্রান্সলেট করি না না, সবাই জানানোর জন্য নরম এই কথা মনে করবো না, এটার সাথে আমি ধর্মীয় ভাবে একমত না চাই। আমার খুব পছন্দের একটা শায়রি এটা, রবির পক্ষ থেকে শেষবারের মতো তানভিকে বলতে মন চাচ্ছে এবং বলতে বলতেই বিদায় নিতে মন চাচ্ছে। জিন্দগি তেরি জুলফা কি নরম ছাও মে গুজরনে পাতি, শায়দ ইয়ে হো ভি সকতি থি মগর ইয়ে হো না সকা, তুম নহি তেরি গম নহি তেরি জুস্তজু ভি নহি, গুজর রহি হে জিন্দগি মেরি ইনহি আন্ধেরো মে কহি খো না যায়, হে মেরি হম নফাস মগর ইহি কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হে, হে জিন্দগি তেরি জুলফা কি নরম ছাও মে। আমি বলতে বলতে একটা মারা ধরে দিই, এই অভি আমি তো চিনি তোর বাড়িতে। জি 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 এই সামকম আমার কাছে কোশ্চেন,
আমি যদি সম্পর্কটা কখনো কোনো নামই দিতে না পারি বা আমার সাথে কথা বলে যদি ও কষ্ট পাচ্ছে মানে ও আরো বেশি আর্টিস্ট হয়ে যাচ্ছে তাহলে কি কথা বলাটা ঠিক?
এটা আমি শায়রি দিয়ে উত্তর দিব, আপনি যেহেতু বোধ ধাতায় আছেন ম্যাচুরিটি লেভেল অনেক বেটার, আপনি বুঝে নেবেন।
খঞ্জর সে কারো বাত না তলোয়ার সে কিছু
হবে না,
বুঝিয়ে দিচ্ছি আমি, খঞ্জর সে কারো বাত না তলোয়ার সে পুছো মে কতল হুয়া কেসে মেরে তনভি সে পুছো। আপনি কথা বলেন আর না বলেন, ছুরি চাকু দিয়ে কথা বলেন আর তলোয়ার দিয়ে কথা বলেন, যে কতল হওয়ার
ছুরি চাকু দিয়ে কথা বললে হয় না, ওরা যদি বলি আমার চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা মানে ঠিক আছে সব ফালাই দিন এসে বাংলাদেশ,
ওটাই বলতেছি বা তলোয়ার দিয়ে কথা বলেন, আলটিমেট মোড় দেখছই যে একলিজ অনেক আগেই ঘায়েল হয়ে গেছে। অনুষ্ঠান শেষ করা উচিত, অলরেডি 12 মিনিট 17 মিনিট সময় আমরা অতিক্রম করেছি। প্রথম কথা অভি আপনার কাছে, আমি বিশ্বাস করি তানভি ভেতরে যে উদ্বাক্ত যে কথাগুলো আছে, যে কথাগুলো সে ভাববাচ্ছে বলার চেষ্টা করেছে সরাসরি না বলে, এগুলো হয়তো সরাসরি প্রকাশিত হতো আপনার পার্সোনালিটির মধ্যে তৌরস্থিত কিছু অ্যাটিটিউড যদি আমরা দেখতে পেতাম। আপনার কোনো এক্তিয়ার নেই যে বাবা মার স্বপ্নের একমাত্র মাধ্যম আপনি, যে বাবা মার এই পৃথিবীতে পথ চলা চালিয়ে যাওয়ার একমাত্র একমাত্র পদক্ষেপ আপনি, যে বাবা মার স্বপ্ন দেখার একমাত্র চোখ আপনি, যে বাবা মার ভালোবাসা ধারণ করার একমাত্র অন্তর আপনি, আপনার সামান্যতম একটি আর নাই সেই তাজ মানুষগুলোর সাথে আনজাস্টিস করা, নিজের ভালো লাগা মন্দ লাগা প্রেমে পড়া পাগল হওয়া তার জন্য নিজেকে শেষ করে দেওয়া। আপনি যদি এই ধরনের ক্যারেক্টার হন আর আমি যদি আগে জানতাম অবশ্যই আপনার সাথে আমি স্টুডিওতে অনুষ্ঠান কন্টিনিউ করতাম না, এটি একদিকে। আরেকদিকে আপনার পাগল প্রায় ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে সামান্যতম ছলনা নেই যতটুকু আপনাকে দেখে মনে হয়েছে, যে ভালোবাসার মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়ার মতো কোনো ব্যাপার নাই, শুধুই ভালোবাসা, শুধুই ভালোবাসা, যে ভালোবাসার নামে গোটা বিশ্বব্যাপী যে পরিমাণ নোংরামি চলে সেই সময় এসেও আপনার মতো মানুষরা এখনো ভালোবাসতে জানে, এখনো কাউকে ভালোবেসে পাগল হতে জানে, এখনো ভালোবেসে দিনের পর দিন রাতের পর রাত তার ভালোবাসায় একেবারে ব্যাকুল হয়ে থাকতে জানে, সেজন্য আবার মনে হচ্ছে ভালোবাসার পূজারি হিসেবে আপনার উপজাতি। এটা একদিকে, অন্যদিকে এরকম স্বেচ্ছাচারী মানসিকতা যার কারণে নিজের বাবা মা সবকিছুকে পর করে দেয়া, নিজের ভালো লাগার জন্য নিজের মন্দ লাগার জন্য নিজেকে শেষ করে দেওয়ার মতো নপুংসকের মতো কথা বলা, সেগুলো আবার দারুণ ভাবে আমাকে কষ্ট দিচ্ছে। ভালোবাসা প্রবণ একটা মানুষের মধ্যে এরকম আসতে পারে না, এরকম স্ববিরোধী ক্যারেক্টারিস্টিক্স আপনার মধ্যে থাকা উচিত না। আপনি প্লিজ এই ভাবনা ভাববেন না, এ ভাবনা ভাবা উচিত না, এ ভাবনা আপনার সাথে যায় না। যারা ভালোবাসতে জানে তারা অবশ্যই ভালোবাসার মানুষকে মাথায় রেখে বহু ভালো লাগা বহু মন্দ লাগাকে কুরবান করতে জানে। আমার বিশ্বাস স্রষ্টায় ভালোবাসার সত্যিকারের প্রতিদান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। স্রষ্টার অশেষ রহমত, স্রষ্টার দেয়াই জীবন, এটাকে না আপনি ছিনিমিনি খেলতে পারেন না, যেখানে বাবা মা একমাত্র ভালো লাগা মন্দ লাগা সমস্ত আশ্রয়স্থল আপনি। প্লিজ প্লিজ ওইভাবে ভাবার কোনো অবকাশ আপনার নেই। প্লিজ আপনার ভাবনাটি, এই ধরনের ভাবনাগুলো আর কখনোই জায়গা পাবে না, নিজেকে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, নিজেকে একেবারে তিলে তিলে মেরে ফেলা, এই ভাবনাগুলো কখনোই আসবে না। আপনি কথা দেন এই মানুষের সামনে, প্রায় 40-45 লক্ষ মানুষ কর্ণ হয়ে আপনাকে শুনছে এই মাঝরাতে, কথা দেন, কোনো কথা নেই, স্ট্রেট কথা দেন যে না আমি এরকম চিন্তা কখনোই আমার মাথায় প্রশ্রয় দিব না, ভালোবাসি আলহামদুলিল্লাহ ভালোবাসার পূজা করে যাব, বাট কখনোই স্রষ্টা দেয় রহমতপূর্ণ এই জীবনকে নিয়ে ছিনিমিনি খেলবো না, কথা দেন। অ্যাকচুয়ালি গুরু, ও অ্যাকচুয়ালি গুরু প্রসঙ্গ পরে, কথা দেন।
ঠিক আছে গুরু, আমি আর এরকম কোনো কিছুই বলবো না, কোনো কিছু করব না, আমার লাইফে আর কোনো খারাপ কোনো জিনিস আসবো না।
আল্লাহ আপনাকে সুমতি দেখ, এবং তাই যেন হয় আমরা তাকিয়ে থাকবো সেই দিনটার জন্য, তাই যেন হয়। তানভিও খুব ভালো করেই কিন্তু বুঝে আপনার চুম্বন ভালো, সেটার জন্য সত্যি প্রশংসা করতে হয়। আমি এটিকে দেখিনি, বাট কণ্ঠস্বর শুনে কথা বলে আমার কাছে মনে হয় সেও কিন্তু খুব ভালো করেই জানে যে আজকের এই অস্থির চিত্র পৃথিবীতে যেখানে ভালোবাসার নামে নোংরামি হয়, বেহাপনা বেলাল্লাপনামো হয়, সেখানে আপনার মতো মানুষের ভালোবাসা পাওয়া সত্যি অনেক বেশি দুষ্কর। হয়তো পরিস্থিতির শিকার, হয়তো মন চাইলেও সুরে বাসি বাঁধছে না পারিপার্শ্বিক কারণে। সিদ্ধান্ত যাই হোক না কেন, আপনাকে সেই পুরুষ থাকা উচিত পুরুষ হিসেবে, যাতে করে সেটাকে আপনি অ্যাডমিট করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি ভাই,
ভালো থাকবেন।
আপনাকে কিন্তু নাড়াতে পারিনি, আমার তো ভয় তাকে নিয়ে যে বম ব্লাস্ট করে না। সুখে থাকেন, দোয়া করি অন্তর থেকে, যে বোন ব্লাস্ট হয় তাকে হয়তো তাও টিউনিং করা যায়, যে বোন ব্লাস্ট হয়নি।
আজকের পর থেকে মানে যেগুলো পুটকে হয়ে গেছো এগুলো প্লিজ করার চেষ্টা করো, আর যখন তুমি তোমার কর্মস্থলে থাকবে না তখন এটার মধ্যেই কনসেশন করো।
আমরা অভিকে নিয়ে আবার অনুষ্ঠানে আসবো কোন একটা ফলো আপ করবার জন্য। অভি, আবার নির্দিষ্ট একটা বিরতির পর আপনাকে অনুষ্ঠানে আমরা নিয়ে আসতে চাই, আপনি রাজি তো? এবং সেদিন আপনার সফলতার গল্প বলবো। আমরা কিন্তু আপনাদের ভালোবাসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিই, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নাই। এই সিদ্ধান্ত নেবেন আপনি এবং তানভি, যাকে নিয়ে ঘটনাটি সূত্রপাত। সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমরা কোনোভাবেই রাখি না, এটা আপনার ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। বাট এই ব্যাপার নিয়ে অবশ্যই আপনার কাছে প্রতিজ্ঞা চেয়েছি যে আপনি আপনার জীবন নিয়ে যেন চিনে মিনে না ছাড়েন। এত 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 ব্লেসড একটা লাইফ, সেই লাইফটাকে যেন কোনোভাবেই আপনি কোনোভাবেই যেন হুমকির মধ্যে না ফেলে দেন, সেই কথাটা নিয়েছি। একদিন আমার মনে হয় সফলতার গল্প আপনাকে নিয়ে বলতে পারবো, যেদিন আপনি থাকবেন, আপনার বাবা মা থাকবে, ওনার পাশে সেদিন তানভিও থাকবে। না তো চমৎকার কণ্ঠস্বরের মেয়েটি থাকবে,
দেখা যাক।
আবার দেখা যাক, আলো আধারে আমার সাথে না হোক। আরে ভাই, আমি তো খুব ট্রান্সপারেন্ট মানুষ,
সে কন্টিনিউ এভাবে আমাকে কনফিউশনে রাখি। কন্টিনিউ
আমার কনফিউশনে না কি,
আমি তার জন্য যে নামাজ পড়ছি, আমি জীবনে তাহাজ্জুদের নামাজটা পড়ি না, ওর জন্য আমি নামাজটা পড়ছি, ওই জিনিসটা আমাকে বুঝতেই পারে না।
যা হয়েছে শুনি, পরে শুনি। জানবে কি কি, হ্যাঁ
ওই যে নামাজটা পড়ছি, আচ্ছা ওটা আমি বিশ্বাস করবো না কেন সেটা বলুন তো।
আমি একটু বলতে পারি?
হ্যাঁ বলতে পারি, অনুষ্ঠান শেষ করি। তোমাদের জন্যই প্রায় 25 মিনিট সময় বেশি কথা বলেছি আজকে, বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি। কিন্তু সিদ্ধান্ত আমি দেবার কেউ না, সিদ্ধান্ত আপনাদের, সিদ্ধান্ত তানভি আপনার, সিদ্ধান্ত অবশ্যই অভির। তারা যদি মনে করে তারা একসাথে থাকবে, অবশ্যই একসাথে থাকবে। তারা যদি মনে করবে পরস্পরের সাথে একসাথে আলাদা হয়ে যাবে, ভালোভাবে আলাদা হয়ে যাবে, তবে হ্যাঁ, তার পুরো পথ চলাটা কি আসলে মিথ্যা ছিল? আসলে কোনোটার মধ্যে কি ভালো লাগার সামান্যতম রেস্ট ছিল না? এই যে কোয়েশ্চেন গুলো ছিল অভির মধ্যে, একটা হতাশার বড় একটি জায়গা ঘুরে, সেগুলো কিন্তু অবশ্যই অনেকখানি পরিষ্কার করে দিয়েছে তানভি। কিন্তু তার যে প্রেক্ষাপট, রাজ্যের পারিপার্শ্বিক অবস্থা, সেই কারণে সিদ্ধান্তটা এরকম ভাবে নিতে হচ্ছে, ততটুকু আমরা বুঝেছি। অন দ্য আদার হ্যান্ড, আমরা চেয়েছি যে এরকম একজন ব্রাইট একটা মানুষ, যার মধ্যে মানুষের প্রতি ভালোবাসা চরম ভাবে কাজ করে, আজকে শীতার্থ মানুষের পাশে এসেও দাঁড়িয়েছে আমাদের আজকের বন্ধু। যখন আমরা এই ক্যাম্পেইনটা করতেছি, সেই ক্যাম্পেইনটার কথা সব মিলিয়ে আমরা অবশ্যই চাইব যে সে মানুষটি মানুষকে ভালোবাসা করার জন্য বহু বছর মানুষের পাশে থাকুক। এবং সিদ্ধান্তটা আপনারা আপনাদের মতো করেই নেবেন, সেটাই আমরা বিশ্বাস করি। বাট সবকিছুর ঊর্ধ্বে পরস্পর অবশ্যই ভালো থাকবেন, নিজেদের সিদ্ধান্ত যদি একসাথে চলার হয় তাহলে একসাথে ভালো থাকবেন, সফলতার গল্প গল্প বলতে কখনো চলে আসবেন বাংলাদেশে, আর যদি মনে হয় যে আলাদা থাকতেই পরস্পর ভালো থাকবেন তাহলে আলাদা থাকবেন, পুরো সিদ্ধান্তটা অবশ্যই আপনাদের। তবে কথা দিতে হবে যে তুমি অবশ্যই নির্দিষ্ট একটা বিরতির পর আবার আসছো আমাদের সাথে কথা বলতে এবং অবশ্যই তোমার সফলতার গল্প বলতে, ব্যক্তি জীবনের সফলতা। সফলতার নাম আমি কিন্তু তান্ত্রিকে পাওয়া না, সফলতার মানে আবার চেঞ্জ করে দিও না, ব্যক্তি জীবনে ভালো থাকা আসবে একদিন, তাই তো খুব শীঘ্রই নির্দিষ্ট বিরতিতে, রাইট?
চেষ্টা করো,
আর চোখে চাপ দিও না, এই পানি আর কত পড়বে বলো, চোখটা দেখে আমার নিজেরই আফসোস হচ্ছে। চোখে পানি মশা হইলো নি তানবি, বলি কি চোখের পানি কি মশা হলো? লাস্ট ড্রপ পড়তেছে, মুছে ফেলেন, বুঝলেন? ও পাগলের কথা ভাববেন, আমি আর পাগলের সাথে কথা বলতেছি, মুখছে আমি চোখের পানি। আজই তো আপনাদের কেমিস্ট্রি, বুঝছেন? আশ্চর্য আশ্চর্য রকমের কেমিস্ট্রি আপনাদের দুজনের। কি করব, কথা কন্টিনিউ করব না অনুষ্ঠান শেষ করে দেব? অলরেডি 28 মিনিট বেশি সময় পার করেছে।
আপনি আপনার মতো করে শেষ করেন, আমিও
না না আমি কখনই জোর করে বলবো না যে বাবা মা রাজি হয়ে গেল স্বপ্ন দেখছে, সে স্বপ্ন বাস্তবায়ন হলো।
আমি কিভাবে তো বুঝাবো যে আমি আমার বাবা মার এক বিকাশ ভাই বোন আমরা, আমি এক মানে চাইলে কি কোনো কষ্ট নাকি দিতে পারবো? এটা আমি এক যখন একদম ফার্স্ট কথা বলি না তখন থেকে কিন্তু ওর বলে আসছি।
চোখের পানি
ঠিক
আছে, তারপর সে এইভাবে বলতো
আব্বামিকে পাঠালে।
আচ্ছা ও আব্বামিকে পাঠালে কি হবে, যেখানে
খবর আছে, এটা ঝড়ের মতো শোনাচ্ছে, দীর্ঘ নিঃশ্বাস মারা ব্যাপারে ভাই, একদিকে দীর্ঘ নিঃশ্বাস আর একদিকে চোখের পানি।
আমি এক মিনিট ধরে কথা বলি তো ওরা মনে হয় কাছ থেকে না দেখলো খুব ভালো করে দেখি
ব্যক্তিত্বহীন এত ভাবার মনে হয় কোনো কারণ নাই। আমি যতটুকু দেখেছি ছেলেটিকে এতখানি পৌরুষত্বহীন বা ব্যক্তিত্বহীন ভাবার কোন কারণ কি আছে নাকি আপনাকে?
জানি না কিছু
বলেন কি, আমি তো আপনাকে অনুষ্ঠানে নিয়ে আসতাম না, তাহলে আপনি কি এরকম টাইপের নাকি বলেন কি?
আমি আপনার সাথে যা কথা দিচ্ছি আমি একটু তার অন্যর্থ হবো না, আমি
তাহলে আবার বলতেছেন যে জানি না কিছু অমুক সময়
হয়তো ওর প্রেক্ষাপটে বলছি,
ওর প্রেক্ষাপটে
আমি কথা দিলাম আপনার সাথে আজকে এই ভালোবাসার প্রাণ ভালোবাসার বাংলাদেশের হোটেলে বসে আমি এমন কিছু করব না যেটা আমার লাইফের ক্ষতি হয়।
আলহামদুলিল্লাহ আর এরকম পুরুষ দেখাতে পারলে
আমার কথা একটা
যে কোনো কিছু ঘটে যেতে পারে
আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না বাদে ছিল না তারপর তুমি সেমন করলো
জানবার জন্য আমাদের অপেক্ষা থাকবে এবং আপাতত আমরা আপাতত বিদায় নিচ্ছি এবং যদি ভালো কিছু হয় সিদ্ধান্তে সেটাও প্লিজ আমাদেরকে জানাবেন তো তানজি এবং অভি এবং যদি আলাদা ভাবেই আপনারা ভালো থাকেন সেটাও আমাদেরকে জানাবেন যেভাবেই থাকুন না কেন যে ফর্মেটই আপনারা থাকুন না কেন সবকিছুর জন্য আপনাদের জন্য শুভকামনা থাকলো আর অভিকে নিয়ে আমি খুব শীঘ্রই একটি ফলো আপ অনুষ্ঠান করবো সেদিন আবার আমরা তাদের সাথে কথা বলবো অভি এখন ভালো আছে এবং ভালো থাকছে তার বাবা মা সমস্ত কিছু মিলে সেই দিনগুলোকে সেলিব্রেট করব এবং অভির সাথে আপনি কথা কন্টিনিউ করবেন কি করবেন না আপনাদের রিলেশনশিপ কি কোথায় গিয়ে দাঁড়াবে কি করবেন
মনে হচ্ছে আপনার
আমি তো বাবা কোনো মানে আমি খুবই সামান্য থেকে কাউকে নিয়ে যখন ভয় লাগে না কারো ভালো মন্দের সাথে যখন কেউ এভাবে জড়িয়ে পড়ে না এটাকে ভালোবাসা ছাড়া অন্য কিছু বলে না যতটুকু শিখেছি আমি আমার গত 40টা বসন্ত পার করি আর আপনার সীমাবদ্ধতা আপনার সমস্যা সেটা আলাদা একটা ব্যাপার সেটার জন্য আপনি সিদ্ধান্ত নাও নিতে পারেন এটা আপনার সিদ্ধান্ত বাট ভালোবাসার কথা যদি বলেন টানের কথা যদি বলেন মহাব্বতের কথা বলে যদি বলেন সর্বোপরি মায়ার কথা যদি বলেন সেই বাঁধনে হয়তো বাধা পড়ে আছেন বহুদিন আগে থেকে সাহস করে বলেন ভুল বললাম নাকি ঠিক বললাম তাহলে এখন পরিস্থিতির কারণে হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন না নিতে পারছেন না নিবেন না সেটা আলাদা ব্যাপার আজকের অনুষ্ঠানে তোমার একটা মাত্র প্রাপ্তি যে তোমার যাওয়া মিথ্যা ছিল না সেটা সে একনলেজ করেছে এবং তারও দুর্বলতার কোনো কমতি যে নাই তোমার সাথে অন্যরকম এক মায়ার বধনে ভালো লাগার বধনে সে বাধা পড়েছে সেটাও সে স্বীকার করেছে কিন্তু পরিস্থিতির কারণে একটা জিনিস ঘটছে না সে কথাটা সে অসহায়ের মতো জানিয়েছে এই তো ওভারঅল ব্যাপারটাকে সারসংক্ষেপ করলে তো এটাই দাঁড়ায় তাই কি না তানজি তাহলে অভি এবং এটাই তুমি এটাও তুমি জানতে না বলেই তোমার বক্তব্য আর কি ফাইনালি তো তুমি জানলে যে তোমার ভালোবাসা মিথ্যা ছিল না এবং তুমিও খালি হাতে ফিরে যাওনি কখনো তুমিও অন দ্য আদার হ্যান্ড তার কাছ থেকে সে একই পরিমাণ ভালোবাসা মায়া মহব্বত যে কথাই বলো না কেন তুমি পেয়েছো বাট এটি সার্থক রূপ নিচ্ছে না কিছু পারিপার্শ্বিক ঘটনার জন্য সেই পারিপার্শ্বিক কারণগুলো থাকবে নাকি ভবিষ্যতে রিজলভ হয়ে যাবে সেটা ভবিষ্যতেই বলবে আপাতত অন্তত বিদায় নেই যেহেতু সময় পার হয়ে গেছে অনেক পরে আবার কথা হবে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা যাই সিদ্ধান্ত নেন না কেন আপনারা একসাথে থাকার বা পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকার যে ফর্মেটি থাকুন ভালো থাকুন সুখে থাকুন নিরাপদে থাকুন আবার ওর সাথে কথা হবে সে প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি প্রত্যেকটি প্রাণ ধরে উঠুক ভালো লাগা নিয়ে তার মাঝে তানভি শেষ মুহূর্তে কিছু বলার আছে শেষ হয়েছে নাকি নাকি কিছু আছে আরো
না ভালো থাকবেন
বিদায় নিচ্ছে বন্ধু প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিন
Thank you.
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
এটা পুরাই অন্যরকম, ভেবেছিলাম শেষ পর্যন্ত কোন একটা গুড নিউজ আমরা পাবো, বাট আর শেষ পর্যন্ত যেটা আমরা বুঝতে পেরেছি সবাই, আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি যে তারা দুজনেই কিন্তু দুজনকে ভালোবাসে, বাট কোথাও একটু কোনো সমস্যার কারণে হচ্ছে না। আশা করছি আমরা, গুরু যেটা বললেন আমাদেরকে যে কোনো এক সময় আমরা খুব রিসেন্টলি হয়তো আবার আমরা অভিকে নিয়ে আসবো ভালোবাসায় বাংলাদেশ অথবা কোনো ফলো আপ প্রোগ্রামে, যেখানে আমরা কোনো বিশাল বড় একটা গুড নিউজ শুনবো, সেই প্রত্যাশা কিন্তু সবাই করছি। আর বন্ধুরা, যেতে যেতে যেটা বলতে চাচ্ছি, অবশ্যই বন্ধু বিকাশ নাম্বারে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনি পাঠিয়ে দিতে পারেন। আমি বিকাশ নাম্বারটা আবারও বলছি, 01841904928 এই নাম্বারে। আর বন্ধু অবশ্যই আমাদের ভালোবাসা বাংলাদেশে আসতে পারেন, কিন্তু আমি আবারও বলছি অবশ্যই এসএমএস করতে হবে বন্ধু। এসএমএস করার জন্য আপনার সেলফোনে এসএমএস অপশনে গিয়ে লিখুন এফএম গুরু, স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা, তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আর বিদায় ঘন্টা কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লে হয়ে গিয়েছে, তো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আর যেই মা আবারও বৃহস্পতিবার হাজির হব ভালোবাসার বাংলাদেশ নিয়ে, নতুন কোনো ভালোবাসার মানুষকে নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, সেটার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
ক্লাস নাইনে পড়ি খুলনা জেলা স্কুলে, বাবাকে না বলে 8,000 টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। আজ আমি প্রতিষ্ঠিত, কিন্তু আজ আমার বাবা নেই, কিছু করতে পারলাম না তার জন্য, এমনকি ক্ষমাটাও চাইতে পারলাম না। 8,000, 80,000, 8,00,000 এগুলো এখন আমার কাছে সংখ্যা মাত্র। বাবা ক্ষমা করে দিও আমায়, ক্ষমা করে দিও আমায়।
বুকের মাঝে হয়তো আছে এমন কোনো দীর্ঘশ্বাস, বলতে না পারার আফসোস, যা আজও কুড়ে কুড়ে খাচ্ছে ভেতরটাকে। শেয়ার করুন সেই না বলা কথা আপনাদের জন্য। আমাদের এই আয়োজন ভুল সবই ভুল।
প্রতি সোমবার রাত 11:30 শেয়ার করুন আপনার না বলা কথা ইমেইলের মাধ্যমে। আমাদের ইমেইল অ্যাড্রেস vul@dhakafm904.com। এছাড়াও শেয়ার করুন আপনার না বলা কথা অনুষ্ঠান চলাকালীন সময়ে।
বন্ধু, তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দোস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকার, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার্ত মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে। বন্ধু তোমরা চেয়েছিলে এক হতে, আমরা কথা রেখেছি, তৈরি হয়েছে তোমাদের এফএম দস্তির লিসনার্স কমিউনিটি। সময় এসেছে বন্ধু মানুষের পাশে থাকা, মানুষকে ভালোবাসার। বাইরে প্রচণ্ড শীত, শীতার তো মানুষ বড় কষ্ট আছে বন্ধু। তোমরা চলে এসো, তোমরা চলে এসো বন্ধু, নতুন কিংবা পুরাতন কাপড় হাতে, মানুষকে ভালোবাসতে, মানুষের ভালোবাসায় নিজে শিখতে হবে।
আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেন রবি, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি, বল তুই আমায় ছাড়া কেন রবি, ও করণে আমারে মন বন্ধি আছি সারা জীবন, তোরে ছাড়া তোর পরাণে আমারে মন বাঁধি আছি সারা জীবন, তোরে ছাড়া বাঁচি না, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবে, বল তুই আমায় ছাড়া কেন রবি, তাই বলেছি আপন মানুষ রাখবি দূরে, এক জীবনে শুভ হতেই পারে, তাই বলেছি আপন মানুষ রাখবি দূরে, যাস না রে এভাবে চলে আমি যাচ্ছি পথ ভুলে, বহু দূরে কেউ জানবে না, যাস্তরে এভাবে চলে আমি যাচ্ছি পথ ভুলে, বহু দূরে কেউ জানবে না, বল তুই আমায় ছেড়ে কোথায় যাবে, বল তুই।
goodbye.
To see you tomorrow, and every tomorrow, maybe you let me borrow your heart. Is it too much to ask for every Sunday? Now we're at it throwing every other day. I know people make promises all the time. Turn around and I'm afraid again.
This track was downloaded from FusionBD.com.